This track was downloaded from fusionbd.com.
প্রিয় শ্রোতা সবাইকে আমন্ত্রণ, হ্যালো 8920 তে আরজি কিবরি আপনার সঙ্গে এই মুহূর্তে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুধবারের রাত এবং আরো একটি হ্যালো 8920, আরো একটি জীবনের গল্প, এবং আরো একবার লাখো শ্রোতা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতেছেন। কে সেই সৌভাগ্যবান যিনি আজকে জীবনের গল্প লাখো শ্রোতার সামনে, লাখো শ্রোতার কানে নিজের জীবনের গল্প তুলে দেবেন, তার কাছে আমরা যাব। তবে যাবার আগে আপনাদের সবাইকে বলতে চাই, হ্যালো 8920 এমন একটি অনুষ্ঠান যেখানে জীবনের গল্প বলা হয়। জীবন যেরকম অদ্ভুত, জীবন যেরকম রঙিন, জীবন যেরকম বৈচিত্র্যময়, হ্যালো 8920 সেরকমই বৈচিত্র্যময়। আমরা শুধুমাত্র ভালোবাসার গল্প, শুধুমাত্র আনন্দের, শুধুমাত্র বেদনার, শুধুমাত্র আশা কিংবা নিরাশার গল্প, কোনো বিশেষ ক্যাটাগরির গল্প আমরা এখানে প্রচার করি না। আমাদের ক্যাটাগরি একটাই, সেটা হচ্ছে জীবনের গল্প। জীবনের সমস্ত বিষয় এখানে আসতে পারে, জীবনের যে কোনো গল্প এখানে আসতে পারে। শুধুমাত্র আমরা একটা বিষয় এখানে খেয়াল রাখি, সেটা হলো যে আপনার জীবনের গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায়, সেই শেখার জায়গাটি আপনার জীবনের গল্পে রয়েছে কিনা। আমরা আজকেও তেমন একজন বন্ধুকে পেয়েছি যার জীবনের গল্প থেকে আপনি চাইলে অনেক কিছু শিখতে পারেন, যার জীবনের গল্প প্রতিটি বাঁকে বাঁকে আমাদেরকে ভাবাবে, আমাদেরকে প্রশ্ন করবে, আমাদেরকে বিশেষভাবে অভিভূত করবে। আমরা তার কাছে যাব। যাবার আগে হ্যালো 8920 তে আপনার আসার জন্য নিয়মটি বলে দিচ্ছি। হ্যালো 8920 তে আপনি দুই ভাবে আসতে পারেন, একটা হচ্ছে ফেসবুক, আরেকটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি আর জি কিবরিয়া নামে পেজটি পাবেন, এবং ওটা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আমরা বিশেষভাবে উৎসাহিত করে থাকি আমাদের শ্রোতাদেরকে যে হ্যালো 8920 তে আপনি মেম্বার হয়ে যান, কারণ যাবতীয় হ্যালো 8920 তথ্য, হ্যালো 8920 সম্পর্কে আলোচনা সমালোচনা, অতিথি সম্পর্কে তথ্য, তার সঙ্গে যোগাযোগ, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে, অতিথির জন্য সাহায্য করা থেকে শুরু করে, যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পেয়ে থাকবেন। www.facebook.com/hello8920 এটা হচ্ছে আমাদের ঠিকানা। আপনি আরেকভাবেও এটা পেতে পারেন আরজি কিবরিয়া নামে খোঁজ করলে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে আরজি কিবরিয়া নামে অনেক পেজ আছে, শুধুমাত্র একটি পেজই হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ। আপনি যেভাবে খোঁজ করবেন RJ space KEBRIA, আমি আবারও বলি RJ space KEBRIA, এটা দিয়ে খোঁজার পরে আপনি দেখবেন যে পেজটিতে প্রায় 285,000 উপরে মেম্বার রয়েছে। আমি আবারও বলছি 285,000 উপরে মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 কিংবা জিকে প্রিয়ার পেজ। আপনি ওখানে গিয়ে যোগ দেবার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি পদ্ধতি, বহুল প্রচলিত পদ্ধতি, যারা ফেসবুকে আসতে পারেন না এবং যারা ফেসবুকে আসতে পারেন সবার জন্যই, সেটা হলো যে একটি ফোন নাম্বার আমাদের রয়েছে হ্যালো 8920। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, বলার পরে আপনি যে গল্পটা এখানে বলতে চান আপনার জীবনে, সেটা খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটে সারাংশটা বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং শ্রোতা অবশ্যই মনে রাখবেন, যেখানে ফোন কলটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং আপনি কোনোভাবেই আপনার সময়টি অপচয় করবেন না। ওকে, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, যিনি তার জীবনের গল্প আজকে এখানে লাখো শ্রোতাকে শোনাতে এসেছেন। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মনি।
মনি, খুব সুন্দর একটা নাম, ফ্যামিলি সবাই আপনাকে মনি বলেই ডেকে থাকে, রাইট? ওকে মনি, হ্যালো 8920 নিশ্চয়ই শোনা হয়?
হ্যাঁ, সবসময়, প্রথম থেকেই।
প্রথম থেকেই আপনি হ্যালো 8920 শুনেন, মাশাআল্লাহ। আপনি নিশ্চয়ই তাহলে জানেন যে আমরা প্রথমে শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আপনার কাছ থেকে নিব, যেমন আপনার বয়স, আপনি কোথায় পড়েছেন ইত্যাদি, যদি আমরা, এবং ঢাকা শহরে কোথায় থাকেন একটু যদি বলে নিতেন।
আমি থাকি টঙ্গীতে। আমার বয়স হচ্ছে 17 বছর চলছে।
ওকে,
আমি পড়াশোনা করছি টঙ্গীতেই।
ঠিক আছে, তো আজকে আপনি আপনার জীবনের গল্প বলতে এসেছেন, কোথা থেকে আপনি শুরু করতে চান?
প্রথম থেকে আমি আমার মায়ের কাহিনী থেকে শুরু করি।
জি প্লিজ, একেবারে রিল্যাক্স, ফ্রেন্ডদের কাছে যেভাবে বলে ঠিক সেইভাবে আরামসে বলুন, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে আপনার কথা শুনবো।
প্রথমে আমার আম্মু একজন ক্লিনিকের, একজন আপনার বলতে পারেন ডাক্তার ছিল, নার্স।
জি।
তারপর আমার আম্মু আমার বাবার সাথে যেটা ছোট থেকে বিয়ে হয়, তখন আমরা ছোট ভাই বোন, আমি তখন যেটাকে বলে বড় ছিলাম। তারপর আমার আব্বুর সাথে আমার আম্মুর কিনে আর কি একটা মেয়ের সাথে যেটাকে বলে ফিজিক্যালি রিলেশন করতে গিয়ে আমার আব্বু আমার আম্মুকে বিয়ে করে।
আমি ঠিক ঘটনাটা বুঝতে পারিনি, আপনি যদি একটু আমাদেরকে ধীরে জিনিসটা বুঝিয়ে বলতেন, মানে আপনার আব্বুর কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম না
আর কি। আমার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে হয়, হওয়ার পর আমার আব্বু মাছ ধরতে গিয়ে একটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন হয়।
মাছ ধরতে গিয়ে অন্য একটা মেয়ের সাথে আপনার আব্বুর সাথে সম্পর্ক হয়ে যায়।
হওয়ার পর গ্রামের লোকজন দেখে ফেলে, দেখার পর ওখানে আর কি বিচার বসায়, বিচার বসার পর আমার আব্বু ওই মেয়েটাকে বিয়ে করে।
বিয়ে করতে বাধ্য হয়?
হ্যাঁ, বিয়ে করার পর আমার আম্মু তো এগুলো সহ্য করতে পারে না।
হুম হুম
তারপর দেখে যে ওই মেয়েটার সাথে আমার আব্বু বেশ একটা রিলেশন ভালো করতেছে, আমার আম্মুকে দেখতে পারে না। আমার
হুম
ভাইয়া তখন হইছে, আমি তখন হয়তো পেটে,
হুম হুম
তো আমার আম্মুকে দেখতে পারে না। তো আমার দাদা কি করে, আমার আম্মুর নামে যত সম্পত্তি ছিল আমাদের ঢাকায় ওগুলো দিয়ে ফেলে আমার আম্মুকে।
আচ্ছা আচ্ছা
তো দেওয়ার পর আমার বাবা ওইটা মাইনা নিতে পারে না, আর আমার আম্মু ওইটা মাইনা নিতে পারে না, ছোট মা যেটাকে বলে
হুম হুম
উনি মাইনা নিতে পারে না। তো উনি আমার আম্মুকে যেটা বলে পরামর্শ দেয় কিছুটা,
জি
পরামর্শ দেওয়ার পর আমার আব্বু কি করে যে আমার দাদার উপর অনেক টর্চারিং করে।
হুম হুম
টর্চারিং করার পর আমার দাদা স্ট্রোক করে মারা যায়।
মানে আপনার বাবার অত্যাচারে আপনার দাদা মারা গেল।
হ্যাঁ, একটা স্ট্রোক করে,
ওকে।
কিসের জন্য সম্পত্তি লিখে দিচ্ছে অন্য মেয়েকে,
হুম হুম
অন্য ছেলে থেকে। তো আমার আম্মুকে অনেক ভাবে সই নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার আম্মু দেয় না। যে আমার আম্মু চিন্তা করে যে আমার ছেলে আসছে, আমার গর্ভে একটা আসতেছে, তো ওরও তো ভবিষ্যৎ আছে,
জি
না দেওয়ার কারণে আমার আম্মুকে ওনারা ছাইড়া দেওয়ার হুমকি দেয়। আমার আম্মুকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, ছেলে দেয়া, যেমন বাইরের কিছু লোক দিয়ে আমার আম্মুকে টর্চারিং করে।
জি
তো করার পর আমার আম্মু এক সময় দেখা যায় যে বাধ্যতামূলক আমার বাবার বাসায় ভাড়া থাকে,
হুম হুম হুম
পরিচয় দেয় না যে ওনার হাজবেন্ড। আমার ভাইয়াও ডাকতে পারে না যে এটা আমার বাবা, ডাকলে আমার ভাইয়াকে বা মারধর করে আর কি।
আমি ঠিক এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আগে যেখানে শ্বশুর বাড়ি ছিল ওই জায়গায় সে ভাড়া থাকা শুরু করলো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ জানে তো যে ওনার ওয়াইফ।
ভাড়া
তারপরও
থাকা শুরু করলো, ঠিক বুঝলাম না। আপনার আম্মা তো ওখান থেকে চলে গেলেও পারতো, সম্পত্তি গুলো থেকে নিতে পারতো না, কেন ভাড়া থাকলো?
বাইরের দিকটা বিভিন্ন ভাবে আমার আম্মুকে টর্চারিং করা হয়, যেমন
মানে
ধরে
একটা মেয়ের জন্য বাইরে গিয়ে থাকাটা
হ্যাঁ
অনেক বেশি
অন্য,
টাফ ছিল।
হ্যাঁ কোনো লোকে ভাড়া দিতে চায় না। আর আমার আম্মুর এমন কোন ফ্যাসিলিটি নাই যে অন্য জায়গায় এসে রুম ভাড়া নিবে।
হুম হুম
তা আমার আম্মুরও আত্মীয় স্বজন যেগুলো আছে ওগুলো আমার আম্মুকে বোঝে না, টাকার জন্য হেল্প করে যেটাকে বলে,
জি
আর আম্মুকে অতটা দেখতে পারে না। তারপর যেটা হয় ভালো থাকে, তারপর আমার যেটা বুঝ হয়, আমি যখন হই হওয়ার পর আমি আমার আম্মুকে যদি জিজ্ঞেস করতাম আম্মু বাবাকে, আম্মু বলতো যে তোমার বাবা নাই, তোমার বাবা মারা গেছে, কিন্তু ভাইয়াও বলতো না যে এটা আমাদের বাবা। তো আমরা ওনাদের বাড়ির আগে চোখেই দেখতাম
ওই
যে
বাড়িটা কার নামে ছিল?
বাড়িটা ছিল আমার দাদির নামে।
দাদি তখন বেঁচে ছিলেন?
হ্যাঁ, দাদি বেঁচে
দাদি
ছিলেন,
কি আচরণ করতো আপনাদের সঙ্গে?
ভালোই তো। উনিও আমাদের পরিচয় দিত না যে উনি আমার দাদি, এমনিতে দাদি ডাকতাম, কিন্তু বুঝ হওয়ার পর জানি যে এটা আমাদের
আসল
বাবা মা
দাদি?
দাদা দাদি।
ওকে, যাই হোক, সেই প্রসঙ্গে আমরা আসবো। হ্যাঁ, তারপর?
তারপর যেটা হয় আর কি, আমার আম্মু তখন একটা মানে দাবি করে যে ওনার সম্পত্তি ওনাকে দিতে হবে, ওনার মেয়ে হয়েছে এখন, ওনার মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবে। তো এক সময় ওনাকে বলে যে বাড়ি ছেড়ে তুমি চলে যাও। তখন আমার আম্মু বলে যে চলে গেলে আমি কই যাবো, কই থাকবো, আমার তো এখন ছেলে মেয়ে আছে, তুমি আমাকে কিছু না কিছু একটা দাও। তো যেহেতু জায়গা জমি পর আম্মুকে অনেক টর্চারিং করে, আম্মুকে মারধর করে, মেরুদণ্ড ভাঙ্গা দেয় পিঠে।
হুম 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 হুম
আর আমার আব্বু একজন প্রভাবশালী লোক, যেটা বলে নেতা, রাজনীতিক।
রাজনীতি করতে আপনার বাবা?
হ্যাঁ, বাবার উপর কেউ আবার কথা বলতো না। তো আমার আম্মুকে অনেক মারধর করার পর আমার মামা, ছোট মামা, ওনাকে বন্ড সই দেয় যে আমার আম্মু আর এলাকায় কখনো আসবে না, আমার আম্মুকে নিয়ে দূরে চলে যাবো, আর কখনো এই এলাকায় আমার আম্মু ডিস্টার্ব করবে না ওটা। তো তারপর আমার আম্মু এটা মেনে নিতে পারে না।
আচ্ছা, যে সম্পত্তিগুলো আপনার দাদা লিখে দিলেন আপনার মাকে,
হুম,
সেগুলো কি দলিলপত্র কাগজপত্র আপনার মার কাছে ছিল?
ছিল, বাট মারধর করার পর ঘরে যত জিনিসপত্র ছিল ওরা নিয়ে গেছে, আমাদের বের করে দিচ্ছে।
আচ্ছা,
তারপর আমি তখন বুঝি, প্রায় আমার বয়স এটা মনে 2002 সালে কিংবা 3 সালের ঘটনা, আমি
এগুলো তো
যতদূর বুঝি
পরবর্তীতে আপনার মার কাছ থেকে আপনি শুনেছেন, তাই
শুনেছি।
না?
হ্যাঁ,
হ্যাঁ,
মারধর যখন করছে সেটা আমার মনে আছে যে আমার আম্মুকে মারছে।
তখন আপনার বয়স কত ছিল?
কত বুঝ, যেটাকে বুঝে
একদম অল্প
অল্প
বয়স।
বয়সে, 5 থেকে
কি
6,
দেখেছিলেন আপনি ওই সময়টা?
দেখছিলাম যে আমার আম্মুকে ঝাড়ু দিয়ে পিটাই দিচ্ছে। আমার আম্মু অনেক মোটা ছিল, আর আমার আম্মু চুল পায়ে পর্যন্ত পড়তো।
হুম হুম হুম
আমার আম্মুকে চুল ধরে চুল কাটা দিতেছে, আমার আম্মু চুল, এই চুল নিয়ে মানুষের দেখাবে এগুলা। আর আমার আম্মু কিন্তু যেটা বলে মহাকাশ শিশু ক্লিনিকে MBBS একটা ডাক্তার ছিল।
আচ্ছা,
তারপর আমার আম্মুকে বলে যে তুই কোনো জায়গায় কর্ম করে খাবি, ওই সুযোগটাও তোরা রাখবো না, বড় বড় কাঠের জিনিস ওইগুলো দিয়ে আমার আম্মুকে অনেক মারধর করে, কেউ তো ফিরাই বলেও পারে না। তো আমি ওইটা দেখে আমি আমার খালার গাইকে নিয়ে আসছি যে খালাম্মা আমার মনে মন বাড়িওয়ালা মারতেছে। পরে আমার খালাম্মা যাই চলে, আমার খালাম্মা আমার ছোট মামা নিয়ে যায়। ছোট মামা এগুলো শুই না, বলে যে ও তো পাগল হয়ে গেছে, ওর মেন্টালি সমস্যা আছে, ওরে আমরা নিয়ে যাবো, আপনি একটা বোন শুই দেন, আমরা যেভাবে ওকে নিয়ে যাবো। পরে বলে হ্যাঁ নিয়ে যেতে পারো, তোমাদের বোনের এক শর্ত আছে, তোমাদের এই এলাকা যেন কখনো দেখি না, আর তোমার বোনের জন্য এই এলাকায় কখনো দেখি না, আর যদি দেখি তাহলে তো বুঝবে কি করতে পারি আমি। তারপর ওরা কি করে যে বোন শুই আমার আম্মুকে নিয়ে আসে। নিয়ে আসার পর ওরা আমার আম্মু কোথায় থাকবো, আমার আম্মু এগুলো মাইনে নিতে পারে না যে আমি এত কিছু করে আমি কেন সম্পত্তির অধিকার পাবো না, আমার ছেলে মেয়ে তো ওদের। তা আমার আম্মু কি করে থানার সাহায্য নেয়, থানার লোকরা আসে, তো আমার আব্বু কিছু টাকা দেয় ওনাদেরকে, আমি যেটা শুনছি আমার খালাম্মার মুখে থেকে। টাকা দেওয়ার পর চলে যায় পুলিশে, আর এটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না, বলে যে তুমি এগুলো করলো না, তোমার সমস্যা করতে পারে, আমরা তোমাকে সবসময় পাহারা দিতে পারবো না, দেখা গেছে তোমার হাজবেন্ডের লোক এসে তোমাকে ডিস্টার্ব করতে পারে, তখন কি করবা। তো আমার যেটা সৎ মা, উনি আমার আম্মুকে ডাইকা নিয়ে যায়, নিয়ে আমার আম্মুর সাথে ভালো কথা বলে, হ্যাঁ তোমাকে জায়গা জমি এগুলো আমি ব্যবস্থা করে দেবো, তোমার কোনো সমস্যা হবে না। তো উনি কি করে যে কিছু তাবিজ তোমার যেগুলো বলে
হুম হুম
পাগল করার মতো কিছু, ওগুলো আমার আম্মুকে খাওয়াই দেয় মাংসের সাথে। তারপর আমার আম্মুর সাথে সাথে আইসা একা একা হাত নাড়ায় নাড়ায় আন্তাজি মান্তাজি কথা বলে, আর একা একা কোরআন শরীফ পড়ে, মানে কিরকম যেন একটা ই হয়ে গেছে,
এক ধরনের পাগলামো।
পাগলামি। ছেলে মেয়েদেরকে দেখতে পায় না, কাউকে দেখতে পায় না, মানুষের সাথে কেমন খারাপ আচরণ করে, আর আমার নিয়ে ঘরে থাকে না।
ওকে, প্রিয় শ্রোতা, এই পার্টে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা। রিয়েল লাইফের একটা ছোট্ট পার্ট এরকম, যেখানে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতে পারে, যুক্তি একেবারে নাও খাটতে পারে, বাট দিস ইজ এ পার্ট অফ লাইফ। যেমন আমরা অনেক সময় ভূতের অনেক ধরনের গল্প শুনে থাকি, যেটা কারো কারো কাছে একেবারে আজগুবি, কারো কারো কাছে কোনো যৌক্তিকতাই নেই, কারো কারো কাছে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না। এই যে ঘটনাটি ও বললো, তাবিজ কবজের ব্যাপারটি, সেটাতে বিশ্বাস অবিশ্বাস করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা জীবনের একটা অংশ। বিশ্বাস করবেন কি করবেন না সে বিষয়টি আপনার উপর আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জীবনের গল্প যেহেতু প্রচার করছি, সুতরাং ও যেটা ফিল করেছে সেটাও বলার অধিকার রাখে, সুতরাং ওটাও বলবে। হ্যাঁ, তারপর
তারপর যেটা হয়, আম্মু আমার বাসায় থাকে না,
হুম
তো আমার ভাইয়া তখন ধরেন 10-12 বছর, আমরা এক ভাই এক বোনি। তারপর আমার আম্মু কি করে, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, রাস্তায় দৌড়ায় যায়, অনেক দূর দূরে দৌড়ায় দৌড়ায় জায়গা, আর আমি যদি হাত ছাড়ি আমাকে হাত ছাড়ে না, আমাকে গলা টিপা ধরে আমার বুকের উপরে দাঁড়ায় থাকে, আমাকে অনেক মারধর করে। আর আমি খালি বলতাম, আম্মু তুমি এটা কি করতেছে, তুমি কি পাগলামি করতেছো নাকি, আমি এগুলো বলতাম, আমি দৌড়ে আম্মুর কাছে যাইতাম না। তারপর আম্মু আমাকে নিয়ে যেত, আম্মু আমাকে খুব লাইক করতো, মানে মানসিক ভাবে ঠিক ছিল, একটা রান্না বান্না বলেন, গোসল করেন, সব দিক দিয়ে কিন্তু একা একা কথা বলতো। এরকম করতে করতে আমার ভাইয়া আমাদেরকে, আমার আম্মুকে আর কেয়ার করে না, আমার ভাই আমার ছোট খালার কাছে চলে যায়।
একটু জানতে চাই, এটা আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত?
আমি আমার ভাইয়ের 7 বছরের ছোট।
ওকে, হ্যাঁ, তারপর
তারপর যেটা হয় যে আমার ভাইয়া গাড়ির লাইনে ডিউটি নেয় আমার মামার সাথে।
খালের বাসায় গিয়ে?
হ্যাঁ,
তো খালের বাসায় গিয়ে সে গাড়ির লাইনে ডিউটি নেয়।
হ্যাঁ,
কি ডিউটি ছিল এটা?
যে হেল্পারি করে বাসে।
ওকে, হ্যাঁ, তারপর
তারপর আমি আমার আম্মুর কাছে থাকি, আমার আম্মুর সাথে আমি ঘোরাফেরা করি, কিন্তু আমাকে কেউ তখন আর অতটা গিয়ে করে না, যে ও পাগল, ও পাগলামি করুক, সমস্যা কি, মেয়েটা আমাদের কাছে থাক। কিন্তু কি, আমাদের
আপনার যে সৎমা ছিল তার ঘরে কি সেই সময় কোনো সন্তান ছিল?
হ্যাঁ, দুই ছেলে এক মেয়ে ওনার ঘরে, এখনো বর্তমানে আছে।
ওকে,
তারপর যেটা হয় যে আমার আম্মু আমাকে নিয়ে যায়, রাস্তায় থাকি আমরা, থাকার জায়গা নেই গা, 2004 সালের কথাটা আমার মনে আছে, তখন একটা গ্যাঞ্জাম হয় আমাদের।
রাস্তায় কিভাবে থাকলেন?
দেখা গেছে কোনো দোকানে সাইডে আমরা প্রথমে বসে থাকতাম, আম্মু বসে থাকতো, আম্মুর কোসে যেটাকে বলে, আম্মু কোসে আমি মাথা দিয়ে রাখতাম, আম্মু আমাকে কাপড় দিয়ে ঢেকে রাখতো, ঢেকে আমরা শুয়ে থাকতাম। আর আমার মনে আছে খুব শীতের দিন ছিল, তখন কি হইতো যে আম্মু আমাকে নিয়ে একটা দোকানের সাইডে আম্মু শুয়ে থাকতো, শাটারের ওই সাইডে আমি শুয়ে থাকতাম, আম্মু বাইরে শুয়ে থাকতো, আম্মু আমাকে জড়াই দিয়ে কাপড় ভিতরে পেঁচাই নিয়ে শুয়ে থাকতো, আম্মু সাইডে শুয়ে থাকতো। কিন্তু আমার ফ্যামিলিটা ওরা ভাবতো না যে মেয়েটাকে আমি রাখি বা ওরে এক ঘরে বন্দি করে রাখি, কোনো সময় করতো না, আমার ফ্যামিলি দিকে একটা কেয়ারই করতো না। তারপর এইভাবে এইভাবে আমরা রাস্তায় থাকতাম, আমার ভাই দেখলে আমাদের সাথে দেখা করতো না, কথা বলতো না। আমার আম্মু আমার ভাইকে খুব লাইক করে, ভাই কি বলবো, এতটাই লাইক করে যে আমার ছেলে আমার ভাইয়ের খুব লাইক করে। আমার ভাইয়ের কিছু হইলে আমার মনে হয় আম্মু খুব টেনশন করে, আম্মু বলে যে আর তো ভাইয়ের দেখে আসি, এটা এটা। তো আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন দুপুর বেলা বনানি আইসা ফুটপাতে চা বেসে চা খাই আমার আম্মু আর আমি, তো আমার ভাইয়াকে দেখি যে বাসের ভিতরে যে ডাক দেওয়া লোক নেয় না, তো আমার ভাইয়া ডাক দেওয়া লোক নিতেছে, আমার ভাইয়ের আমি দেখি জাহিদ ভাই করে ডাক দিই, তো ডাক দেওয়ার পরে ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখে ও আর কথা কয় না।
আপনার ভাইয়ের নাম ছিল জাহিদ?
জাহিদ, হ্যাঁ। তো দেখে আমার বলতেছে তোরা এনে, আমাকে ভাইয়া মায়ের দেখতে চাইছি, তোমার মায়ের কাছে দাও, মায়ের কাছে গিয়ে আমার এখন সময় নাই, 16 টাকা দেয় আমার আম্মুরে, 16 টাকা দেওয়ার পর বলে আমি জায়গা, আম্মু আমার ডাক দেয় অনেক, যাই যাই একটু কথা শুনে দেয়, বাবা তোর চেহারা একটু দেখবো, কিন্তু ভাইয়া আর আম্মুর সাথে কথা বলে না, ভাইয়া চলে যায়। পরের দিন আমি আর আম্মু টঙ্গিতে আমাদের খাবার বাসায় যাই, যার পর আমি ভাইয়ের জন্য দাঁড়ায় থাকতাম আমরা, পরে ভাই কখন আসবে, আসলে কিছু টাকা দিবে, আমরা ওই টাকাটা খাওয়া দাওয়া করবো। তো ভাইয়া আসলো, আসার পরে তো আমি আমার ভাই বলতেছে, ভাইয়া আপনার সাথে মায়ের দেখা করতে চাই, মার সাথে একটু কথা বলবেন, তোকে ডাক দে। পরে ভাই আসতে, বাপ কেমন আছো, একটু জড়ায় ধরলে না, এই তুমি আমার জড়া ধরবে না, কেন জড়া ধরতেছো, এই তোমার শরীর কি অবস্থা, একটু নোংরামি অভ্যাস, আমার জড়া দরকার, তুমি আমার রাস্তা দিতে ডাক দিবে না, তোমার মতো ফকিনের লোকের রাস্তা দিতে কথা বলে মানুষ আমার মানুষ সময় চলে যায় না, আমার ভাই আমার মারে এগুলো কইতো। তো মায়ের কষ্ট নিতাম না মনে, আমি কষ্ট নিতাম, আমি মনে করতাম যে ভাই এরকম বড় লোক দেখে আমার এরকম করে, আর আমার সাথে ভাই কথা কথা বলতো না, রাস্তাঘাটে দেখলে একটা সামনে বোন বলে আগত করতো, ওরকম করতো না। আমার খালতো বোনের মেয়ে দুইটা ছিল, ওদের তো অনেক লাইক করতো আমার ভাইয়া, ওদের পড়ালেখা সবকিছু চালাইতো আমার ভাইয়া, বই টই যা বলেন, খাতা বলেন, সবকিছু চালাইতো, কিন্তু আমাকে কোনোদিন 2 টাকা দিত না, আর আমি চাইতাম না, আমি খুব ভয় পেতাম ভাইয়ারে। তারপর যেটা হয়, আমার খালার বকাবকি করে, তুই আমার ছেলেটা নষ্ট বানাইছিস, আমার ছেলেটা আমার দেখতে পায় না, আমার ছেলেটা কি করছিস তোরা, আমার ছেলে আমাকে দেখতে পায় না, এরা বলছে দেখে না, আমার খালা তকতকি করে, আমার আম্মু তকতকি করে। তারপর আমার ভাই আমার আম্মুকে কোমরে বেল দিয়ে মারতে যায়, তো আমি আমার ভাইয়ের দড়ি দেখে, ভাই মারে না মারে আমাকেই মারে, অনেকগুলো থাপ্পড় মানে অনেকগুলো ঘুষি মারে, আর কখনো এদিকে যদি দেখি তাহলে ঠ্যাং ভেঙে দিমু, তোর মারি না কখন আবি না, এই মুখ তোরা কখনো দেখাবি না।
মা বলে ডাকতো না ওনাকে?
আর না কখনোই আমার মানে মা বলে ডাকতো না, আমার মা ভিক্ষা করতো, দেখে অবহেলা করতো।
ও মানে ওই সময় তো উনি ভিক্ষা করতেন?
হ্যাঁ, আমরা তো খাইতে পারতাম না, তো আমার আম্মু আর আমি চা খেতাম, আমি চাইতাম আম্মু তারা থাকতো।
আপনার তখন বয়সটা কত, আপনার যদি মনে থাকে, মানে যে সময়টা আপনি লোকজনের কাছে চাইতেন, আপনার মা কি করতো?
বয়স কত সঠিক আমি বলতে পারি না, তখন 2005 সালের ঘটনা এটা,
2005 সালের ঘটনা, তার মানে খুব বেশি দূরে তো না।
হ্যাঁ,
আপনার যদি এখন 18 বছর হয়ে থাকে তাহলে 2005 সালে তো বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, ও মোটামুটি বড়ই ছিল সেই সময়টা,
হ্যাঁ,
বছর দশকের মতো বয়স। ওকে, হ্যাঁ, তারপর
তারপর ভিক্ষে করতে গেলে সময় বাসা ভিতরে যদি চাইতে যেতাম, তো ওনারা বলতো টাফ করে খাইতে পারো না, ভিক্ষা করো কেন, তোমার আম্মু দেখতে সুস্থ সবলই মনে, কিন্তু আম্মু হাঁটতে পারতো না, অনেক কষ্ট করে হাঁটতো। আবার
এমবিবিএস ডক্টর সে ভিক্ষা করছে?
বিশ্বাস যদি অনেক জায়গায় আম্মু আমাকে নিয়ে গেছে হেল্প করার জন্য, ওনার অনেক পরিচিত লোক ছিল, দেখা গেছে যে আপনার মতিঝিল টিএনটি কলোনি আছে না, ফকিরাপুল,
হ্যাঁ হ্যাঁ,
ওখানে একটা আমার মামা ছিল, তো আমার মামা একটা সরকারি জব করে, উনি ওই কোয়ার্টার পাইছে। আমার আম্মু কিন্তু তখন ব্রেন ভালো, আম্মু আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তো ওইখানে কলোনিতে আমাদের ঢুকায়, ঢুকার পর আমার মামি যেটা উনি আমাদের এই অবস্থা দেখা, উনি আমাদেরকে ঘরে নেয় না, উনি বলে তুমি নিচে বসো, এই সিঁড়িতে থাকবা, আমি খাওয়া দাওয়া যা যা লাগে ব্যবস্থা করুন, কিন্তু তখন আমাদের হেল্প করে না।
আপনার মার একটা মানসিক বিকলাঙ্গ অবস্থা তৈরি হয়েছিল সেই
হ্যাঁ
সময়টাতে। আসলে উনি এমবিবিএস থাকলেও ওনার কিছু করার নেই,
হ্যাঁ
কারণ উনি তো মানসিকভাবে অপ্রকৃতস্থ।
হ্যাঁ হ্যাঁ
হু, প্রিয় শ্রোতা, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মনি আছে আমাদের সঙ্গে, মনি তার জীবনের গল্প নিয়ে এসেছে এখানে, এবং মনির জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আমরা শুধু বলতে চাই, প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের কাছে অসম্ভব রকমের মূল্যবান, এক একটি রত্ন হচ্ছে এক একটি জীবনের গল্প। আজকে 69তম পর্ব চলছে প্রিয় শ্রোতা, এবং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, মনিকে নিয়ে রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, ওখানে চলে আসুন, ওখানে গিয়ে মনিকে নিয়ে কমেন্টস করুন, প্রশ্ন করুন, মনিকে আমরা সেগুলো পড়ে শোনাবো, মনির কালেকশনে সেগুলো থাকবে। আমাদের ফেসবুকের ঠিকানা আবারও বলছি, www.facebook.com/hello8920, আবারও বলি www.facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। ওখানে গিয়ে আরজে কিপ্রিয়া নামে পেজটি পাবেন, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মনি, তারপর
তারপর একদিন হয় আমরা আমাদের ওখানে এক জায়গায় যাই চাইতে,
হুম হুম,
আমি আবার একটু খেলার অভ্যাস ছিল বেশি,
জি
তো খাওয়া শেষে একটু খাওয়া দাওয়া হয়েছে, একটা বাসা আমাদের খাইতে দেয়, ওই দিনকে আবার ওনার বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় আমার আম্মু, তো আমার আম্মু গাছের নিচে বসে থাকে, আমরা একটা মেয়ের সাথে খেলতেছিলাম, মেয়েটা বলে তোমরা কি করো, আমরা বলি আমরা চা খাই, তোমাদের এখানে বাড়ি আছে, হ্যাঁ আমাদের এখানে বাড়ি আছে, আমার আম্মু ফুলের ব্যবসা করে, আমার আম্মু ফুলও বেচে খায়ও, আমি আবার একটু মিথ্যে কথা বলি,
হুম হুম,
তো ওরা অনেক বড় লোক দেখতাম তো এর জন্য এসব কথা বলতাম, ও বলে আমি ফুল কিনা দিবো আমারে কয়টা, আমি তোমার টাকা দিবো,
হুম হুম হুম,
আমি ফুল তো নাই, তুমি আমাদের বাসায় যাবা, গেলাম তোমার ফুল এনে দিবো, সমস্যা নেই, এটা বলি, মেয়েটা আবার ওর আম্মুর কাছে গিয়ে বলে আম্মু আমি ওদের কাছে যাই, ওনারা ফুল দিব, তো ওর আম্মু আবার ওটা নেগেটিভ ভাবে নেয়, নেওয়ার পর ওর আম্মু বলে কে যে ও ফুল নিতে যাবো না, এগুলো বাচ্চা চুরি করার কথা বলতেছে, নিশ্চয় ওরা বাচ্চা চোর,
জি
এটা বললা আমার আম্মুকে নিয়ে ধরে নিয়ে যায়, আমার আম্মুকে ধইরা, আমার আম্মুকে অনেক টর্চারিং করে ভাইয়া, ছোটাই টর্চারিং করে, আমার আম্মুর গায়ে হাত তুলে দুটা লাঠি দেওয়া, ওরা পিটায় আমার আম্মু, এমনি তো অসুস্থ আরো পিটায় আমার আম্মুর, আর আমাকে বলে স্বীকার কর তোরা বাচ্চা চুরি করো, স্বীকার কর, যতই বলতেছি যে না আমার আম্মু বাচ্চা চুরি করে না, কিন্তু কেউ বিশ্বাস করে না, বলতো স্বীকার কর তাহলে তোরা আম্মুরে মারবো না, তারপর আমি বাধ্যতামূলক স্বীকার করি, হ্যাঁ আমার আম্মু বাচ্চা চুরি করে, আমি এরকম এরকম মেনে নিয়ে যায় আমার আম্মু চুরি করে, এগুলো আমি বলি, দেখতেছি যে আমার আম্মু মারতেছে, তা আমার আর করার কিছু উপায় না, আম্মু আমার বলতেছে মিথ্যা কথা বলতেছে, সত্য কথা বলো, ওনারা আমার কি মারধর করবো, তারপর ওরা আমার আম্মুকে মারধর করে, বলে যে ও বাচ্চা মানুষ বলছে এটাই সত্য, তারপর উত্তরা থানাতে কয়েকজন পুলিশ আসে, আসার পর আমার আম্মুকে আর আমাকে ধরে নিয়ে আসে, একদিন থানায় থাকি সকালবেলা যাই, বিকেলবেলা আমাদেরকে মিরপুর যে কেডার বলে ফুকি থানা ওইখানে ট্রান্সফার করা হয়, তারপর না কিন্তু আমার আম্মু আমাকে গায়ে তুলে না, আম্মুকে বলে যে তুমি কেন বললা যে আমরা বাচ্চা চুরি, তোমার তো মারতেছে আমি তো সহ্য করতে পারতেছি না, তো আম্মু আর আমাকে কিছু বলে না, তো ওইখানে আবার পড়ালেখার সুযোগ আছে ভাইয়া, তো প্রথমে আমাকে একটা পড়ার যেখানে এখানে ভর্তি করে দেয় একটা রেশ মাপা, ওনার কথা না বললেই হয় না, উনি আমাকে পড়াশোনার দিকটাও অনেকটা হেল্প করে,
ওই সময় ফকিরখানাতে,
হ্যাঁ তো ওইখানে আমাকে পড়াশোনা করতে প্রথমে আমাকে আট করালো কিছু, তো আট করার পরে প্রথমে ওইখানে আমি ফার্স্ট হয়ে যাই, ওখানে থাকি প্রায় 2 মাসের মতো,
আচ্ছা
ফার্স্ট হওয়ার পরে ওনারা আমাকে চিন্তা করলো যে আমাদের পুবাইল একটা ফকিরখানা আছে ওইখানে ট্রান্সফার করে দিবে আমার মামে দুজনে, তো এখানে আমাদের ট্রান্সফার করে দেয়, দেওয়ার পর ওখানেও একটা স্কুল আছে মেয়েদের জন্য, ওখানে স্কুলে আমি ভর্তি হই, হওয়ার পর প্রথমে ওয়ানে পড়ি, ওয়ানে আমার প্রথমে পরীক্ষা দেওয়ার পর আমার রোল করে এক ভালো পড়াশোনা করতেছে, ওটা আবার একটা যেটাকে বলে হেড অফিসার, উনি আবার ছিল হিন্দু, তো ওনার মেয়েটাই নাকি দেখতে বলে আমার মতো ছিল, তো মেয়েটা মানে কি বলে মারা গেছে, তো আমাকে খুব লাইক করতো
আচ্ছা,
সবার থেকে মানে ওখানে ভালো 9-10 হাজার লোক ছিল,
ভিক্ষুক,
হ্যাঁ মানে ওখানকে একটা আমল ছিল যেটা ভিক্ষুক ধরে ধরে নিয়ে নেয়া মানুষের ভালো করার জন্য নিয়ে করতো, যে বাইরে থেকে খেলোয়াড় নাকি আসবে তখন ভিক্ষুক ধরে নিয়ে যেত ওরকম করতো, তো ধরে না আমি আবার পড়াশোনা ভালো করতাম, তো ওইখানে যেটা একদিন বৃহস্পতিবার দিন একটা মিটিং হয়, হওয়ার পর প্রশ্ন করে মেয়েদের যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল কি, কি জন্য মেয়েরা পর্দাশীল করে, যে উত্তরটা দিতে পারবা তার জন্য সারপ্রাইজ আছে, তখন প্রথমে বললাম যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল হচ্ছে মেয়েদের মাথায় কাপড় দেওয়া আর একটা ছেলের সামনে যাওয়া না, যে একটা নিজের একটা যেটা ওয়েট মাথায় কাপড় দেওয়া চলাফেরা সবসময় ভদ্রভাবে নম্রভাবে থাকা, তো এই কথাটা বলার পরে স্যার এটা গুরুত্ব সহকারে নেই, তখন আমাকে একটা পুরস্কার দেয় যেটা সাবান, প্রতি ফার্স্ট আমার পুরস্কার সাবান, একটা সাবান তাই বিদেশি তো সবাই আমাকে মানে ওই হুমদার ভিতরে নাম হয়ে যায়, মণি পুরস্কার পাইছে, খুব খুশি লাগছিল।
ওকে,
তারপর ওইখানে আবার 16 ডিসেম্বর দিন খেলা হইতো,
হুম হুম
সবগুলা খেলায় নাম দিই। তো আমি বিস্কুট খেলাতে প্রথম হই, ছবি আর্ট করাতেও প্রথম হই,
আচ্ছা
আবৃত্তি পাঠ করাতে আমি সেকেন্ড হই, তারপর আপনার গান করাতে সেকেন্ড হই,
আচ্ছা,
4টা পুরস্কার একসাথে আনি। আমার পুরা ইয়েটাই একবারে নাম হয়ে যায়, মণি পুরস্কার পেয়েছে।
তার মানে আপনার বোঝা যাচ্ছে যে আপনার শৈশবটা প্রচন্ড রকম ভাবে ভালো কাটার একটা জায়গাতে আপনি
হ্যাঁ,
চলে গেলেন। হ্যাঁ
কিন্তু ওইখানে ভালোই তো, ওনারা আমাকে দিতে চাচ্ছিল না, তখন আমি চিটে উঠে যাই।
আচ্ছা,
তো উঠানোর পর এর ভিতরে আমার আমার একটা অসুখ হয়ে যায়, ওই ঘুমের ভিতরে। ওইখান থেকে কিন্তু বের হওয়া যায় না,
হুম হুম হুম
এই ভিতরে সবকিছু
ওখান থেকে বের হতে
বের
দেয় না।
হতেই দেয় না। ওইখানে আবার হাতের কাজ চলে, শাড়ি বিভিন্ন ডিজাইন, ফতুয়ার কাজ, এগুলো চলে। আমি আবার ফতুয়ার কাজ করতাম।
ওইখান থেকে আপনাদেরকে এগুলো করে নেওয়া হতো,
হ্যাঁ হ্যাঁ করে
বিনিময়ে
নিয়ে
আপনাদেরকে কি দিত? খাবার,
টাকা দিত না,
টাকা
খাবার
দিত।
তো আছেই, টাকা দিত।
তো
আবার
বাজার
ওইখানে
করতে হলে আপনি কোথায় যেতেন?
আমরা বাজার করবো, ওইখানে একসাথে রান্না করে সবাই সিরিয়াল সিরিয়াল ভাবে দিত।
আচ্ছা, টাকাগুলো কি করতেন আপনারা
আর আমরা যে টাকা ওই টাকা হাতে রেখে দিতাম। তারপর দেখা যাচ্ছে একটা দোকান আছে আপনার,
ওখান থেকে কি কেউ ভালো হয়ে তাকে ছেড়ে দিত পরবর্তীতে?
না ভালো তো হইতেই দিত না, যেমন আপনাকে ধরে নিয়ে গেছে,
হুম
তো আপনার একজন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাকে আসতে হবে ওইখান থেকে।
হুম হুম
ওইখান থেকে আপনার হেড অফিসে যাইতে হবে তেজগাঁও, তেজগাঁও থেকে আপনার বোন সই কইরা ওইখান থেকে থানায় নিয়ে আসতে হবে আত্মীয় স্বজনের মাধ্যমে। আর যদি মেয়ে থাকে, দেখা গেছে মেয়েদেরকে আপনার বড় একটা ভালো চাকরি দিয়ে শেষ পর্যন্ত দিয়ে বের করে দিবে। তারপর আমার আম্মু একটা প্রচন্ড টাকার অসুখে পড়ে যায়, পাতলা পায়খানা যেটাকে বলে, ওপর আমার আম্মুকে ডাক্তারে নিয়ে ট্রিটমেন্ট করাও হয়, কিন্তু আমার আম্মু ভালো হয় না। তারপর আমার আম্মুকে কি করে জিজ্ঞেস করে যে তোমার কেউ আসে নাকি, আমার আম্মুকে ঠিকানা বলতে বলে। আমি বলি আমার আম্মু ততটা ইয়ে নেই, আমার চট্টগ্রামে আসছে, আমি বলছি টঙ্গি, যেটাকে একটা ঠিকানা আছে নিরসপাড়া বললাম। বলার পর উনি ওই ঠিকানা অনুযায়ী আমার খালাম্মার বাসায় গেল।
হুম হুম
আমার
হুম
খালাম্মা, আমার খালাম্মা এই 2 বছরের ভিতরে নাকি অনেক দিস্তা আইসে আমাদের, বাট কোনো খবর পাই নাই। তো যখন আমার খালাম্মা শুনছে, তখন আমার খালা আর আমার মামি আসছিল। তো আসার পর আমার খালাম্মা এসে আমার দেখছে যে আমার আম্মু খুব অবস্থা খারাপ। ও এর ভিতরে যেটা হয়, আমার আম্মু একদিন ড্যানিশ খেতে চায়, তো
ড্যানিশ কি?
ড্যানিশ খাবার একটা জিনিস,
ওকে, হোয়াট এভার ইট ইজ, একটা এক ধরনের ফুড।
হ্যাঁ ওটা খাইতে চায়। তখন আমার কাছে টাকা নেই গা, আমার আম্মু খাবার দেখে আমার খুব কান্নাকাটি লাগতেছিল যে আমার আম্মু খাইতে চাইছে, বাঁচবো না মরবো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমার আম্মুকে চিরা পানির উপরে রাখতো, মানে এর বেশি কিছু খাইতে পারতো না। তো আমি কি করি, তখন আমি হাতে কাজ করি, হাতে কাজ করার পর এক ধরনের মেশিন এর কাজ ওইখানে আছে, মেশিনে নতুনই আমি কাজ করি। তো ওই দিন 2টা পিস করি, করার পর আমার হাতে নিডেল ঢুকে যায়। নিডেল ঢুকার পর ওই হাতে আমার অনেক জখম হয়, মানে এতটাই রক্ত হয় যেটা বলার বাইরে। তো ওইখান থেকে আমি প্রায় 200 টাকা পাই। 200 টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে আমার আম্মুর জিনিস কিনে আনি, কিছু ওষুধ কিনি। তা ওষুধ কি, যেমন বাইরে কিছু স্টাফ আছে, স্টাফদেরকে বললে উনি বাইরে থেকে জিনিস আইনা দেয়।
আচ্ছা,
তো স্টাফদের কিছু ঘুষ দিতে হয়, তো স্টাফদের বলছি, বলার পর স্টাফরা অনেক কিছু আনছে। আনার পর আমার খালা মামি ওরা দেখতে আসলো। তো আসার পর আমার মামি দেখে তো আমি খুব মানে ইয়ে হয়েছে, আমার একটা আত্মীয় স্বজন আসছে। তো ওরা বললো যে আপনি এরা আপনি এদের বোন নিলে নিতে পারেন, কিন্তু মেয়েকে আমরা দিব না। তো বললো কেন, কারণ মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, এই মেয়েটার ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিব না। কারণ আপনার যেটা শুনছি, ওর বাপ মা কেউ নাই, মা থেকেও নাই, মা একজন অসুস্থ, জানি না কি করবে মেয়েটার বয়সে। তো আমরা চাই ওকে দিব না, ওকে আমরা ভালো কোনো জবে দিয়ে দিব, আমরা মেয়েটাকে দিতে পারবো না। তো আমার আম্মু বলে আমার মেয়ের স্যার আমি কখনো চাবো না, আমার মেয়ে বাঁচতে হলে মা মেয়ে একসাথে বাঁচবো, আর মরতে হলে আমরা মা মেয়ে দুজনেই মরবো। আমাকে ছাড়া তো আমার মামাকে বাঁচানো সম্ভব না, একমাত্র আমি আমার আম্মুকে দেখি। তো আমার খালারা বললো যে না দেখেন স্যার, ওনার তো শেষ সম্বল ওনার মেয়েটাই, তো একটা দেখুন একটা ইয়ে করেন। তো স্যারের আমাকে দিতে চায়নি, কারণ ভালো একটা স্টুডেন্ট, স্যারেদের একটা খুব ভালো একটা ইয়ে হয়ে
এই
গেছে।
যে ফকিরখানার বর্ণনাটা আপনি দিচ্ছেন, এই ফকিরখানাটা কোথায়?
এটা পুবাইল চৌধুরী পাড়া,
পুবাইল চৌধুরী পাড়াতে এটা একটা ফকিরখানা,
হ্যাঁ হ্যাঁ
এটা কি সরকারি?
হ্যাঁ হ্যাঁ সরকারি।
ওকে,
তারপর যেটা হয়, ওরা আমার আম্মুকে, তারপর ওরা তেজগাঁও যায়।
এই ফকিরখানার নামটা কি আপনার মনে আছে?
আমি ফকির, হ্যাঁ চৌধুরী
নামই
পাড়া
ফকির,
ফকিরখানা, হ্যাঁ
চৌধুরী পাড়া ফকিরখানা।
ফকিরখানা, হ্যাঁ।
ওকে,
তারপর আমার আম্মু আর আমাকে নিয়ে আসে ওইখান থেকে,
হুম
ট্যাক্সি টা ওরাই ভাড়া করে দেয়। তারপর ওরা বলে দেখেন মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়েন না, যদি কোনো সমস্যা পড়েন আপনারা আমাকে জানাবেন, আমরা মেয়েটার যা কিছু করার করবো, তারপর
জি,
মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়েন না। তারপর যেটা হয়, রোজার মাস, আমার আর আমার আম্মুকে ট্যাক্সি টা করে আমাদের নিয়ে আসলে আনে। তো রাখবে কোথায় আমাদের, খালা একজন আপনার ছেলে নিয়ে থাকে, আমার ভাইয়াও থাকে, 2 ছেলে নিয়ে দত্তকালে থাকে। তো ওইখানে আমাদের উঠালো, আমার আম্মু তো প্রায় বিছানায় পড়া। তো আমার আম্মুকে মানে বাঁচার কোনো কায়দাই নেই আমার আম্মুর, ওই যে একটা কেন অসুখে পড়ে গেলাম আম্মু। আর আমার আম্মু তো সবসময় বড় লোকের বলতেই পারেন যে ভালো পরিবেশে থাকে অভ্যাস, এগুলো আর কি ওনার সহ্য হয়ে
সহ্য
নেই।
হচ্ছে না,
তারপর একটা মানে এতটাই অসুস্থ হয়ে গেছে যা বলার বাইরে। তারপর আমার আম্মুকে চিকিৎসা করানো হয় নাই, আম্মুকে ভালো করে গোসল টোসল করায়, ভালো কিছু খাবার দাবার করাইতে দিল, আমি আমার আম্মু সেবা যত্ন করতাম। তো রোজার মাসে যেই শুনছে আমরা আসবে, আমার ভাই আর আসেনি আমাদের দেখতে, আমার ভাই চলে গেছে।
বুঝি নাই কোথায় আসলো আপনার ভাই।
মানে আমাদের তো নিয়ে আসলো, আমার ভাই গাড়িতে ছিল,
হুম হুম
থাকার পর আমার খালাম্মাতে শুনছে, খালাম্মার বাসায় গেছে,
কোথায় নিয়ে গেল আপনাদেরকে?
আমাদের নিয়ে গেছে আমার ছোট খালার বাসায়।
ওকে,
আর ওইখানে আসতে আমার মিজু খালার বাসায় গিয়ে বললো যে তোর আম্মু আসছে, তুই তোর আম্মুকে দেখতে
আপনার
যাবি।
ভাই থাকতো মেজো খালার বাসায়, আপনারা গেছেন ছোট খালার বাসায়, রাইট?
ছোট খালার বাসায় থাকতো আমার ভাইয়া। তো
আচ্ছা,
আমার ভাইয়া গাড়ি চালাইতে গেছে,
ওকে।
তো ওই দিনকে নামছে গাড়ি থেকে, আমার পর সরাসরি আমার মেজু খালার বাসায় গেছে।
আচ্ছা,
মেজু খালার বাসায় যাওয়ার পর মেজু খালা বললো যে এমন এমন তোর মা আসছে, এমন 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 জায়গা থেকে আসছে। তারপর এই কথা শুই না, ও আর আমাদের দেখতে আসেনি, ও ওই দিক দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা তো বাইরে দেখবো, আমার আম্মু কত আসা বাইরে দেখবে, তো ভাই আর আসেনি। তো আমরা বসে আছি, আসে না আসে না খবর নেই, 2-3 দিন চলে যায় আর আসে না। খালামা আমাদের অতটা কেয়ার করে না, খালামা ছোট খালা করে তো করে না, মানে কিরকম হেলা হেলা করে। হ্যাঁ এরকম করতে পারছে, আমার মা আবার এক কথা সহ্য হয় না। আমার আম্মু খুব একটা ধরতে পারে রাগি লোক, অনেক রাগি, খুব জিদি, ওনার একটা কথা বলে ওনার সহ্য হয় না। তো ওনার কথা যে সারা জীবন কামাই করে তুলে খাইছে, এই বিপদে শুনতে যদি আমার নাতে গেছেন কোথায় যাব। তারপর আমার আম্মুকে অত ইয়ে করে না, তো আমার আম্মু কি করে ঝগড়া করে ওদের সাথে, সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর বের হয়ে আসে, তারপর আবার আমরা এই যে রাস্তায় থাকা শুরু হয়ে যায়। রাস্তায় থাকি, আম্মুর সাথে বিক্রি করি, এখানে ওখানে থাকি।
আপনাদেরকে কি তাহলে ওই ফকিরখানা থেকে বেরি করে দিল?
হ্যাঁ
আপনাদেরকে এক পর্যায়ে ফকিরখানা থেকে বের করতে চাচ্ছিল না,
হুম,
আবার আমার অসুখের কারণে আপনাকে শেষ পর্যন্ত আপনাদেরকে খালার বাসায় দিয়ে
হ্যাঁ
আসলো। আচ্ছা, তারপরে আপনার যেটা হলো যে ওইখানে আপনার আম্মু ঝগড়া করলো, ঝগড়া করার পরে হলো না, ওখানেও এক ধরনের টানাপোড়েনের লাইফ, এবং শেষ পর্যন্ত আবার সেই ভিক্ষার জীবনে ফিরে
হ্যাঁ
গেল।
হ্যাঁ
হ্যাঁ,
তারপর যখন বিক্রি করতাম, যেটা হয় আম্মু বিক্রি করতো, আমার খুব সময় লাগতো টুঙ্গি বাজার, আমার নিচে থাকি। তবে যেসব লোকরা দেখছে ওদের সাথে ইচ্ছা করলে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তারপর আম্মু থাকতো, আম্মুর সাথে চাইতাম, তো আবার রাত হলে, দিন হলে আম্মু চাইতো, আম্মুর সাথে চাইতাম, আম্মু ঘুমাইতো দিনে।
কিভাবে চাইতেন আপনারা?
কিভাবে চাইতাম যে কিছু সাহায্য করবেন, আম্মু আবার আমাকে শিখাই দিতে হবে, আমাদের কিছু সাহায্য করবেন। তো উনি বলতো কি সাহায্য করবো, হ্যাঁ আমরা ওভারের উপরে আসছি, এরকম এরকম।
এক ধরনের মিথ্যা কথা তো অনেক সময় ভিক্ষা করতে গিয়ে
হ্যাঁ
বলতে হয়।
আমার আম্মু বাট মিথ্যা কথা বলতো না, অনেক আছে না যে জিজ্ঞেস করতো। তো এক পর্যায়ে আমাদের টঙ্গীর মেয়র হাজমতুল্লাহ, উনি একদিনকে আমাদেরকে ভিক্ষা দেখে আমার আম্মুকে চিনে ফেলে, আম্মুকে দেখা সিকিউরিটি দিয়ে ডাকায় নিয়ে যায়। আম্মুকে দেখে বলে তুমি এই জায়গায় কেমনে আসলে, এভাবে কেন, এরকম কেন তুমি? তো উনি দেখে আম্মু এগুলা বলে, আম্মু আবার এক পর্যায়ে তুই তুই করে বলে, দেখতেছিস না তোদের কারণে আমাদের এখানে, মানে আম্মু এক পর্যায়ে ওদেরকে কেমন জানি, আমি চিন্তা করতেছি একটা মেয়র যেটাকে বলে চেয়ারম্যান, উনি আম্মুর সাথে এইভাবে কথা বলতেছে, আম্মু এইভাবে কথা বলতেছে, একটা অবাকের বিষয় না? তারপর দেখলাম এক সময় আম্মুকে বলার পর আম্মুকে বলে হ্যাঁ তোদেরকে আমি হেল্প করবো, কিছু টাকা দেবো। তখন আমাদের কি করে 500 টাকা দেয়, দেওয়ার পর বলে অমুক দিন আসবি, তোদেরকে আমি একটা রুম টুম নিয়ে দেবো, তোদেরকে হেল্প করবো। তারপর যেটা হয়, একদিন বৃষ্টির সময়, খুব বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি, আমি আর আম্মু বসে থাকি বৃষ্টির সময়।
রাতে থাকতেন কই আপনারা যখন ভিক্ষাটা করতেন?
সারাদিন আমরা জায়গায় জায়গায় গিয়ে বিক্রি করতাম, উত্তরা, নিউজপাড়া, টঙ্গি, এগুলাতে বিক্রি করতাম। বেশিরভাগই উত্তরা যেতাম, কারণ উত্তরা আমরা, আমি না টঙ্গিতে করতাম না, কারণ আমার কিছু বান্ধবী ছিল যেটা নিউজপাড়া। আমার আম্মুর সাথে চাইতে সময় আমার খালামার বাসায় যখন যাইতাম না, তখন আমার বান্ধবীগুলো আমি দেখতাম না, ওরা যখন মার্কেট করতে আসতো না রাতে, আমার দেখতাম আমি ভিক্ষা করতেছি না, দেখলে না ওরা আমাকে পরে সরম দিত, তুই ভিক্ষা করিস, তোদের সাথে আমি কথা বলবো না, তোদের সাথে দেখতে আমার, মানে আমাকে সরম দিত এক পর্যায়ে, আমি খুব সরম পেতাম। এই জন্য আম্মুরে নিয়ে আমি দূরে দূরে যেতাম, দূরে দূরে বিক্রি করতাম আমরা, কিন্তু কাছে করতাম না। তারপর রাত্রে শুয়ে থাকতাম আম্মুরে নিয়ে। তো এক সময় দেখা যেত
কোথায় শুয়ে থাকতেন?
টঙ্গি বাজার,
বাজারের মধ্যেই?
হ্যাঁ বাজারের মধ্যে শুয়ে থাকতাম।
সমস্যা হতো না কোনো?
আসলে একটা যুবতী মেয়ে, যুবতীও না একটা ছোট মেয়ে বলতে পারেন, তখন আমি সাবালিকা হইনি যেটাকে বলে,
হুম হুম হুম
দেখা গেছে এক সময় শুয়ে থাকতাম। একদিন যেটা হয়েছে, তখন আমের সিজন, তখন আমরা চাইতে গিয়ে প্রায় অনেক আম পাইছি, আমাদের অনেক আম দিছে। তো আমরা বলতেছি এই আমগুলো পুচা দেবো গা, কি করবো? তো অফিসে গার্মেন্টস লোক আসছে না, তো আমরা আমি বলতেছি আম্মু এই আমগুলো আমরা এক কাজ করতে পারি, যে আমি বিক্রি করি, কিছু টাকা হইলো কিন্তু আমরা খাইতে পারবো দুপুরে। কয় কি করবা, আমি তুমি তো রাতে ঘুমাও না, তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার এখানে বসে বসে আম বিক্রি করি। তো আম্মু আবার আমাকে খুব কেয়ার করতো, মানে কোথাও যাইতে দিত না, মানে যাইতে হলে না আম্মুর পারমিশন নিত, আর আম্মু সাথে যেত, বলতো যে পোলা পান বানা, আম্মু অনেক বুঝাইতো। আর আমার আম্মু কি করতো জানেন, আমরা যে লাইব্রেরি গুলাতে বিক্রি করতে যাইতাম না, লাইব্রেরির দোকানটা না, আমার আম্মু চায় নিত, আমাকে একটা বই দিবেন, আদর্শ লিপির বই, আমাকে একটা কলম দিবেন, আমার মেয়েটাকে আমি পড়াবো। আর হাজির দোকানে যাবো বলতো যে আমাদের একটা টাইগার দিবেন, আমার মেয়েটা আমি পড়াবো। তো আমার আম্মু আমাকে, যখন রাত্রে আমার অনেকটা সময় দোকান বন্ধ হয়ে যায় না, তখন আমার আম্মুকে দেখে দেখে আমাকে পড়াইতো, আমিও পড়াশোনায় মনোযোগ দিতাম, আম্মু পড়াইতো, আমি পড়তাম, আম্মু হাতে লেখা শিখাইতো,
সারাদিন ভিক্ষা করতেন,
আর
রাতের বেলায়
রাত্রে
চাওয়া বইগুলো নিয়ে আপনাকে পড়ানো হতো।
পড়াইতো। তো আমার আম্মু বলতেছে তুমি আম্মু ব্যস্ত, তুমি এই পড়াগুলো মুখস্থ করো, আমি একটু ঘুমাই, রাত্রে আবার ঘুমাইতে হয়। তো আমি আম্মু ফিরে আসতে আমি আম বিক্রি করতেছি, তো এক গার্মেন্টসের লোকরা আবার কিনতাম, তখন আমের দাম বেশি ছিল, গার্মেন্টসের লোক দেখা গেছে 10 টাকা 20 টাকা দিয়ে কিনে নিত, তো আমাদের 50 টাকা
এই
আসতে
আমগুলো পেয়েছিলেন কিভাবে? এগুলো ভিক্ষা করা
চাইতাম আম্মু, আমার
আর
আরো
দোকানে
দিতাম,
গিয়ে চাইতেন?
হ্যাঁ আরো দোকানে চাইলে না আবার ওরা দিত, দিলে দেখা গেছে অনেক গ্রাম দিত। যেগুলো খাইতাম তো খাইতাম, আর যেগুলো থাকতো ভালো ভালো ওগুলো বিক্রি করতাম।
আচ্ছা,
বিক্রি করে তারপর যেটা হইতো যে ওরা এগুলো কিনা, আমাদের প্রায় প্রতিদিন না হলেও 60 টাকা 70 টাকা এরকম হইতো।
হুম হুম
তো হইলে আম্মু আর আমি ওইগুলা যে দিনে উড়া যেত, তো ওই দিনটা পড়াশোনা মানে অনেকটা পড়লাম, পড়ার পর আমি ঘুমে গেছি, আমি ঘুমাম, তো আম্মু আবার সজাগ হয়ে গেল, আম্মু শুয়ে গেছে। তো ওই দিনটা যেমন আম্মু ভিতরের দিকে শুয়ে নেই, আমি শুয়েছি বাইরের দিকে, আম্মু শুয়েছে ভিতরের দিকে, ঠিক আছে। তো ওই দিনটা একটা লোক, ওটা উনি কলা বিক্রি করে,
হুম হুম হুম
তো ওই দিনটা আমি শুয়ে আছি, যেমন বুঝতেই পারি একটা শুয়া কিরকম, আমি সোজা হয়ে শুয়ে আছি।
হুম হুম
তো উনি আমাকে কি করে, যাওয়ার সময় টাচ করে, সেটা বলে অনেক প্রচন্ড আঁকের টাচ করে, একবার করে আমি সেটা বুঝতে পারি, 2-3 বার করে। আমি ফাদা ঘুমোতে উঠি, তো আম্মুকে বলি, আম্মু লোকটা দেখে লোকটা চলে যায় না। তো চলে যাওয়ার পর আম্মুকে তো বলি যে আম্মু এমন এমন সে আমাকে টাচ করছে। তো আম্মু আর জিনিসটা ইয়ে করে নি, আম্মু বলতেছে যে থাক এবার তো তুমি ভিতরে যাবো, আম্মু আর সারা রাত ঘুমায় নি। ওই দিনটার পর থেকে আর কি আম্মু জায়গায় থাকে, আমি ঘুমাই আম্মু জায়গায় থাকে,
হুম
আম্মু
হুম
দিনে ঘুমায় আর রাতে আমি ঘুমাই আম্মু জায়গায় থাকে, ওই যে আমাকে ইয়ে করতে হয়।
হুম হুম হুম
তো এরকম প্রায় অনেকদিন যায়। আর আমার আম্মু একটা কি জানেন, দেখা গেছে আমরা শুয়ে থাকলে মানে যে একটা চকিতে মানুষের যে জিনিস বিক্রি করে না, ওই জায়গায় শুয়ে থাকলে আম্মু ওইখানে কেউ বসতে দিত না, অনেক ছেলেরা আসলে বসা আমাদের দেখা গেছে গায়ে টাচ করে, এগুলো আম্মু বসতে দিত না, ওই জায়গায় আম্মু বসে থাকে, অন্য কেউ বসতে দিত না, আমি আর আমার আম্মু শুয়ে থাকতাম। আমি রাতে ঘুমাইতাম, আম্মু উঠে যেত। আবার আম্মু কি করতো, যখন আমি ঘুমাই যেতাম না ভোরবেলা, আমি উঠে যেতাম, আম্মু আবার শুইতো, শোয়ার পর আবার এরকম করতাম। তো এরকম করতে করতে একদিন যায়, তো একদিন কি হয়, আমি নদীতে গোসল করতে যাই। তো আমরা রাত্রে কি করি, যেটা হয় আমরা তো এক কাপড় 2-3 দিন পুরা থাকতে হয়, কাপড় চোপড় পাল্টানোর মতো কোনো কাপড় চোপড় নাই আমাদের, ও এর ভিতরে একটা ঈদ আসে পড়ে, তো আমার ঈদের ভিতরে কেউ কাপড় চোপড় দেয় না অনেক ইয়া। তো আম্মু বলে যে আমার তো এরকম সামর্থ্য নাই তোমার কাপড় দেবো, চলো আমরা কাপড়ের দোকান থেকে কিছু চাই, আর তোমার তো ঈদটা করাই তুলবো, দেখি তোমার কোনো কাপড় চোপড় ব্যবস্থা করতে পারি। আমি তো আচ্ছা, পর আমি কামতাছি আমার কাপড় চোপড় চান্দাই হয়ে গেছে, আমি কাপড় চোপড় পাইনি, সবাই পড়বো, আমি পড়বো না, আমি আমার কাপড় চোপড় দিতে হবো, দিতে হবো, তুমি বাইরের কাছে যাও গিয়া কম আমার কাপড় চোপড় দিতে, কিন্তু কেউ আমার অতটা হেল্প করতো না। তারপর যেটা হয়, আমি মার্কেটে আমরা চাইতাম, মার্কেটে আমার থেকে ওইখান থেকে ড্রেস আপ দিত, এক সেট ড্রেস আপ দিলে তো ড্রেস আপ কিনতে যাইতাম। ঈদের দিন আমার খুব ভালো লাগতো ঈদের দিন, কিন্তু আমাকে বকশিস কেউ দিত না, সালামি যেটা ওটা কেউ দিত না, আমার আম্মুকে সালাম করতাম, আম্মু তো এমনি আমাকে 20 টাকা 30 টাকা খাইতে দিত, তারপর ওই দিনটা সালাম করলে 20 টাকা 30 টাকা দিত। ওই দিনকে আম্মু আমার কাছে হাতে রাখতো না, ওই দিনকে আম্মু কোথাও বসে থাকতো, আমি দিন সারাদিন ঘুরতাম আমাদের এলাকা দিয়া যেটা নিউজ পড়া ঘুরতাম। তো ওই দিনটা কি হয়, এক রোজার ঈদ আমার খালাতো বোনেরা দুলা ভাইদের সালাম করে, তো আমার দুলা ভাই ওদেরকে 30 টাকা করে দেয়, 60 টাকা দেয়, ওরা বলে আব্বু আমি যাই। তো এই জিনিসটা দেখে খুব কষ্ট হয়, জাস্ট আমার বাবা থাকলে হয়তো ওইভাবে বলতে পারতাম না,
তখনও কি আপনি জানেন যে আপনার বাবা উনি?
না আমার আম্মু
তখনও
বললে
আপনি
আসবে
জানেন
যে আমার বাবা নেই,
তখনও
বাবা
বলেনি আপনাকে যে আপনার
না
বাবা নাই?
নাই নাই
ওকে, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার এলাকাতে তো সবাই মোটামুটি আপনার আত্মীয় স্বজন জানতো যে আপনারা ভিক্ষা করে
হ্যাঁ
খান,
সবাই জানে, এলাকা সবাই জানে যে আমি
সবাই
ভিক্ষা করি,
এভরিবডি জানে।
হ্যাঁ সবাই
ওকে,
জানে। তারপর যেটা হয় যে আমি এই ভিক্ষে করার বাঘনিগুলো আমাকে নিয়ে যায় না ঘুরতে, যে ওরা ভিক্ষে করে ওরা দেখলে পরে আমাদের মান সম্মান নষ্ট
সব
হবে,
সবাই সবাই দূর দূর করে তাড়িয়ে
হ্যাঁ
দিত।
ও আমার,
ওইটাও কি 2005 সালেরই ঘটনা?
2005 দিকটা,
2005-ই রয়েছে আমরা
হ্যাঁ
এখন পর্যন্ত।
হ্যাঁ।
ওকে, হ্যাঁ, তারপর
তো এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লাগে, যে আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার বলতো যে আম্মু নাও বকশিস, যাও ঘুরে আসো। তারপর আমি আমার বান্ধবীর সাথে, আমার কিছু বান্ধবী ছিল, এমনিতে কথাবার্তা করতাম ওদের সাথে, ঘুরতে মরতে যা, আবার রাত্রেবেলা আইসা বসে আম্মুর কাছে, আইসা আবার আমরা রাস্তায় থাকি, দিনের বেলা আবার পোলাও মাংস যাই খাইছি, আমার খালামার বাসায় খেয়েছি, মামির বাসায় খেয়েছি, ওখান থেকে আবার প্যাকেট করে দিছে, পলিশিং করে দিছে, আমার আম্মু লেগে, আম্মু লেগে লয়ে গেছি। তো আমার আম্মু আবার কি, গরু মাংস খায় না, কারণ গরু মাংস ভিতরে নাকি আম্মু কিমি খাই দিছে, এরপর থেকে গরু মাংস আম্মু খায় না। তো আম্মু পোলাও একটু হলে খাইছে, খায় আর খায় নি, তো ওইগুলো আমি খাইছি। তাই একটু বড় হলাম, 2007 সালের ঘটনা,
হম হম হম
বউবাজার আমরা বিক্রি করতাম, তো একটা যেটা বলে খ্রিস্টান স্কুল, চায়নার কোরিয়ানের মেয়েরা আছে না,
হম
তো ওইখানে থেকে ওই মেয়েরা যেমন একটা স্কুল দিছে ওনাদেরকে, গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ায় তেমন ওখানে পড়ায়। তো ওইখান থেকে একটা লোক আমরা চাইতে গেছি, তো ওই লোকটা আমার আম্মুরে বলতেছে তুমি কি করো, তুমি পড়াশোনা করো? আমি বলি না আমি পড়াশোনা করি না। পরে বলতেছে পড়াশোনা করো না? আমি বলি না। পরে আমার আম্মুকে বলতেছে আপনি মেয়েকে পড়াশোনা করাবেন? তো আমার আম্মু বলতেছে আমাদের গরিবের আর পড়াশোনা, খাইতেই পারি না আর পড়াশোনা। তো বলতেছে আপনি মেয়েকে যদি পড়াশোনা করেন তবে আমি কিছু হেল্প করতে পারি। পরে বলতেছে কি হেল্প? পরে স্কুলটার কথা বললো, স্কুলটা আমাদের এলাকার ভিতরে নিউজ পাড়ার দিকে। তো আমরা বললাম হ্যাঁ, তো আমিও রাজি হইলাম, আমি প্রথমে রাজি হয়নি যে পড়ালেখা করলে আমার চাইবো কি খামু কেমনে এগুলো এগুলো বললো। তো তারপর আমি বললাম না আমি পড়বো, আমার অনেক ইচ্ছা, যখন স্কুলে মেয়েরা চায় না ভাইয়া,
হুম হুম
তখন খালি মনে হয় যে আমি যদি পড়তে পারতাম যদি খালি একটু পড়তে পারতাম, আমিও তো একটা মানে স্কুলে ব্যাগ নিয়ে যেতাম, স্কুলের পোশাক পরতাম, এগুলো খালি মনে হইতো আর কষ্ট লাগতো। তো আমি বলছি না আমি পড়বো, তা আম্মু কয় আচ্ছা ঠিক আছে পড়, সমস্যা নেই। তো ওইখানে পড়তে যেতাম, প্রথমে আমাকে কি করলো, আমি আমাকে বলছি কোন পর্যন্ত বসলাম, আমি বলছি ওই যে 3 পর্যন্ত বসছি। আমি ওখানে 4-এর আমাকে নিল, ইন্টারভিউ যেটাকে বলে 4-এর নিল। তো 4-এ আমি টিকে গেলাম।
এটা কি খ্রিস্টান মিশনারি স্কুল?
হ্যাঁ, কিন্তু ওইখানে ধর্ম বই আমাদের পড়ায় না, আমাদের মুসলমানের যে ধর্ম বইটা ওটা পড়ায় না, এছাড়া সব পড়ায়, বাট ইংলিশ টিংলিশ যেগুলো আছে সবই পড়ায়।
ওকে, এখানে আপনাকে কে দিল ভর্তি করে?
একটা টিচার আর কি,
ওখানকারই একজন
হ্যাঁ
টিচার?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, হ্যাঁ।
তারপর ওনারা কি টুকাই ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ওখানে পড়াশোনা করে আর কি।
হুম হুম হুম
তো ওখানে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়, তো আমি টিকে গেলাম। নেওয়ার পর আমাকে 4-এ ভর্তি করানো হয়।
জি
4-এ ভর্তি করানো হওয়ার পর যাক ওখানে পড়াশোনা করি, ভালো একটা মানে সানডে ক্লাস হয় শুক্রবারে, শুক্রবারে সানডে ক্লাস হওয়ার পর ওখানে রুটি দেয়,
হুম
তারপরে
হুম
নাচ শিখায়, এরকম অনেক কিছুই
জি
খুব একটা আনন্দই। তারপর যেটা হয় ওখানে গোসল করতে গিয়ে ওখানে একটা কাজ হয় যে ওখানে একটা পুষ্করিণী আছে, ঠিক আছে ভাইয়া।
হুম হুম
তো আমি কি করতাম, সকালবেলা গোসল করতে গেলে তো একদিন কায়া যেটা হয় মাছ ধরতে যেতাম,
জি
আমরা কয়েকটা ফ্রেন্ড আসতে ওখানে গোসল করতে করতে একটা মেয়ের সাথে
আপনার
পরিচয়।
মা তখন কোথায় থাকতো এই সময়টাতে?
মায়ের চায় স্যাম, মায়ের চাই তো দিনের বেলা, তো
হুম
আমাকে বলতো যে অমুক জায়গায় আয়সা পড়বো আমরা, অমুক জায়গায় একটু টঙ্গি পাতাম, আমরা প্রায় আয়সা একসাথে থাকতাম। তো আম্মু বলতো
একসাথে কি বাইরেই থাকতেন?
হ্যাঁ, আমার এর ভিতরে আবার আম্মু আমার রুম নেওয়ার অনেক চেষ্টা করছে, একটা রুম নিতো বস্তির ভিতরে 700 টাকা, আর আম্মু দিতে পারতো না 700 টাকা। কি করতো ওখানে 700, তখন 500-700 টাকা রুম ভাড়া ছিল,
হুম হুম হুম
কিন্তু আম্মু দিতে পারতো না। তো তখন আম্মু কি করতো, বিক্রি করে যে চালগুলো পাইতো না, এই চালগুলো অনেকটা চাল দোকানে দোকানে পিঠার দোকানে বিক্রি করতো,
আচ্ছা,
বিক্রি করে যা পাইতো 100-200 টাকা করে বেচতো। আবার দেখা গেছে যে এই বাসায় আমরা ভাড়া নিতাম, ওই লোকটার কাছে আমরা চাল বিক্রি করতাম, মাস শেষ হিসাব করে হিসাব করে আমাদের ভাড়া রেখে দিত। আবার কোনো বাসায় থাকতেও পারতাম না, আমাদের রুম ছেড়ে দিতে বলতো ভাড়া না দিতে পারলে।
হুম হুম
তো এখানে আমার একটা
তুমি
বান্ধবী ছিল,
সারাদিন স্কুল করতেন এবং করে মার সাথে ওই
হ্যাঁ
বাজারে
হ্যাঁ
আশেপাশে কোথাও ঘুমাতেন?
ঘুমাইতাম, বইগুলো আমাদের সাথে থাকতো, ব্যাগ আছে বাজারে, ব্যাগ ওই ব্যাগের ভিতরে থাকতো। তারপর যেটা হয় আমি,
তারপরের গল্পটা আমরা একটু পরে শুনবো মনি, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 ABC রেডিওতে, আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আরজি কিবরিয়ার টিম। আপনাদের সবাইকে বলছি মনিকে দেখতে চাইলে এই মুহূর্তে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে ফেসবুকে হাজারো মানুষের ঢল নেমেছে মনিকে দেখবার জন্য, আপনি চাইলে নিজেও আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আপনি আরজে কিবরিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA, এবং এটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে আরজে কিবরিয়া নামে শত শত পেজ আছে, তার মধ্যে যে পেজটির সংখ্যা 290,000-এর কাছাকাছি সেই পেজটি হচ্ছে হ্যালো 8920-র পেজ। ওখানে গিয়ে লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যান, এবং ওখানে হ্যালো 8920 নিয়ে যাবতীয় কর্মকাণ্ড চলে, এবং ওখানে পুরনো অনুষ্ঠানগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, শুনতেও পারবেন। আর আপনি চাইলে আমাদের এখানে আসার জন্য ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমরা পাবো, সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে বলবেন আপনার জীবনের যে গল্পটি সেটা খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটে, এবং তারপর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আবারও চলে যাচ্ছি মনির কাছে। হ্যাঁ মনি, তারপর?
তারপর একদিন নদীতে মাছ ধরতে যাই ফ্রেন্ডরা মিলা, মাছ ধরতে গিয়ে যে লোক, ওই লোকটা আমাদের ধরে ফেলে
হুম হুম
যে তুমি সবসময় মাছ চুরি করো এটা, তো আমাদের হাত বাঁধে পিছনে, দুটা বাড়িও দেয় কর্মীর ঠেল দেয়া। তখন আমি খুব ভয় পাইতেছিলাম যে মারবো, তোর কাছে আজকে ছাড়বো না।
মানে মাছ চুরি করতে না মাঝে মাঝে, তাই তো?
হ্যাঁ, তারপর একটা মহিলা আসে,
হুম
দেখতে খুব সুন্দর, নাম হচ্ছে জুই,
ওকে,
উনি ডান্স করে। ওই মেয়েটাকে দেখে বলে কি, হ্যাঁ জুই কেমন আছো? তো তখন আমাদেরকে ছাইড়া দেয়, ছাইড়া দেওয়ার পর আমরা এই ফাঁকে পলাই তুললেই দুই খেলে আমাদের আরেকজনে ধরে ফেলে। ধরার পর তো বলতেছে তোমাদেরকে তো যাইতে বলি না, আমি জুয়ের সাথে কথা বলছিলাম, জুয়েরা বলতেছে কি হয়েছে ভাই ওদের, পরে বলতেছে আরে জানো না এগুলা প্রতিদিনই মাছ চুরি করে, ওদের জন্য মাছ চাষ করেও রাখতে পারি না, আজকে ধরছে আজকে ওদেরকে ছাড়বো না। তারপর বলতেছে ভাই পোলাপান মানুষ তো, ছেড়ে দেন, বুঝতে পারি না। পরে বলতেছে আর করবেন এরকম, হ্যাঁ আমরা আপু আপনি খুব ভালো, আসলে আপনি আপনি না থাকলে আজকে আমাদের খুব মারতো। পরে একদিনটা কি হয় যে আমরা ঝালমুড়ি খেতে যাই, খাওয়ার পর ওই দিনকে আমি টাকা হারাই ফেলি, আমার কাছে 15 টাকা ছিল, হারাই ফেলি।
জি
তো লোকটারে ঝালমুড়ি দিতে বলি, লোকটা বানায় ফেলে, লোকটা বলে টাকা দেবো না, টাকা তো দেবো না, টাকা আমি হারাই ফেলছি ওটা আমার মনে নেই।
ওকে
এখন তো লোকটা ঝালমুড়ি বানাই ফেলছিল না, লোকটা ছাড়বে না, বলতেছে তোমাদের জন্য ঝালমুড়ি বানাইছি, এখন তুমি কি করবা, ঝালমুড়ি নাও আর টাকা দাও। তখন আমি টাকা দিই কই ঠিকা। তারপর ওই মেয়েটা দেখে বলতেছে কি হয়েছে ভাই, পরে আমি বলতেছি আপু আমি না টাকা হারাই ফেলছি এই জন্য আর কি, আমাদেরকে বলতেছে। পরে ওই লোকটা বলো কয় টাকা হয়েছে, বলছে 15 টাকা। উনি বলতেছে ওদের আরো 15 টাকা ঝালমুড়ি দাও, ওটা খায় যাক আমি টাকা দিতেছি।
আচ্ছা
তো আমি বললাম আপনি আসলে আপু খুব ভালো। পরে দিল 29 টাকা, দেওয়ার পর ওনার সাথে ভালোই কথা বলতে বলতেছি, তখন উনি আমাকে ডাক দেয়, ডাক দিলে ওনার যত কিছু লাগে আমি কিনে এনে দিই। উনি সিগারেট খাইতো, উনি আমাকে টাকা দিত, আমি সিগারেট এনে দিতাম।
আচ্ছা
তো উনি এবার দোতলায় থাকতো, মেয়েদের মিলাও ওনার না হলেও 7-8টা মেয়ে থাকতো, তো ওনারা থাকতে থাকতো। পরে আমি বলতাম আপা আপনি কি করেন, তো উনি একদিন বললো আমি ডান্স করি।
আচ্ছা
পরে আমি বলতেছি তুমি করবা, তখন আমি চিন্তা করলাম আমি তো ভিক্ষা করলে মানুষের খারাপ করে, তো ওনারে বলছি আপা আমি আমার আম্মুর সাথে এমন এমন থাকি আমি ভিক্ষা করি। ও বলছে তুমি তো বড় হইতাছ, মানুষের শরণ দিবে তোমাকে, কেন ভিক্ষা করো, তুমি একটা কর্ম করে তো খাইতে পারো, তোমার আম্মুকে তো চালাইতে পারো। তখন আমি অনেক জায়গায় জব নেওয়ার চিন্তা ভাবনা করছি, বাট আমাকে চাকরি দেয় নাই বলে একেবারে পিছিয়ে নাকি আমি। ও তখন আমাকে মেয়েটা বললো যে তুমি কিছু করবা, আমি হ্যাঁ করবো, তুমি ডান্স করতে পারো? তো আমি দেখালাম, ও বললো চলবে সমস্যা নেই। তো আমাকে নিয়ে গেল প্রথমে ওর এক ক্লাব ক্যামেরাম্যান আলম ভাই, ওনার কাছে নিয়ে গেল। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে দেখা বলতেছে, ও তো একেবারে ছোট আর কি কাজ করবে।
এই চুইয়া ভাই আপনাকে নিয়ে
হ্যাঁ
যাচ্ছে।
তখন আমার ভালো ড্রেস আপ নেই,
হুম
তো
হুম
ওর একটা ড্রেস আপ আমাকে নিয়ে গেছে।
হুম হুম
ও কি করবে, ও দেখবি তো বাচ্চা বাচ্চা মনে হয়।
আচ্ছা
তো বলতেছে কিছু না আলম ভাই, আপনি খালি বলেন যে ও ডান্স করবে আর ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে। আমি সেটা জানি না, আমি জানি না আমি ডান্স করবো, আমি কি একটা আনন্দের ভিতরে আছি আমি ডান্স করবো।
হুম হুম হুম
পরে এই কথা বলার পর ও বলে আচ্ছা ঠিক আছে চলবে সমস্যা নেই। আলম ভাই
এই
বলতেছে
জুইটা আসলে কে ছিল
ওই ডান্স করতো,
সেটা ঠিক আছে, কিন্তু ডান্স যেহেতু করতে সেজন্য জিজ্ঞেস করেছি, জুইটা আসলে কে ছিল, আমরা কি তাকে চিনি
না না ও অতটা উজ্জ্বলতা না,
অতটা, মানে পরিচিতও না,
না হ্যাঁ হ্যাঁ
মানে শুধু ডান্স করতো,
শুধু ডান্স করতো
উনি ডান্স কোথায় করতো, মানে কাউকে শেখাতো নাকি
না,
কোনো
একটা
সিনেমাতে করতো নাকি?
সিনেমাটা না দেখেন, বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান যেটাকে বলে,
হুম হুম
বিয়ে বাড়ির অনুষ্ঠান,
হুম হুম
যাত্রা,
মানে মানুষের বিভিন্ন জায়গায় গিয়ে যে
জায়গায়
নাচা
জায়গায়
গুলো
অনুষ্ঠান,
হয়
হ্যাঁ
অনুষ্ঠান গুলোতে ও
হ্যাঁ
নাচতো।
হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে,
তারপর ওখানে আমার নিয়ে যায় অতি ফার্স্ট।
আচ্ছা
তো তখন আমি যাই রাজশাহী দুর্গাপুর একটা জায়গায় যাই,
হুম হুম
তো ওনার নিয়ে ওরা সবাই আর কি মেকআপ করে, করার পর তো ওরা স্টেজে যায়, তখন আর আমাকে মেকআপ করায় না। তো আমি চিন্তা করতেছি যে ওরা মেকআপ করছে আমিও তো নাচবো, তো আমাকে মেকআপ করায় না কেন? পরে ওদের নাচতেছে, তো আমি বলছি জুয়াপা আমি কি ডান্স করবো না? হ্যাঁ করবি, তুমি আসতে না কালকে করবা। তো কালকেও আসলো, কালকেও না, আমি জিজ্ঞেস করার আগেই না যে মালিকের আন্ডারে আমরা গেছি, তো ওই লোকটা বলতেছে তোমার রান্না করা লাগবে। তা আমি তো রান্না করতে পারি না, যে বড় বড় পাতিল এর ভিতরে কিন্তু আমি কিন্তু পলাই গেছি, আমার আম্মু কিন্তু আমাকে বিস্তারিতেছে, পাগল হয়ে গেছে আমি, বিস্তারিতেছে আমার আম্মুকে।
আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রথমত আপনি আপনার আম্মুকে বলে যাননি এরকম একটা বয়সে, আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি কি নাচ করবেন না, এটা যে আপনি জুইকে জিজ্ঞেস করছিলেন, আপনি কি সেই সময় নাচ শিখেছেন?
এই টিভিতে দেখতাম মানুষের ডান্স করতো,
মানে একটা ছোট বয়স, আমি পারি না পারি আমি স্টেজে নাচবো,
স্টেজে নাচবো, একটা
এরকম একটা
অন্য
ব্যাপার।
আনন্দ একটা অন্যরকম ছিল।
ওকে হ্যাঁ তারপর
তারপর ওই মালিক বলতেছে তোমার রান্না করা লাগবে, তো আমি বলতেছি আমি তো রান্না করতে পারি না, আমি কিভাবে রান্না করব। পরে আমাকে বলতেছে না করতেই হবে, আমার তো রান্না করার জন্য আনে নেই, আমাকে বলছে আমি ডান্স করব। পরে মেয়েটা বলতেছে কিসের ডান্স, তুমি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসছো। তো তখন আমি খুব কান্নাকাটি করি, যেহেতু অচেনা একটা মেয়ের সাথে আসবে, ভয় লাগতেছে কিভাবে কি করব। আমি রান্না করি, একটা মেয়ে ছিল লিপি নাম,
হুম হুম হুম
উনি যাত্রাবাড়ি থাকে, উনি আমার গুরু সবসময়, ওনার নাম মানি,
জি
উনি আমাকে অতি ফাস্ট মেকআপ করে, আমাকে ও
অতি ফাস্ট মেকআপ মানে বুঝলাম না।
মানে তখনই আমাকে মেকআপ করে, ও
আচ্ছা
বলে যে ও পারবে।
আচ্ছা
তো ওই মেয়েটা নাচতো না,
হুম হুম
ওর গানে শুনে না আমি বাইরে নাচতাম, তো আমার ডান্স গুলো কয়েকজন ফলো করে।
আচ্ছা
করার পর ওই মেয়ে থেকে ভাই আমি খুব ভালো ডান্স করি, তো ওই মেয়েটা আবার ফলো করে যে না ওর থেকে তো ওই ডান্স করে। তো ও
হুম হুম
আমাকে এতগুলো গালাগালি করে না, তো ও খুব হিটে আসে, তো বলে যে আমি মেকআপ করে দিব আমি ওকে স্টেজ উঠাবো, ও যদি না পারে তখন যা বলেন আমাকে বলবেন। তো আমাকে খুব ইমোশনাল ভাবে ইয়ে করে নেয়, তখন খুব মানে নার্ভাস হয়ে যায় যে প্রথম প্রথম স্টেজে উঠতেছি কি হয় না হয়। প্রথমে আল্লাহ নাম নিয়ে স্মরণ
এটা
করলাম,
কিসের অনুষ্ঠান ছিল?
এটা ছিল আপনার একটা স্কুল ফাংশন,
স্কুল ফাংশন?
হ্যাঁ হ্যাঁ
ওকে, আপনাদেরকে ভাড়া করা হয়েছিল ওখানে
হ্যাঁ
নাচার জন্য,
হ্যাঁ হ্যাঁ
এক ধরনের ডান্স গ্রুপ।
হ্যাঁ
ডান্স গ্রুপের নামটা কি জানেন?
এটা মানে জাদুর খেলা দেখায়, একটা মাসকে 3টা টুকরো করে,
এই গ্রুপের মধ্যে জাদুর খেলাও দেখানো
হ্যাঁ
হতো?
জাদু খেলাটা, তারপর আমাদের 3টা নাচ দেয় শেষ
ওকে,
হতো।
আমরা বুঝতে পারছি যে এরকম যে একটা গ্রুপ যারা বেসিক্যালি এন্টারটেইন করে, এরা নাচে গান গায়,
সার্কাস বলতে পারতেন,
ওয়ান কাইন্ড অফ সার্কাস গ্রুপ।
হ্যাঁ হ্যাঁ।
ওকে হ্যাঁ তারপর
তারপর আমি প্রথমত ফার্স্ট স্টেজে আমাকে প্রথমে দেয় সালাম করে আমরা স্টেজে উঠি, ওঠার পর আমার ডান্স দেখা সবাই বলে যে মেয়েটা আমাকে নিচ্ছে ওর থেকে আমি ডান্স ভালো পারি, যেটা মেয়ে আছে আমার সিনিয়র ওদের থেকেও ভালো, ওদের সব বেস হয়ে গেছে। আমি আমার ডান্স দেখে তো মালিকে বলতেছে শুধু শুধু ওরে বসায় রাখছি, এই মেয়ের থেকে তো আমার এই প্রথম নতুন মেয়েটাই তো ভালো কাজ করে। তো ওই মেয়েটা আমি খুব মানে ইয়ে করি যে ওর কারণে আমি আজকে এতটুকু আসছি, বাট এখনো লাইক করি ওকে, আমি আর দেখি নাই। কেউ যদি শুই না থাকে তারপরে জবের ওনার একজন আনলো, অনেক ভালো রাখে,
কারণ উনি তো চ্যালেঞ্জটা নিয়েছিলেন বলে আপনি
চ্যালেঞ্জটা নিয়েছে
দেখেছিলেন।
আমার
হ্যাঁ
জন্য। তারপর নাম হচ্ছে লিপাপু, তারপর উনি আমাকে নিয়ে গেল, তো প্রতিটা শু তে আমি নিই। তারপর উনি আমাকে বললো শুধু ডান্স করলেই হবে না, মালিকে বলতেছে কিছু না কিছু শিখতে হবে, তুমি ডান্সের দিকে থাকলে হবে না, একটা খেলোয়াড় কিন্তু অনেক দাম, তো নতুন তখন,
হুম হুম
এখন বেতন পাওয়া 500 টাকা, তখন তুমি বেতন পাবা 2000 টাকা একটা খেলোয়াড় হলে, তো দেখো তখন তোমার ওয়েটটা কতটা থাকবে।
হুম হুম
এখন শুধু ডান্স করলে হবে না, পাশাপাশি খেলাও শিখতে হবে। তো আমাকে খুব লাইক করেন,
খেলা মানে কি, সার্কাসের
হাইকুর
খেলা?
খেলা, হ্যাঁ
ওকে,
প্রথম দিন আমাকে একটা খেলা দেয় স্টেজ থেকে অদৃশ্য হওয়ার খেলা,
এবং এর মধ্যে আপনি আপনার মার সাথে কোনো যোগাযোগ নাই?
না না না,
ওকে,
যেমন উনি কিছু ম্যাজিক করবে তা আমি কিন্তু ওইখানে বসে আছি, বাট দেখা যাচ্ছে যে আমি স্টেজে নাই, ওই মেয়েটাকে ওই খেলা দিচ্ছে কিন্তু মেয়েটা আমাকে পারে নাই। তারপর যখন আমাকে দিচ্ছে আমি একবার দেখাইছে, তারপর আমি পারছি, তো উনি আমাকে আরেকটা বড় রিস্কের খেলা দিল যে যত ওই খেলাটা পারছি ওইটাও পারবো,
প্রথম খেলাটা কি ছিল? ওই
স্টেজ থেকে অদৃশ্য হওয়ার,
অদৃশ্য হওয়া, আর পরের খেলাটা কি ছিল?
6 ফুট শূন্যের উপরে ভেসে থাকা একটা সন্ন্যাসী, সন্ন্যাসী খেলা আমাকে দিল,
ওকে,
মেকআপ টেকআপ করায় আমাকে সন্ন্যাসী রূপে ইয়ে করলো। নিজে তো ভাই একটা বেসের মতোই ছিল,
হুম হুম
কিন্তু বাট বোঝা যাচ্ছে যে আমি সত্যি সত্যি 6 ফুট শূন্যের উপরে ভাইসা
আসলে
রয়েছি,
তো কিছুই না,
ওইটাই না, প্রথমত আমি খুব হাইসা দিতাম যখন ম্যাজিকের কথা বলতো না, খুব হাইসা দিতাম।
মানে আচ্ছা দাঁড়ান, এখানে আমাদেরও হাসতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যিনি জাদুকর ছিল উনি ম্যাজিকের কথাবার্তা বলতো, লোকজনকে অনেক বেশি মানে উত্তেজিত করতো,
হ্যাঁ
আর আলটিমেটলি আপনি হাসতেন কারণ আপনি জানতেন যে ব্যাপারটা এরকম না। ওকে, তারপর
চোখ মুখ টিপ করে চোখ বন্ধ করে রাখতে হতো প্রায় 2 মিনিট, তারপর যখন বলতো চোখ খুলো চোখ খুলো, তখন এরকম হাসি, এখন আমার হাসি উঠতেছে এগুলো মনে পড়লে।
ওকে, প্রিয় শ্রোতা, ও আসলে খুবই সহজ সরল একজন মানুষ, আমার যতটুকু ওকে আমি দেখেছি শাকিল ওর সাথে অনেকক্ষণ কথা বলেছে, ওকে এক ধরনের গ্রুমিং করা হয়েছে, কিভাবে ওখানে সে কথা বলবে, কিভাবে ওর গল্পগুলো এখানে প্রেজেন্ট করবে। ও ওই সময় পর থেকে আমি যতক্ষণ ওর সঙ্গে আছি এই মুহূর্তে, আমার ওকে এতটুকু সময় দেখে মনে হয়েছে যে এই যে জীবনে অত বড় কষ্টগুলো ওগুলোকে ও ওর জীবনের একটা অংশ মনে করে নিয়েছে, সেটার জন্য ওর মানে এটা তো আমার জীবনের একটা অংশ এভাবে ও বলে যাচ্ছে। আর আমার জায়গা থেকে বা আপনার জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে শি ইজ ভেরি অনেস্ট গার্ল এবং অনেক সহজ সরল একটা মানুষ। আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, মনিকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে এবং আপনি যদি কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান এবং ওকে দেখতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মনি, তারপর কি হলো জাদু?
তারপর জাদুটা ভালোই খেলা টেলা পারলাম, এখন আমি আগে প্রথম নাচতাম, ওই মেয়েটাকে দেয় আগে আমাকে দেয় 3 নম্বরে,
মানে যারা ভালো পারে তারা পরে করবে।
হ্যাঁ আমি হেড ডান্সার হয়ে গেলাম।
বাহ বাহ,
এর ভিতরে আপনার কথা বলি নাই,
হুম হুম
নদীতে গোসল করার সময় একটা ছেলে বাইরে থেকে আসে, তো আসার পর লোকটা আমাকে প্রায় ফ্লো করে, আমি কিভাবে লাফ দিই নদী থেকে, কিভাবে চঞ্চলতা করি, কিভাবে দৌড়াদৌড়ি করি, প্রায় ফলো করতো যে লোকটা, তো ওই লোকটার বিষয়ে আর কি আমি অতটা ইয়ে করতাম না, তো আমি তো ওইখানে চলে আসলাম যেটা। তারপর ভালো একটা ইয়ে করতেছি, তারপর যেটা হয় একদিন আমি ইয়াতে যাই আপনার রাজশাহীর দিকে মিঠাপুকুর,
ওকে,
একটা শুক্রেহাট একটা জায়গার নাম, ওখানে একটা সার্কাস হয়,
হুম হুম
ওখানে তখন নায়িকা আনে ময়ূরীকে আনে, তারপর আমার অমিত হাসানকে আনে, আনার পর ওখানে তো আমি হেড ডান্সার হিসাবে পরিচিত, তো আমার নামটাও ঘোষণা করা হয়, এমন এমন মুনি তুনি আসবে এরকম কিছু বলে। তারপর আজানের সময় মাইক ছাড়ে, ওখানে একদম মসজিদ ছিল, ওখানে মানুষটা খুব ভালো,
হুম হুম হুম
সবকিছুতেই ভালো, তো ওইখানে মানে হুজুররা খেপা দেয়,
হুম হুম
খেপার পর তখন আবার নায়িকারা যেহেতু আসছে আমাকে ফার্স্ট ডান্স করতে বলছে, তুমি ছোট মানুষ তুমি আগে ডান্স করে আসো, তো সাউন্ড সিস্টেমের একটা ছেলে আজাদ নাম, ওকে তো না বললেই হয় না, ও আমাকে লাভ করতো সেটা আমি বুঝতে পারতাম না,
ওকে,
তো তখন আমি ডান্স করতেছি, লোকজন ভালোই হয়েছে, টিকিট টিকিট কাটে আসলে, ডান্স করার সময় হঠাৎ করে কেমন জানি একটা বোতল আছে না
হুম হুম
ওটা আমার দিকে শিক্ষা দিল কে জানি, তো দেওয়ার পর আমি অতটা খেয়াল করিনি, তারপর আমি ডান্স করতে আসি, সাউন্ড সিস্টেমের লোকটা আমাকে ইশারা দেয় বলতেছে তুমি চলে যাও চলে যাও, উপরে ভাঙচুর উঠেছে, তারপর আমি খেয়াল করিনি আমি যাইতাছি যাইতাছি, তারপর ডান্স করার পরে একটা লোক একটা বোতল দেয়া আমার চেহারার ভিতরে মারে, ওটা আমার একটা পুরোপুরি কপালে লাগে, অনেকটা রক্ত হয়, যখন লাগে কপালে আমি থেমে যাই, চায় দেখি যে পুরো লোক দুইটা টিন টুন ভাঙচুর, লোকজন যাইতাছে এটাইরা, ওইখানকার কমিটিরাও মনে করেন যে মেয়ে নিয়ে টানাটানি করতেছে,
হুম হুম
মেয়ে নিয়ে জঙ্গলে নিয়ে যেতেছে, আমি তো তখন পোলাপান মানুষ কিচ্ছু বুঝি না। তারপর যেটা হয় পিছনে কিছু ঘটনা দেখে আসছি এখন মনে পড়ছে,
জি বলুন বলুন।
এর ভিতরে আমি কিছু ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, আমার কিছু বান্ধবী, আমি যখন রাস্তায় থাকতাম, কুতুর খেলতে খেলতে ওদের সাথে পরিচয়, তিনটা বান্ধবী। পরিচয় হওয়ার পর ওই বান্ধবীরা আমাকে বলে যে এভাবে কতদিন ওরা আবার খারাপ ছিল ভাইয়া, এটা
খারাপ মানে কি বোঝাচ্ছে?
খারাপ কাজ করতো,
মানে এক ধরনের প্রস্টিটিউশন?
হ্যাঁ
ওকে,
ফিজিক্যালি রিলেশন করতো। তো ওইটা আমি আবার জানতাম না। তো ওরা খুব টাকা ভাঙতো, এতটাই টাকা ভাঙতো, আমাদের ঝালমুড়ি খাওয়াতো, আমাকে টাকা পয়সা সব দিতে হেল্প করতো।
হুম হুম
আমার আম্মুর সাথে রাস্তায় দেখতাম, শরম করতো, মাকে না বলে বলা ওদের সাথে রাতে গিয়ে থাকতাম।
কোথায় থাকতেন? ওদের বাসা ছিল?
ওদের ওদের বাসা আবার কেমন, দুটা মেয়ে তিনটা মেয়ে একসাথে থাকতো, ওদের সাথে রাতে থাকতাম। এর ভিতরে ওর সাথে তো রিলেশন হয়। এর কয়েকদিন আগে আবার আমার আম্মুর সাথে যখন আর কি আমি চা খেতে যাই, একটা মেয়ের সাথে পরিচয় হয়, মেয়েটার নাম মিতু। তো মেয়েটা আমার সাথে দেখা, মেয়েটা আমার সাথে কিছু কথা বলে, আমিও বলি। আমি আবার ভাইয়া কি একটু আদরের, যেটা বলেন লোক বেশি, যে আমাকে একটু আদর করে বেশি, এখনো আমি ওর কাছেই যাই। তো মেয়েটা আমাকে,
আমি আপনাকে একটু থামাচ্ছি, দুটা বিষয় একটু পরিষ্কার করে আমরা এই জায়গাটায় আবারও ফিরে আসবো। ওকে, একটা হচ্ছে যে আপনি আপনার মার কাছ থেকে প্রথম যেদিন না বলে চলে গেলেন, তারপরে আপনি কতদিন পরে আপনার মার কাছে ফিরে গিয়েছিলেন?
ওইটা যে প্রোগ্রামে গেছে
হ্যাঁ হ্যাঁ,
প্রায় 2 মাস পর আমি আমার আম্মুকে,
2 মাস পর।
হ্যাঁ
তার মানে আপনি এখন আপনার আম্মুর কাছে ফেরেননি, এই
না
যে গল্প
হ্যাঁ
বলছেন তার মধ্যে এইসব ঘটনা ঘটে যাচ্ছে, আপনি
হ্যাঁ
এখনো ফেরেননি আপনার মার
না
কাছে?
মানে আমি তো প্রোগ্রামে তো গেছি, এগুলো হচ্ছে পিসের ঘটনা, তখন আম্মুর কাছেই থাকি।
পিছের ঘটনা আপনি যেটা বলছেন সে জায়গাটা আমরা যাবো।
হ্যাঁ
আমি একটু প্রোগ্রাম থেকে আপনার মার কাছে ফিরতেছি। আপনার মা তখন আপনাকে কি রিয়াকশনটা করলো ওটা জানাটা জরুরি, এক। 2 নম্বর হচ্ছে ওই যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে যখন আপনার স্টেজে যেটা মানলো, ওই সময়টাতে আপনি তারপর আপনাকে সেভ করলো কিভাবে, আপনি কি করলেন?
ও সেভ করছে যেটা মালিকি,
হুম হুম
মালিকি আইসা তখন ময়ূরী আপা বলতেছে, এই হিরণ শাহ, মানে মালিকের নাম,
ময়ূরী মানে কোন ময়ূরী? না,
নায়িকা ময়ূরী আপা,
আমাদের সিনেমার নায়িকা ময়ূরী,
হ্যাঁ ময়ূরী আপা,
উনিও এইসব পারফরমেন্স এইসব
হ্যাঁ
স্টেজ
উনি
করেন।
স্টেজ প্রোগ্রাম করে।
ওকে, উনি কি আপনাদের লিডার ছিলেন ওই মুহূর্তে?
লিডার বলতে কি, উনি একটা নায়িকা মানুষ না, উনিও তো ডান্স করার জন্য উঠছিল, ওনাকে দেখতে জন্য টিকিট কাটছিল, সার্কাসে আসে না একজন
ও, সবাই ওনাকে দেখার জন্য টিকিট কেটে?
টিকিট কেটেছিল ওইটাই।
আচ্ছা,
তো ময়ূরাপা খুব ভালো, যেটা আমি ওনার সাথে চললেই বোঝা যায় যে উনি কোন ধরনের। ময়ূরাপা এই হিরণ শত মেয়েদের কাকে সেভ কর, মেয়েদের তো টাইনা নিয়ে যেতেছে, দুইটা মেয়ে অলরেডি টাইনা নিয়ে গেছে, ওই যে দুই ও আরেকটা মেয়েকে টাইনা নিয়ে গেছে অলরেডি, দুইটা গাড়ি মনকে ভাঙচুর করছে ওনার। তো ময়ূরাপার ড্রাইভার ফোন করেছে, আপা কি করবো, গাড়ি তো ভাঙে ফেলতেছে কি করবো, বলতেছে তুমি গাড়ি নিয়ে একটু সামনে যাও আমি আসতেছি। তারপর ময়ূরাপা ওইখানকার এলাকার যেটা রংপুর, এখন মনে হচ্ছে যে রংপুর যেগুলা মিঠাপুকুরে যে পুরো পুলিশ গুলো আসতো, ওনাদের দেখে ফোন করে, ওনারা অবশ্য আস্তে আস্তে একটু লেট হয় আর কি। তারপরে আমি ময়ূরাপুর, ময়ূরাপুর একটা খালাম্মা আর ওনার সাথে একজন যায় উনি, তারপর অন্তরা, আমিল আর মালিক হিরণ সবাই ওনারা যাই, গিয়ে একটা প্রফেসরের বাসায় উঠি। উঠানোর পর প্রফেসরের বাসা পুরো ঘিরে দিয়ে ফেলে, তখন সাথে সাথে পুলিশ এসে পড়ে। পুলিশের কারণে আর কি এনজাম করতে পারি না অতটা, দুইটা মেয়ে তো অলরেডি নিয়ে গেছে, তারপর ওই দুইটা মেয়েকে পাইছে এটা পরে।
জি,
পরে ময়ূরাপুর বলে এখানে আমার প্রোগ্রাম করা অসম্ভব, আমার জীবনে নিরাপত্তা নাই, এখানে আমি প্রোগ্রাম করবো না।
আচ্ছা,
তখন ময়ূরাপুর চলে যায়, প্রায় 15 দিনের মতো মাঠটা বন্ধ থাকে, ওখানে আমাদের থাকতে হইতেছে, ওখানে শাক লতা পাতা টুকায় টাকায় খাইতে হইতেছে। তো এর ভিতরে ভাইয়া পিছনে আরেক বাড়ি যাইতে হয়,
আচ্ছা,
যেটা হয় ওই যে আমি যে ছেলেটা বলছিলাম না যে আমাকে টাকা থাকতো, তো ওই যে আমার মেয়ে একটা বন্ধু ছিল, ওই মেয়েটার সাথে আমি কথাবার্তা বলার পর আরেকটা মেয়ের সাথে দেখা হয়, উনি ওনার হাজবেন্ড একজন ফর্মা,
ফর্মা মানে,
পুলিশের কাছে ইনফরমেশন করে।
ওকে, সো হিজ আ ফর্মা। প্রিয় শ্রোতা, এখানে গল্পটা একটু জট পাকাচ্ছে, আপনারা একটু ঠান্ডা মাথায় জিনিসগুলোকে লক্ষ্য রাখবেন। ও বারবার ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছে এবং সেটা এই গল্পের প্রয়োজনই খুব বেশি প্রয়োজনীয়। একটা যেটা হচ্ছে যে ও একটা স্টেজে পারফর্ম করতে গিয়েছে এবং সেখানে কিন্তু মাকে কিছু জানিয়ে যায়নি, এটা 2 মাসের একটা ব্যাপার, এক। সুতরাং ওর মার কাছে কিভাবে ফিরে গেল এবং মা কি রিয়াকশনটা জানালো, এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। এটা কিন্তু এখন ওই পার্টটা শেষ হয়নি। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই স্টেজ পারফরমেন্সে এসে ঘটনার প্রাসঙ্গিকতায় সে বারবার ফ্ল্যাশ ব্যাক করছে এবং ফ্ল্যাশ ব্যাকে আরেকটা জায়গায় সে গিয়েছে, সেটা হলো যে কোনো একটা ছেলে তাকে নদীতে গোসল করার সময় ফলো করত, সেই ছেলেটার কোনো একটা প্রসঙ্গ এখানে আসছে এবং সেই প্রসঙ্গের সাথে তার বান্ধবীদের প্রসঙ্গও জড়িত, যে বান্ধবীরা কোনো না কোনো ভাবে তাকে আশ্রয় দিত ঘরে থাকার জন্য, কিন্তু সে বলেছে যে বান্ধবী যারা আশ্রয় দিত তারা কিন্তু এক ধরনের প্রস্টিটিউশনের সাথে জড়িত ছিল। হ্যাঁ, এবার বলেন।
যে ফর্মার বউ যেটাকে বলছি,
হুম হুম
উনির সাথে আমার দেখা হয়,
এটা আপনার বান্ধবীর বান্ধবী ছিল?
হ্যাঁ ছিল।
ওকে,
নদীতে গোসল করতে গিয়ে আমার দুইটা বান্ধবী, হাসিনা নাম,
হুম
ও আর আমি গোসল করতে যাই, দেখা হয়, দেখি উনি একা একা বসে আছে। তো আমরা বলি, আপু আপনি কি মন খারাপ? না কিসের মন খারাপ, এমনি বসে আছে, উনি বলতেছে।
এটা এই ঘটনার সাথে এই ঘটনার কি যোগ, কোনো যোগ কি আছে?
হ্যাঁ যোগ আছে,
ওকে, হ্যাঁ
এই জন্য
বলুন
বলতেছে।
তারপর। হ্যাঁ,
ওনার সাথে প্রায় অনেকক্ষণ কথা হয়,
হুম
কথা হওয়ার পর উনি আমাদেরকে ওনার বাসায় নিয়ে যায়।
জি,
তখন আমরা সারাদিন না খাইছিলাম ভাইয়া,
হুম হুম
তো ও কিছু কাজ টাজ করতে পারে নাই, যেটা বলে ফিজিক্যাল রিলেশন করতে পারে নাই, ও খাইতেও পারে নাই, তখন কিন্তু আমি জানতাম না ওইগুলো করে।
মানে ওই শরীরের কাজ নাই তো পেটে ভাত নাই।
হ্যাঁ ভাইয়া,
ও, তারপর
ওই মেয়েটা নিয়ে যাও ওদের বাসায়, বৃষ্টি না মেয়েটা, ওই মেয়েটার সাথে যে ওই ছেলেটা জড়িত আমি আবার জানতাম না,
কোন ছেলেটা, যে ছেলেটা
যেটা
পানি
ওর
ফলো
টাকায়
করে
থাকতো,
জড়িত মানে হচ্ছে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করতো।
ফিজিক্যাল রিলেশন করে।
এই ছেলেটার নাম বলেন তো কি? শাহিন। আচ্ছা, শাহিন বেসিক্যালি আপনার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু শাহিনের সাথে আপনার বান্ধবীর বান্ধবীর শারীরিক সম্পর্ক ছিল, তাই তো? নাকি বান্ধবীর সম্পর্ক ছিল?
বান্ধবীর বান্ধবী, যেটা আমাদের সাথে প্রথম পরিচয় হলো।
এবং ওই বান্ধবী বিবাহিত ছিল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এবং তার হাজবেন্ড ছিল হচ্ছে ফর্মা,
হ্যাঁ হ্যাঁ
পুলিশকে ইনফরমেশন দিত।
হ্যাঁ
জটিল। হ্যাঁ, তারপর
তারপর তো প্রায় মেয়েটার সাথে কথাবার্তা হয়,
হুম
মেয়েটার সাথে দেখা যায়, একটা খারাপ মেয়ে একটা ভালো মেয়ের সাথে, একটা খারাপ মেয়েও যদি হাতে তো বলে কিন্তু ভালো,
হুম
একটা খারাপ মেয়ের সাথে যদি একটা ভালো মেয়েও হাতে ভাইয়া,
হুম
তাহলে বলে কি খারাপ।
হুম
তো ও যে খারাপ ছিল আমরা জানতাম না, তো ওদের সাথে হাঁটাতে মানে আমাদের এলাকা যেটাকে বলে বউ বাজার,
হুম হুম
ওই বাজারটা নাম করা হয়ে যায় যে আমরা, ও মেয়েটা খারাপ দৃষ্টি, ওর সাথে আমরা ঘুরি, আমরাও খারাপ।
হুম হুম
এক সময় অনেকে রাস্তাঘাটে দেখলে আমাকে বলতো যে কিছু টাকা দিয়ে আসবি,
ওই ছেলেটা বলতো,
ছেলেটা না আমার মানুষে বলতো,
মানুষরা আপনাকে বলতো?
হ্যাঁ।
হ্যাঁ,
তারপর যেটা হয় ওদের ব্যাপারটা আমি জানি না যে ওরা এসব কাজ করে, পর একদিন মেয়েটা আমাকে বলে এইভাবে তো জীবন চলে না,
এগুলো কি আপনার স্টেজ পারফরমেন্স এর আগের ঘটনা?
হ্যাঁ হ্যাঁ আগের ঘটনা।
ওকে,
পর আমাকে বলে যে এইভাবে তো জীবন চলে না, তুমি এক কাজ করো, এ কোথায় নেমে যাও।
তখন আপনার বয়স কত?
2008 সালের কথা,
2008 সাল মানে হচ্ছে তখন আপনার বয়স 13 থেকে 12 বছর।
হ্যাঁ হ্যাঁ আমি বলছি না আমি এগুলো করবো না, তখন বলো করো তোমার সমস্যা কি করো।
হুম হুম
তখন আমরা খাইতে পারতাম না ভাইয়া,
হুম হুম
তো ওই মেয়েটা অনেক ইয়ে করতো, আমাদের থাকার জায়গাও ছিল না।
হুম হুম
তো এর ভিতরে কিন্তু আমার মার সাথে আমি কথাবার্তা বলি না, ওই ওদের সাথে থাকি, আমার সাথে দেখে আমার সাথে কই, আমার সাথে গ্রাম্মা মেনে থাকি, আম্মা তুমি এনে থাকো রাস্তা আমার সরম করে, এগুলো এগুলো বলতাম। আম্মা আবার আমার দিনের বেলা দেখা যেত, রাতের বেলা আমি ওদের সাথে থাকতাম, আমার কিছু বলতো না। তো মেয়েটা ওই যে ছেলে, ওই ছেলেকে কয়ে তুমি এগুলো করবা, আমি কয়ে না আমি এগুলো করবো না, করো দেখ বাস্তবে অনেক কিছু করে মানুষে। তারপর আমি রাজি হয়ে এক পর্যায়ে,
ওই ছেলেটার সাথে?
হ্যাঁ আমি তো ছেলেটা চিনি না, ছেলেটা আমাকে প্রথম দেখায় নাকি বলে,
তার মানে আমার যেটা মনে হচ্ছে যে ওই ছেলেটাই আলটিমেটলি এই মেয়েটাকে দিয়ে আপনাকে পটানোর চেষ্টা
পটানোর
করছে।
চেষ্টা করছে ওকে,
ওকে
এমনকি টাকাও খাওয়াইছে আমার জন্য।
ওকে,
তারপর আমাকে নিয়ে যায় একটা রুমের ভিতরে,
হুম হুম
নেওয়ার পর অতি ফার্স্ট ও আর আমার ওই বান্ধবীটা যায়, আর ওই বান্ধবীটা ডিস্টার্ব যায়, আর এই লোকটা যায় শাইন।
এগুলো আপনার মা জানতো?
না আমার মা এখনো বর্তমান জানে না,
এখনো জানে না এগুলো?
এখনো জানে না।
ওকে,
তারপর মেয়েটা ছেলেটা আমাকে বলে, তো আমাকে অনেক চেষ্টা করে যেটা ফিজিক্যালি বলে,
ওকে, প্রিয় শ্রোতা, ও জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, পুরো ব্যাপারটা আমরা ডিটেল জানতে চাচ্ছি না। আমাকে জাস্ট একটু নর্মালি বললেই হবে যে আসলে ঘটনাটা ওই সময়টাতে কি ছিল, এনিথিং ইম্পর্টেন্ট? হুম,
তারপর আমাকে চেষ্টা করে বাট হয় না, আমি খুব কষ্ট
কারণ
পাই।
আপনি তখন অনেক বেশি বয়স কম এবং
আমার
স্বাভাবিকভাবে, হ্যাঁ,
হ্যাঁ, তো উনি দেখতেছে উনি এতটাই হয়ে গেছে যে উনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না। উনি আমাকে বলে যে দেখো আমি এখন কি করবো, আমার আমার দরকার। তখন আমাকে বলে আমার ওই বিষ্টাপু বলে দেখো বিষ্টাপু একদিকে আমার মাথা হাত বুলাই দিতেছে, একদিকে ওইগুলো করতেছে,
আপনার লাইফের ফার্স্ট এরকম রিলেশনশিপ এবং তাও এতগুলো লোকের সামনে?
সামনে দুজন লোকের সামনে লাইট অফ ছিল।
ওকে,
তারপর আমি বলি যে আমি পারবো না, আমি পারবো
আপনাকে
না।
টাকা দেওয়ার কথা বলেছে, কনভিন্স
হ্যাঁ
করেছে,
হ্যাঁ
কি পরিমাণ টাকার কথা বলেছে আপনাকে?
টাকার পরিমাণ বলছে যে আমাকে 1,000 টাকা দিবে, আর
আপনি 1,000 টাকা তো তখন জানেন বিশাল টাকা আপনার কাছে।
বিশাল টাকা, হ্যাঁ আর আমাকে থাকা জায়গা ওই যে ডিস্টার্ব থাকার জায়গা দিবে, ওদের সাথে থাকতে পারবো, খাইতে পারবো দুই বেলা। আমার চিন্তা ছিল আমি রাস্তায় থাকবো না।
আমি একটু সাম আপ করতে চাই প্রিয় শ্রোতা, আমরা গল্পের যে জায়গাটায় ছিলাম, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ও একটা সার্কাস গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে, তার আগে একটু ফ্ল্যাশ ব্যাক করছে, সার্কাস গ্রুপে কেন গেল, সার্কাস গ্রুপের সাথে ঘটনার সম্পৃক্ততা রয়েছে। সার্কাস গ্রুপে গিয়ে ও যে ঘটনাটার বর্ণনা করেছে, সেই ঘটনা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো একটা সন্ধ্যায় সার্কাস গ্রুপটি এক ধরনের বিশেষ মোল্লাদের দ্বারা আক্রান্ত হয়েছে, এবং সেই জায়গাটা থেকে সে ফ্ল্যাশ ব্যাকে তার অতীতে ফিরে এসছে। অতীতের জীবনে সে কিছু বান্ধবীর কথা বলছে, যে বান্ধবীর সাথে মিশে কোনো না কোনোভাবে সে শারীরিক সম্পর্কের জীবন বেছে নিচ্ছে, এই কারণে যে সে আলটিমেটলি খেতে পারবে এবং তাদের সাথে সে থাকতে পারবে, ঘুমোতে পারবে। কারণ তার মার সাথে যদি তাকে থাকতে হয় তাহলে বাইরে থাকতে হবে, কারণ সে একটু বড় হয়ে গেছে এবং সে চায় না বাইরে থাকতে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই প্রস্টিটিউশন লাইফটাতে যাবার আগে তাকে খুব ভালো করে একজন ফলো করত, যে ছেলেটি আলটিমেটলি তার যে বান্ধবী ছিল সেই বান্ধবীদেরকে দিয়ে কোনো না কোনো ভাবে মনিকে রাজি করিয়েছে। প্রথম যে রাতের বর্ণনা সে দিচ্ছে, সে রাতের বর্ণনাটুকু খুবই ভয়াবহ, আমরা ডিটেল জানতে চাইবো না, আপনি শুধুমাত্র ফ্লেভারটুকু বললেই হবে যে আসলে কি ছিল। হ্যাঁ, তারপর
তারপর ও আমাকে যেটা হয় হতে পারে না, তো আমি বলি যে ভাই আমি পারবো না, আমি খুব কষ্ট পাইতেছিলাম।
অনেক দেখতে কি মানে বয়স ছিল?
না ভাইয়া বয়স বেশি না, 28 বছর।
28 বছর, আর আপনি তখন 12 বছর?
হ্যাঁ তখন তখন আবার ওর মানি ব্যাগে বাইরে থেকে আসছে প্রায় 10-20 হাজার টাকা ছিল,
বাইরে থেকে আসছে মানে দেশের বাইরে থেকে আসছে,
দুবাই থেকে আসছে।
হুম হুম
ওই যে আসছে না বলছি, ও কি করছে ওর মানি ব্যাগ থেকে 1,000 টাকা চুরি করছে। তো আমরা তাই সব বলছিলাম, বিশটা পুরো বলছে আমাদের ঘরে টাকা দিবে না,
কেন, কারণ এটা
আমি থাকি নাই।
ওকে,
তো আমরা রাতে করে যাবো, তখন কি করলাম
আমরা মানে কি হাসিনাও,
ও
হাসিনাকে বের করে দিয়েছে আপনার
হ্যাঁ
সঙ্গে?
আমরা দুজনে তখন আমরা 7 দিন না খাওয়াছিলাম, তো আমাকে এক হোটেলে নিয়ে গেলো।
হুম হুম হুম
আমার বলে কি খাবি বল, আমি কি খাবো মানে তুই এত বড় হোটেল ঢুকছ, তুই না টাকা দিতে পারলাম কিন্তু বাইরে দিব। তখন আমি কাঁদতেছিলাম একটু একটু, আমার মনটা খুব খারাপ ছিল, তো বলতেছে কি খাবি বল, আমরা তো সারাদিন না খাইছিলাম, কি খাবি বল। আমি আমি খাইতে পারবো না, কিছু পারবো না, আমি তুই টাকা পাবি কই, তুই খাস না রে ভাই, তুই অর্ডার দে, আমি তোকে বলতেছি। তো আমরা খিদার টাইম অনেক কিছু অর্ডার দিলাম, ওদিনকে পেট ভরা খাইছি, জীবনে প্রথম খাইলাম মনে হইতেছে।
আহা,
তারপর খাওয়া দাওয়া করার পর আমি টাকা দেওয়ার সময় দেখি ওর কাছে 1,000 টাকার নোট,
এটাও চুরি করেছে,
ও চুরি করছে। কিন্তু তখন ও আমাকে বলে নাই
বলেনি,
যে
হ্যাঁ
আমি
বলেনি,
টাকা চুরি করছি।
বুঝতে পেরেছি।
তারপর আমি বললাম হাসি ক সত্য করে তুই টাকাটা করতে পেরেছিস, পরে করে আসলে টাকাটা আমি এমন এমন ওই জায়গা থেকে চুরি করছি। তারপর তো আমরা ভয় পেয়ে গেছি যে লোকটা আমাদের ধরে, 1,000 টাকা কি মুখের কথা, এই তো গেল 1,000 টাকা তো ভাঙা ভাঙি করলাম। তখন মেয়েটার সাথে আমাদের কথা বার্তা হয় না, তাই একদিন গোসল করতে গিয়ে মেয়েটার সাথে আবার দেখা হয়,
কোন মেয়েটা এটা
ওই যে বৃষ্টি যে
যার
আমার,
পাশে আপনার থাকার কথা ছিল?
হ্যাঁ
হ্যাঁ,
ওর সাথে দেখার পরে ও আমাকে বলে ঠিক আছে যাওয়া হয়েছে কিছু করো না। তো এর ভিতরে নতুন গোসল করতে সময় একটা
কোন
ছেলে,
জায়গায় গোসল করতেন আপনি? এটা
এটা তুরাগ নদী,
তুরাগ নদীতে গোসল করতেন?
হ্যাঁ
ওকে, হ্যাঁ, তারপর
তুরাগ নদীতে গোসল করতে সময় একটা ছেলে সোহেল নাম, সেটা ব্যাংক গাড়ি চালায়। তো উনি মাছ ধরতো, ওনাকে দেখতাম আমরা জাল বাই, তো ওনার সাথে সাথে আমরা চাইতাম।
আবারও আপনাকে বলি যে আপনি যে ঘটনার এখানে বিশাল বর্ণনা দিচ্ছেন, সেটার সাথে কি আপনার রংপুরের স্টেজ পারফরমেন্সের বর্ণনা আছে?
হ্যাঁ আছে।
ওকে, ফাইন, চলুন তারপর।
তা তো না দেখি গোসল করে। তো একদিন আমরা বিকেলে গোসল করে ভাবতেছি রোদে, আমার আবার কাপড় চোপড় ছিল না, আমরা রোদে কাপড় চোপড় শুকাইতাম।
হুম হুম হুম
তো রোদে বসে বসে ভাবতেছি কি করবো, আজকে কই থাকবো রাত্রে, কই
জি,
থাকবো। তো ও কইতেছে দেখ আজকে রাতে এক কাজ করতে হবে, বাইরে থাকতে হবো।
হুম হুম
তো এরকম করতেছে, তো ওই যে সোহেল বললাম ও জিনিসটা দেখে, দেখার পর ও আমাকে বলে কি করো তোমরা। তো আমরা বলি যেমন এমন আমরা কিছু করি না, আমরা এমনি ঘুরি ফিরি খাই। তখন কিন্তু আমি পড়াশোনা করি ওই যে খ্রিস্টান স্কুল পড়াশোনা করি
জি,
খাওয়ার জন্য দুপুরবেলা, ওরেও নিয়ে যাই আমার বান্ধবী যে তুই ও পর খাইতে পারবো দুপুরবেলা, ওরে ভর্তি করে দিই
খাওয়ার লোভে লোভে পড়তাম।
খাবার লোভে হওয়া। তারপর যেটা হয় ওই ছেলেটা আমাকে বলে আমি তো বেচালার থাকি, তুমি আমার সাথে থাকবা, আমি আপনার সাথে কিভাবে থাকবো, পরবেলা তোমাকে আমি বলবো তুমি আমার ওয়াইফ হও, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার কাছে 1 মাস থাকবা, তুমি চাকরি নিবা, 1 মাস পর তুমি আমার কাছ থেকে চলে যাবা, তোমার 2 ফ্রেন্ড মিললা একটা রুম নিবা, নেওয়ার পর তুমি তোমার মতো করে চলে ফিরে খাবা, আমি জাস্ট তোমার উপকার করবো। আমি বলছি আপনাকে অ্যাটাচ করবেন না তো, না আমাকে তাহলে আপনার উপরে তো শুবেন, আমি নিচে শুবো, ঠিক আছে আমি রাজি হয়ে যাবো কোথায়।
সোহেলের সাথে
হ্যাঁ আমার ফ্রেন্ডটা ওই যে বান্ধবী ও খুব না করে যে দেখ ছেলেরা ভালো না এগুলো বলে, পরে যে কিছু করবে না কোনো গ্যারান্টি আছে
হাসিনা তো এই পেশাতে আগে থেকে ছিল?
হ্যাঁ, ও কিন্তু অতটা না মানে
আচ্ছা,
টুকটাক করতো, এটা যেটাকে বলে
না করলে তো পেটে ভাত ঢুকতো না।
চলতো না, ও যায় না, ওর বাবার কাছে থেকে যায়, আমি যাই। আমি যাওয়ার পর এক প্রকার আমি ওকে হাজবেন্ডের পরিচয় দেওয়া থাকি ওর বাসায়। থাকার পর ওই যে ছেলেটা আমার প্রথম ফিজিক্যাল রিলেশন করতে চাইছিল, ওর বাসা আর আমি বেশ একটা দূরে না কাছাকাছি। তারপর একদিন ওই ছেলেটা আমি চাকরি নিই, নেওয়ার পর
কি
মানে
চাকরি নেন আপনি?
গার্মেন্টস,
আচ্ছা,
গার্মেন্টস
আপনার মা কই গেল এর
এই
মাঝে?
ভিতরে মা থাকে
কোথায় থাকে?
মানে মা রাস্তায় থাকে, মা
তো আপনি একটা বাসায় উঠে গেলেন, আপনার মা বাধা দিল না সেটা?
আমি চিন্তা ছিলাম যে এই লোকটার সাথে
হুম হুম
থাকার পর আমি আমার মাকে নিয়ে একটা রুম নিয়ে ফেলবো।
আচ্ছা,
লোকটার সাথে পরিচয়
আপনার
হওয়ার
মা
পর,
জানতো এটা?
না আমার মা জানতো না, আমার মা জানতো আমি খালার মার বাসায় থাকি।
আচ্ছা,
আমার চিন্তা ছিল একটাই যে আমি গার্মেন্টসে চাকরি করবো, টাকা কিছু কামাইবো, আমার ঘর নিবো, আমার আম্মুকে রাখবো, আমার আম্মু ঘরে রান্না বান্না করবো, আমি চাকরি করবো, আমি খাবো। তারপর আমি তো হাজবেন্ডের ওয়াইফ পরিচয় দিছি,
হুম হুম
তো তখন আমি চাকরি নিতে যেমন আমি ওনার কাছে 25 তারিখে গেছি, আর 5 দিন বাকি আছে
জি,
চাকরি নেওয়ার জন্য, 1 তারিখ ছাড়া তো চাকরি নেওয়া যায় না।
হুম হুম
উনি উপরে থাকে আমি নিচে থাকি, তো শীতের দিন তো নিচে থাকা একটা সম্ভব না, খুব শীত করে, তো উনি আমাকে উপরেই রাখতো, তো উনি এক সাইডে থাকতো আমি এক সাইডে। তো এমন তাই 2-3 দিন যায় উনি আমাকে টাচ করে না। একদিন যেটা হয় উনি মানে কয়েকটা ছেলের সাথে ড্রিঙ্কস করে আসে, এতটাই ড্রিঙ্কস করে যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন আমাকে ফিজিক্যালি রিলেশন করে আমার সাথে। এরপর অনেক জোর
তিন
করবে,
চারজনকে সাথে নিয়ে নাকি শুধুমাত্র?
শুধু একাই,
ওকে,
এতটাই জোর পূর্বক করে আমি না করে পারি না। আর চিল্লাচিল্লি করে বাসা থেকে মানুষ আসে যে তোমার তো হাজবেন্ড ওয়াইফই,
হুম হুম
বস বলছে, তো প্রচুর ব্লান্টিং হয়,
হুম হুম
এতটা ব্লান্টিং হয় আমি মানে এতটা অল্প বয়স ছিলাম। তো পরে যখন আমার জ্ঞান ফিরছে আমি দেখি আমার পাশে 2টা ডাক্তার বসা,
দুটো ডাক্তার আপনার পাশে বসা
বসা হ্যাঁ পেশাবি,
আপনার রুমের মধ্যে নাকি?
হ্যাঁ রুমের ভিতরে,
তার মানে ওখানে যে ছেলেটা যে থাকতো, এটা কি এক ধরনের বস্তি ছিল?
হ্যাঁ বসতে ছিল,
বস্তির মধ্যেই থাকে এরা,
হ্যাঁ হ্যাঁ
ডাক্তাররা কি বস্তির ডাক্তারই?
না ডাক্তার ছিল আপনার ফার্মেসি ডাক্তার,
ফার্মেসির ডাক্তার নিয়ে আসছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওকে,
লোকটা তো বুঝতে পারছে, বুঝছে নতুন বউ
হুম হুম হুম
ওয়াইফ, তো লোকটা কিছু ওষুধ লিখে দেয় আমাকে, তারপর আমাকে বলে কিছু হাঁটাচলা কম করতে, ভারী জিনিস কম নিতে আর কি বলে দেয় আমাকে।
হুম হুম হুম
তারপর আমি তো ভারী জিনিস কমই নি, তারপর যেটা হয় কিছুদিন তো ওর কাছে থাকতে হয় আমার, আমি কোথায় যাবো অবস্থা নিয়ে।
হুম হুম
তো আমি ফাইনাল ডিসিশন নিয়ে সৌরকে নিয়ে আমি সংসার করবো, যেহেতু আমাকে ফিজিক্যাল রিলেশন করে ফেলছে,
আপনি সিদ্ধান্ত নিয়ে
নিয়ে
ফেললেন?
ফেলছে।
ওকে,
তারপর বলছে আমার আম্মু আসছে, আমার আম্মু রাস্তা থাকে, আপনি আমার আম্মুকে নিয়ে আসবেন। তো যেটা হয় কুরবানিতে আসে, ও কি করে মাংস ঢুকাইতে যায়
হুম হুম
কুরবানিতে, তো আমি স্বাধীন, আমার বান্ধবী 2টাকে নিয়ে আসি আমার বাসায় খাওয়াবো ওদের,
হুম হুম
ওরা তো আমাকে অনেক উপকার করছে। ও মা কতক্ষণ পরে শুনি যে ওনাকে বলে মাংস ঢুকাইতে গেছে, এটা শুনে আমার না খুব শরম লাগে যে আমার হাজব্যান্ড হাজব্যান্ডই বললে একই সাথে বিয়ে হয়নি, কিন্তু আমাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব।
ওকে
তো আমার হাজব্যান্ড ও এই মাংস ঢুকায়, আমার শরম লাগতেছে, আমি ওর সাথে মানে কথা বলি না, আমার একটা টেস্টিসে বাঁচতেছে এরকম লাগে।
প্রেস্টিজে বাড়ছে। ওকে
তারপর ও আমার বান্ধবীরা বলে সি তোর হাজব্যান্ড এগুলো করতে পারে, ওই যে বৃষ্টি ওকেও দাওয়াত করছে আমার বাসায় আসার জন্য।
হুম হুম
তো ও আমাকে বুদ্ধি দিল যে তুই তো এগুলো করেই ফেলছিস, আর মনে কর তুই এখন আনমেরিট না, তুই এখন জাস্ট এগুলো করছিস, এখন তুই এটা ইয়ে করতে পারিস, সমস্যা নেই।
মানে প্রস্টিটিউশন আসতে পারিস।
হ্যাঁ আসতে পারিস, সমস্যা নেই। তারপর এক সময় তো এগুলোতে আসলে তুই অনেক টাকা কামাইতে পারবি, তোর মায়ের নাকি একটু সুখে থাকতে পারবে। তখন আমি চিন্তা করলাম যে আসলে এটা ঠিকই বলছে, তখন আমি ওই চিন্তাটা করি নাই যে আমি এগুলোতে যাইতেছি কেন, কিন্তু বিশ্বাস করেন ভাইয়া তখন যদি আমার পিছনে একটা গার্জিয়ান থাকতো না, হয়তো আমি মনে এরকমটা ইয়ে করতাম না। তারপর যেটা হয়, আমি ওই ছেলের সাথে থেকে ওদের সাথে চলে গেলাম,
মানে ছেলেকে রেখে আপনি চলে
চলে
গেলেন।
গেলাম। তো ওদের সাথে রাত্রে 11টা 12টা রেল লাইনে বসে বসে ওরা আড্ডা মারতো, ছেলের সাথে আমি বসে থাকতাম, কথাবার্তা বলতাম। তো আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধব দেখে ফেলে।
আমি একটু আপনাকে থামাচ্ছি এই জায়গাটায়। আপনারা কিভাবে আপনাদের কাস্টমার বা এই ব্যাপারগুলো থাকে এগুলো কালেক্ট করতেন কিভাবে?
হ্যাঁ বলতেছি না,
জি
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
তখন কিন্তু আমি গুলাতে আসিনি, ওই যে করছি তো ওইটাই।
হুম হুম
তারপর আমার কিছু ভাইয়ের বন্ধু বান্ধব দেখে ফেলে, দেখার পর আমার ভাইয়ের নলেজ
তো
যায়,
তখন আপনি জাননি ওই জায়গাটাতে, মানে ওদের সাথে বসতেন শুধুমাত্র,
বসতেন ঠিকই কিন্তু
কিন্তু
আড্ডা চল্লাস করতাম, কিন্তু
কিন্তু
কখনো করিনি।
আচ্ছা
আমার ভাইয়ের কানে যায় যে তোর বোনের দেখছো ওই জায়গায় কি বোন করছো, যে এরকম এরকম ওর নিয়ে আর একটা প্রশ্ন তোরা, তুই ও মেয়েটাকে খারাপ বানাইতেছিস কেন, ও একটু বলে। তো আমার ভাই আমাকে একদিন রাস্তা থেকে আমাকে বাসায় নিয়ে আসে, নিয়ে আসা বলে তুই আর এখানে থাকবি না, তুই এনে ঘরে পড়াশোনা করবি, তুই বাসায় থাকবি, যাই করে আমি তোরা খামো, তুই বাসায় থাকবি, আমরা দুই ভাই বোন থাকবো, আর মারের নিয়ে আমি কিছুদিন নিবি তোরা, মায়ের আর আমি তিনজনেই থাকবো, ভাই এই টিউশনটা
মা
নিয়ে।
তখন কই থাকতো?
মা রাস্তায় থাকতো,
তখনও রাস্তায়?
হ্যাঁ কিন্তু
আচ্ছা
মা
মাকে খুঁজে পেতে নেই?
হ্যাঁ কথা বলতেছে, মা সবসময় এলাকায় আসতেছে, আমরা যে জায়গায় থাকি টঙ্গিতে
মা কি এক
মিরাজতলা,
জায়গায় থাকতো নাকি বিভিন্ন জায়গায়?
সারা জায়গায় ভিক্ষে করে আসা ওই জায়গায় বসে থাকতো।
ওই একই জায়গায় থাকতো?
হ্যাঁ আইসা পর আমরা একসাথে কথা
কোথায় ওই
বলি,
জায়গাটা কোথায়?
বউবাজার নিউজপাড়া,
ওটা কি মানে হাট, হাট অথবা বাজার,
হাট না এরকম একটা এলাকা যেটাকে বলে একটা মহল্লা।
ওই মহল্লায় কোথায় থাকতো? রাস্তার উপরে
হ্যাঁ রাস্তার ভিতরে একটা দোকানের সামনে বসে থাকতো,
ওই একটা দোকানের সামনে সবসময় থাকতো?
হ্যাঁ সবসময়,
মানে ওখানে গেলেই ওনাকে খুঁজে পেতেন?
হ্যাঁ ওইটা আবার কি ছিল, ওটা আমার বাবার বাড়ির সামনে, কিন্তু
মানে যে বাবা আপনাদেরকে তাড়িয়ে দিল সেই
হ্যাঁ
বাবার
ওই
সামনেই?
সামনে আম্মু বসে থাকতো। আর আমার আম্মু কি করতো জানেন, লাদি দিয়ে আমার ওই বাবার বকতো, আর বাবার বলতো সবাই আমার আম্মু পাগল।
ওই সময় ওখানে বসে বসে
আমার আম্মু শুধু দেখতো যে ওর মান সম্মান কিভাবে ক্ষয় করা যায়, আমার আম্মু ওইভাবে করতো, রাস্তায় রেখে রেখে আম্মু ওরে অপমান করতো, রাস্তার ভিতরে দাঁড়া করে লেতো, মানে একটা নেতা মানুষ বুঝে নিত, একটা রাজনীতির সাথে একটা এক হিসাবে এখন বলতে পারে একটা কাউন্সিলর উনি, একটা
উনি
মানে
এখন কাউন্সিলর ওখানকার।
হ্যাঁ
ওকে
ওনাকে মনে করেন যে রাস্তার ভিতরে ছেড়ে দিয়ে ফেলতো আমার আম্মু, লোকজন যদি জড়ো হয়ে যেত না, যদি জিজ্ঞেস করতো কে উনি, পাগল তার সে গেছে এগুলো এগুলো বইলা আইসা পড়তো আমার বাবা। তখন আমার আম্মুকে আমি বাধা দিলাম, তুমি ওই লোকটার সাথে খেলে এমন করো কেন, অন্য মানুষ আসতে না ওর সাথে করতো, আম্মু বলতো না, আম্মু বলতো তুই বুঝলি না মা, তুই বড় এলো তারপর বুঝলি, আমাকে আমার তো বোঝা লাগতো না, এগুলো বলতাম আমি। তারপর যেটা হয়, আমার ভাইয়ের কাছে আমি যাই,
জি
যাওয়ার পর একটা
প্রিয় শ্রোতা, গল্পটা কিন্তু খুবই 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 মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা জানি না এটা শেষ পর্যন্ত গিয়ে কতটা বোম্বিং করবে, আমরা বলতে পারি যে ইট উইল বি লাইক সুপার ব্লাস্টিং যেটাকে বলে, কারণ গল্পের অনেকগুলো মোড় রয়েছে ওর জীবনের গল্পের, এবং কত সমাজের জ্ঞানী মানুষ এখানে জড়িত, এবং ওর যে লাইফ, ও মাই গড। তারপর
আমার ভাইয়ের কাছে আমি যাই, যাওয়ার পর একদিন রাত্রিবেলা একসাথে সে থেকে ভাই আমি দুজনে খাট একটা, আমার ভাই আমার উপরে হাত রাখে, আমার আপন ভাই। তারপর আমি ভাবছিলাম যে হয়তো ঘুমের ইয়েতে হাতটা রাখছে, আমি মনে করছি হাতটা লাড়াচাড়া দিয়ে যদি জাকনা থেকে সরা ফেলবে যদি ঘুমের টানে, ওমা দেখি সাথে সাথে হাতটা সরা ফেলে, যখন আমি লাড়াচাড়া দিই ততটা ইমোশনাল ভাবে নেই নেই। আরেকদিন যেটা হয় ভাইয়া, আমার ভাই আমার খালতো বোনের আর কি মেয়েরা আসে, একটা ভাগ্নি আছে এটা এখন ইন্টারে পড়ে, তখন ও মনে হয় 5-6-এ পড়ে,
হুম হুম হুম
তখন ও আসে, ওকে টাকা দেয়, ওকে খাতা কিনা দেয়, ওকে জামা কাপড় কিনা দেয়, কিন্তু ভাই আমাকে কখনো 2টা টাকা দেয়নি, কখনো আমাকে বলে নাই যে বোন নে তুই 2টা টাকা নে তুই কিছু খাইস, যেটা খাইতে ইচ্ছা করে। তো ওদেরকে আমার সামনে টাকা দিত, ওদেরকে নদী পানি ঘুরা যেত, কিন্তু ভাইয়া কখনো আমার রাস্তায় কথা বলতো না আমার সাথে, ও বলতো রাস্তার কথা বলে নাকি ওর মানুষ চলে গেলে, আমার সাথে বাসায় জাস্ট সম্পর্ক বাইরে না। তোমার ভাগ্নিদেরকে খাতা কলম কিনা দিতে তুমি তো আমাকে কিছু দিত না, আমি যে স্কুলে পড়তাম না, স্কুল থেকে 5-এ বৃত্তি দেওয়ার পর আমি রেজাল্ট ভালো করে আমি ওখান থেকে 700 টাকা পাই, 700 টাকার পর ওই টাকায় হাতে রাখি, ওটা দিয়ে আমি ভাঙি এগুলো এগুলো কিনি, খাতা কলম কিনি। তারপর ওই দিন রাত্রি আমার ভাগ্নিদের টাকা টুকা দেওয়ার পর আমার ভাগ্নিরা চলে যায়, আসার পর তো কি করে আমার ভাই আমাকে একটু জুস আসে না, ওই জুসগুলো নিয়ে আসে, জুসগুলো নিয়ে আসার পরে জুসের ভিতরে আমি দেখি যে কতগুলা ঘুমের টেবলেট যেটাকে বলে সাদা সাদা কি কি জানি ঢুকায় ওটার ভিতরে, ঝাপকায় কতক্ষণ, আমি অতটা খেয়াল করি না, মুসুর টাইমে খাইবো, আমাকে বলে নেটওয়ার্ক লেগে জুস আনছি, তো উঠ উইটা ঘুমে তো উইটা খাই নে, আর আমার লেগে ভাত ভাত। তো আমি ভাইয়ের জন্য ভাত ভাবলাম, আমি জুস খেলাম। কিন্তু ভাইয়া আমি এত খুশি হয়েছি যে আমার ভাইয়া আমার জন্য জুস আনছে, আমার জন্য এতটা ভালোবাসে আমার ভাইয়া আমাকে। জুসটা খাওয়ার পরে আমি কেমন জানি ঘুমের ঘুমে রইয়া গেলাম। তারপর আমি শুনলাম এক পর্যায়ে দেখি সকালবেলাটা আমার সালোয়ার ছিঁড়া,
সালোয়ার চিড়ে ফেলেছে।
হ্যাঁ সালোয়ার ছিঁড়া, তারপর সামনে দেখতে। কিন্তু ফিজিক্যালি রিলেশন হয়েছে কিনা আমি বুঝতে পারিনি, আমি
আপনি
জানিও
জানেন না
না,
ওটা?
আর আমার মনে হয় না, কারণ ভাই বোন কি বলে আল্লাহর
আপনি
তরফ
ওটা
থেকে।
বিলিভ করতে পারেন না, ওকে? আপনার বিলিভের জায়গা থেকে আমরা থাকতে চাই, বাট আপনি যতটুকু বলেছেন অতটুকু হজম করাই আমাদের জন্য খুবই কষ্টকর। বাট দ্য রিয়েলিটি ইজ দ্য রিয়েলিটি, সত্যটা চরম সত্য, জঘন্য সত্য, মর্মাহত সত্য, বিধ্বস্ত সত্য, আপনি যাই বলেন না কেন সেটা সত্য। দ্য রিয়েলিটি ইজ রিয়েলিটি, কোনো বোন তার ভাইয়ের বিরুদ্ধে কখনোই কোনোদিনও গীবত করবে না, বা আমরা বলতে পারি না কখনো এই ধরনের অ্যাকিউজমেন্ট নিয়ে আসবে না যেটা তার ভাই করেনি, প্রশ্নই ওঠে না। এতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য, তার ভাইয়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য তার যে আকুতি, সেটা কিন্তু এই এতক্ষণ পর্যন্ত পুরো গল্প জুড়ে উঠে এসেছে। কিন্তু এই পার্টটা, দিস ইজ রিয়েলি 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 হেটেড পার্ট অফ টুডেস হ্যালো 8920। ওকে, তারপর
তারপর যেটা হয় ভাইয়া এগুলা দেখা, আমি তারপর মনে করছি হয়তো ঘুমের ভ্যানে, তারপর আমি মশারাম ভাবে নিয়ে নিই, মনে করছি ঘুমের শিখতে পারে, কারণ আমার তো একটা কাপড় চোপড় বছরের পর বছর ছিঁড়া যেতে পারে, কাপড় পেঁচা যেতে পারে। তো একদিনটা ভাইয়া চলে যায়, আমি দরজা জানলাম অফ করে, মানে জানলাটা ছিল যেমন শীত নেই, একজন ঢুকা যায় জানলাতে, তো কাঠের দরজা ছিল, তো
হুম হুম
দরজা আমি সিঁচকাই মেরা, আর জানলাটা রশি দিয়ে বাঁধানো ছিল, সেটা মানে বাইরে থেকে ঢুকার কোনো পরিস্থিতি নেই। তো ওই দিনকে আটকে আমি শুয়ে আসছি, তো অর্ধেক রাত্রে আমি ঘুম থেকে কেমন সজাগ করে দেখি আমার ভাই আমার উপরে, মানে আমার উপরে। তো ভাইয়া তখন আমি কোথায় ছিলাম, আমার পক্ষে যে এটা এতটা গুরুত্ব পাবে নিমো, আমি কিভাবে বলবো ভাই, আমার এতটা কষ্ট লাগছে যে শেষ পর্যন্ত ভাই আমার সাথে এরকম করতে পারলো, এটা মানে কিরকম একটা কষ্টের ভিতরে চলে গেছিলাম আমি। তারপর যেটা হয় আমি এক ধরনের এরকম করি, তারপর ভাইয়া আস্তে আস্তে নেমে যায়, তারপর আমিও বাইরে কিছু বলি না, ভাই আমাকে কিছু বলে না।
মানে এত বেশি লজ্জা পান আপনি যে আপনি ওই সময় রিয়াক্ট করাটারও মানে
ভাইয়া আমি এতটা কান্না করছি, আমার মনে হয় আমার বাড়ির সাথে যতগুলো তোলা ছিল সবগুলো মনে ভাইয়া চিপড়াইলে মনে পানি পড়তো ভাইয়া, এতটা কান্না করছি যে আল্লাহ কি আমার কপালে এগুলাই রাখছে। ভিক্ষা করছি, খাইছি, বাপের তো আদর পাইনি, জন্মের পর তো বাপ দেখি নেই, ভাই মনে করছি সবকিছু মানুষের বাইরে দেখে কত আদর করে, কত জায়গায় কত কিছু কিনে নিয়ে যায়, কত কিছু বোনের জন্য কত কিছু ইয়ে নিয়ে যায়, বোনের জন্য যাইতে সময় দোকান থেকে টাকা দেওয়া যায় যে তুমি কিছু খাও, এরকম করো এরকম করো, কিন্তু আমার ভাই ওরকম ছিল না। আমার ভাই কোনোদিন আমার একটা টাকা হাতে দেয় নাই যে বলি তুই এটা কিনা খাইস, তো খাইতে মন চাই কিছু, আমার মারে কিছু ভালো করে আদর করে না, আম্মু তুমি কিছু খাইবা, কিচ্ছু বলে না, মানে আমাকে দেখতেই পারতো না। তো আমি চিন্তা করছিলাম কখন সকালটা হবে, কখন সকালটা হবে, সকালটা হয়েছে আমি না করে বললাম বাইরে থেকে আইসা পড়ছি, আইসা পর ওই যে আমার ফ্রেন্ড বান্ধবী ওদের সাথে আসলাম, আসার পর সারাদিন ওদের সাথে ঘুরলাম, ওই যে আপনি প্রথম যেটা আমাকে শাহিন ফিজিক্যালি রিলেশন করতে চাইলো, ও আমাকে নাম্বার দিছে, তো ওর নাম্বারে আমি একটা ফোন করলাম, তখন আমার খুব টাকার প্রয়োজন ছিল, থাকার জায়গা ছিল না, তো ও আমাকে বললো এমন স্যার আসো আমি তোমাকে নিয়ে যাবো এক বাসায়।
এগুলো কি আপনার সব নাচে যাওয়ার আগের
আগের
ঘটনা?
ঘটনা বা এগুলো বলতে আমার মনে নেই আর কি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমি যে ওর কিন্তু নাচে চলে গিয়েছে সেই পার্টটা কিন্তু প্রথমে বলেছে, কিন্তু তারপরে কিন্তু ফ্ল্যাশব্যাকের মেমোরি হচ্ছে এগুলো। আপনারা নিশ্চয়ই জানেন যে নাচে চলে যাওয়ার পার্টটা, যে 2 মাসের পার্ট, সেটা একেবারে ওর নিজের মনের, এবং ও ওর মাকে পর্যন্ত জানিয়ে যায়নি। সেই মোমেন্টটা থেকে ও কিন্তু ফ্ল্যাশব্যাকে এসে ওর জীবনের এই গল্পগুলো বলছে, আপনাদের সবাইকে একটু খেয়াল রাখার জন্য বারবারই মনে করে দিচ্ছি। হ্যাঁ, তারপর
তারপর ওই যে শাহিন, ও আমাকে নিয়ে যায় শীতের দিন 2009-এ, সেই দিকটা এক চাকরির বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই দিনটা উনি আমাকে ফিজিশিয়ান রিলেশন করে, সকালবেলা ও আমাকে 500 টাকা দেয়, 500 টাকা দিয়ে আমি একটা বস্তিতে একটা রুম নিই,
হুম
নিয়ে
হুম হুম
300 টাকা অ্যাডভান্স দিই, 200 টাকা দেওয়া, 600টা সালা কিনি ওগুলো বিছায় থাকার জন্য, কিছু বালিশ টালিশ কিনি, এগুলো খাওয়ার ব্যবস্থা কিন্তু করি, থাকার ব্যবস্থা আগে করছি, আমরা দুই বান্ধবী মিলে করি। তারপর আমি একটা কি, আমি খারাপ ছিলাম, বাইরে ছিলাম, কিন্তু আমি যে জায়গাটা থাকি ওই জায়গাটা সেফ ভাবে থাকি, যে তোমাকে কেউ বুঝতে না পারে আমি খারাপ। তারপর যেটা হয় আমি মাথায় কাপড় টাপড় দিয়ে চলি, কিন্তু ও মাথায় কাপড় দেয় না, ও একটু খারাপ ভাবে চলে, তো
ওকে
ওকে বাড়িওয়ালা বলে ওকে নিয়ে থাকলে তোমাকে থাকা হবে না, তুমি রুম ছেড়ে দেবা।
হুম হুম
আমি বলছি ওর কারণে আমি কোথায় থাকবো, আমি ওকে বলি তুই একটা ব্যবস্থা করে নে, তো ওর সাথে আমার প্রায় ঝগড়া লাগতো ওই মেয়েটার সাথে, তো ও চলে যায়, যার পর আমি একাই থাকি। তারপর আমি আমার আম্মুকে নিয়ে আসি,
হুম হুম
আমার আম্মুকে নিয়ে ওই বস্তির ভিতরে থাকি, তো আম্মু কিছু টাকা দেয়, এর ভিতর আবার ওই যে শাহিন, ওর সাথে আমি যাই, ও আমাকে কিছু টাকা দেয়, মাঝে মধ্যে যাই, ও আমাকে 1,500 হেল্প করে। এর ভিতরে আমি একটা জব পেয়ে যাই,
হুম হুম হুম
ওখানে আমি কাজ করি, আমাকে 1,500 টাকা স্যালারি দেয়।
হুম হুম
তো এর ভিতরে আমার আম্মুর এমন একটা অসুখ হয়, ওই যে বলছিলাম ফকিরখানে যে একটা ওষুধ পাতলা পায়খানা,
হুম হুম
ওইখানেও এরকম হয়ে যায়। ইমিডিয়েটলি আমার নিম্নে তো 1,000 টাকা দরকার, আমি কিভাবে পাবো, ওই মতো 1,000 টাকা কই পাবো? আমি চাইছিলাম এগুলো ছাইড়া দেবো, ছাইড়া আমি যে জব পাইছি এগুলোই করবো, কিন্তু সারা আমার কপালে সহ্য হইলো না। তারপর আমি আবার ওই ভাইয়াটারে ফোন দিলাম
শাহিন,
যে আমার কিছু টাকা দরকার, আপনি আমাকে কিছু হেল্প করবেন, তুমি আমাকে বললো আসো আমার সাথে, যেটা হয়
হুম হুম
ওনার সাথে আবার রাত্রে থাকা, উনি আমাকে 1,000 টাকা দিল। দেওয়ার পর আমার আম্মুকে স্যালাইন দেওয়া হয়। তারপর থেকে এই যে জুঁই ঝালমুড়ি খাইতে গিয়ে ওই জবটা ছেড়ে দিই, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আম্মু আমার সাথে রাগারাগি করে, আম্মুর সাথে আমার ঝগড়াঝাটি হয়, আম্মু জায়গা চলে আবার আসে, এরকমই হয় আর কি।
মানে এই যে কাজটা আপনি এই কাজটা করছিলেন এবং এটা করতে গিয়ে আপনি যখন দেখলেন যে না এটা থেকে আপনি বের হয়ে আসতে পারছেন না, সেই
এই
মুহূর্তে ঝালমুড়ি খাইতে গিয়ে জুঁইয়ের সাথে পরিচয় হলো এবং জুঁই বললো আপনাকে ডান্সে নিয়ে যাবে
হ্যাঁ
এবং ডান্স করাবে, তা আপনি কাজ চাচ্ছিলেন তো আপনি ডান্সে চলে গেলেন এবং তখনও আপনি আপনার মাকে ওই বস্তুতে রেখে এসেছেন এবং আপনার মা এটা জানে না,
হ্যাঁ
রাইট?
হ্যাঁ
এবং তারপরে গেলেন, যাওয়ার পরে আলটিমেটলি যে ঘটনাগুলো ঘটলো একের পর এক এবং লাস্ট মোমেন্টে এসে কোন এক সন্ধ্যায় মোল্লাদের দ্বারা আক্রান্ত হলো আপনাদের ডান্স গ্রুপ
হ্যাঁ
এবং ডান্স গ্রুপ আক্রান্ত হবার পর আপনারা গিয়ে এক প্রফেসরের বাসায় উঠলেন,
হ্যাঁ হ্যাঁ
ওই জায়গাটায় আপনি ছিলেন এবং সাথে ময়ূরী, যেটা আপনি ময়ূরীকে ময়ূরী ম্যাম বলছেন বা
হ্যাঁ
আপা বলছেন, আমাদের চিত্র জগতের
জগতের
ময়ূরী, যাকে এক নামে সবাই চিনবে, সেও ছিল আপনাদের ডান্স গ্রুপে। তো এই সময়কার গল্প আর কি, এবং আপনার দৃষ্টিকোণ থেকে ময়ূরী ওয়াজ সো গুড উইম্যান, ওই সময় খুব ভালো মানুষ ছিলেন উনি এবং আপনাদের সবাইকে হেল্প করছিলেন। হ্যাঁ, ওই জায়গা থেকে আপনি ফ্ল্যাশ ব্যাকে গিয়েছিলেন, একেবারে আগের গল্পগুলো বললেন। এখন আপনি আমাকে বলেন যে এই গল্পটার সাথে বা আগের যে গল্পগুলো বললেন এই জায়গাটা থেকে আপনি কেন পেছনে ফিরে গেলেন, রিলেশনটা আসলে কোথায়?
ওই যে শাহিন,
হ্যাঁ
শাহিনকে নিয়ে উদ্দেশ্যটা আর কি।
আচ্ছা ঠিক আছে, তো শাহিন, এখন শাহিনকে আপনি এতক্ষণ ধরে পরিচয় করালেন, হুই ইজ শাহিন, এবার বলুন পরে।
তারপর যেটা হয়, ওই যে আমি তো প্রোগ্রামে আসতে বন্ধ হয়ে গেছে প্রোগ্রামটা,
হুম হুম
এখন তো সবাই যাতার মতো পলায় চলে যেতেছে, ঢাকায় এসে পড়তেছে, তো আমি পলায় আসবো কিভাবে? আমার কাছে টাকা নেই, কিভাবে আসবো? আমাকে টাকা দেয়ও নেই এর ভিতরে। তো একদিন কি করলাম, ওই যে শাহিন ওর নাম্বারটা তো আমার মুখস্থ, ওর নাম্বারে আমি ফোন করলাম। তো ভাইয়া আমি এমন এমন, আমি তো একটা প্রোগ্রামে এসে এরকম এরকম আটকে গেছি, তো আমাকে কিছু হেল্প করবেন? তো আমার এই কথা শুনে ও আমাকে বললো, দেখো কোথাও ফোনে টাকা নেয় কিনা। তারপর যেটা হয়, তো আমাকে 500 টাকা পাঠায়, তারপর ওইখান থেকে আমি কি করি, পলায় আসার জন্য রেডি হই। তারপর যেটা হয়, ওই যে আমি যে বস্তিতে থাকতাম ওই বস্তিতে আইসা পড়ি। তারপর আইসা দেখি আমার আম্মু নাই, আমি যাওয়ার পর দিনকে আম্মু চলে গেছে, তো এতদিনে তো ভাড়া জমে গেছে, প্যাসা দিতেছে যে ভাড়া দিতে হবে এন তেন। তো আমি বলছি আমাকে থাকতে দেন, কিছুদিন সময় দেন, আমি ভাড়া দেবো। তারপর ওই যে শাহিন, ও আমার জীবনের সবচেয়ে বলতে পারেন একটা শুভাকাঙ্ক্ষিকা, যে ও আমাকে অনেক হেল্প করছে, বাট এতটাই হেল্প করছে যে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি কেউ আমাকে এতটাই হেল্প করে,
নিজের ভাই তো অবশ্যই না,
নিজের ভাই দূরের কথা, কেউ ওরকম করেই নেই।
হুম হুম
তারপর যেটা হলো, কিছুদিন ও আমাকে হেল্প করলো, আমাকে কিছু টাকা পয়সা দিল,
হেল্পের বিনিময়ে তো আপনার সাথে শারীরিক সম্পর্ক, রাইট?
শারীরিক, হ্যাঁ হ্যাঁ,
ওকে, আমি ঠিক জানি না এটাকে হেল্প বলে কিনা, ওকে।
তারপর আমাকে সব একটা হেল্প,
আপনার কাছে
কারণ
এটাই হেল্প
আমি
মনে
কি
হয়েছে?
করছি, আমি ওরকম করছি, বাট ওর হয়তো উপকার হয়েছে, কিন্তু আমারও এখান থেকে উপকার হয়েছে,
হুম হুম
যেটা আমি এত বিপদের সময় কে বা আমার কাছে ইউজ করতো বা কে আমাকে টাকাটা দিত।
জি,
তারপর যেটা হয়, ও আমাকে কিছুটা হেল্প করে আমার সব প্রবলেম সলভ করে। তারপর এর ভিতরে আমার একটা খালাতো বোন জর্ডান থাকে, উনি ওইখান থেকে বিয়ে করছে, ওইখান থেকে ছেলে মেয়ে হয়েছে, ও বাংলাদেশে আসছে, বাংলাদেশে আপনার শ্রীপুর, ওইখানে ও বাড়ি করছে, উনি আবার সুইটারের কাজ জানে। তো আমাকে বললো এইভাবে কতদিন ঘুরবা, তুমি আমাকে সাইসা পড়ো, তুমি সুইটারের কাজ শিখবা।
ওকে,
তো ওর কাছে না যাই, এর ভিতরে আমার মামার কাছে গেলাম, আমার মামা বললো তুমি চাকরি করবা, তুমি থাকবা খাইবা। মামার কাছে যাওয়ার পর মামা আমাকে নিয়ে গেল, আমি আবার হ্যাঁ সুটকি বলতে খুব পছন্দ করি। তো মামি প্রথমে আমাকে বলে তুমি কি পছন্দ করো সবচেয়ে, তুমি সুটকি বলতে? তো দেখ সুটকি বলতে একদিন দুই দিন একটা জিনিস যতই পছন্দ হোক না কেন, বাট 2-3 দিনের বিষয়ে কিন্তু একটা জিনিস খাওয়া যায় না। তো আমাকে চাকরি নিতে স্টিং মিল, যেখানে সুতা তৈরি হয়, ওইখানে চাকরি নিলাম। প্রচুর গরম, এই গরমের ভিতরে চাকরি করি, আমাকে মরিচ ভর্তা করে দেয়, মানে দুইটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ছোট একটা বড় আমার সমবয়সী, ওরে মাছ দেয়, আর আমাকে একটা ছোট টুকরা দিলে দেয় না দিলে নাই, আর কি অবহেলা করে, দুধ দেয় ওদের, ভাত দেয় আমাকে দেয় না, আমার জন্য ছোট টুকরা রাখে, আমি ও জিতে খাই না, ওদের বড়টা দেয় আমাকে দেয় না কেন? আমি আমার মার মতো একটু জিতি, যে আমাকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না। তারপর যেটা হয়, আমি ওখানে চাকরি করি, ওখানে বেতন পাই, আমার বেতন নিয়ে টাকা দেয় ওনাদের সব প্রবলেম সলভ করবে, কিন্তু আমার যে একটা ড্রেস আপ নাই, আমাকে একটা ড্রেস দিবে ওটা বলে না, ওনার মেয়েকে একটা ড্রেস কিনে দিবে, ওনার মেয়ের স্কুলে ফিস দিবে, ওনার ছেলের প্রাইভেট খরচ দিবে।
মাকে আপনি খুঁজে পেলেন? এখনো খুঁজে পাননি?
মানে এই ভিতর তো মা খুঁজে পেলেন, মা চায় চা খায় এখানে ওখানে জায়গা,
কিন্তু মার সাথে আপনি দেখাও করেন
না? দেখা করিনি,
মাকে দেখতে ইচ্ছে করলো না,
করছে কিন্তু পাইনি,
খুঁজেই পাননি,
খুঁজে পাইনি।
এখানে টেনশন হচ্ছে না?
টেনশন হচ্ছে, বাট আমার মা খুব ট্যালেন্ট একটা মেয়ে, যেটা ওনার, আপনি একটা আছে না যে গায়ে টাচ করবে, আমরা রাস্তা ঘুমাইছি বলে যে আমরা এতটা না, আমার আম্মুর দেখে একটা দোকান আপনি আমার আম্মু চা খেতে এসেছে, আমার আম্মু স্যারদের জন্য বললো যে খালাম আমার কিছু দেন তো, মানে দোকানদারকে বললো আম্মু ওর মায়ের একটা পিঠে শেষ করে ফেলবো, আমার উপর দিয়ে আসলো কেন, কেন দুনিয়ার জায়গা নেই আর জায়গা ওইখান দিয়ে চলে যাও, আমার উপর দিয়ে আসলো কেন, মেয়ে দেখলে কি মাথা নষ্ট হয়ে যায়, একটা ডাইরেক্ট আমার
মানে
মেয়েগুলো পরে।
বকাঝকা করে,
তারপর যেটা হয় এই জন্য আমি টেনশন করি না, কারণ আমার আম্মু নিজে ঢাকা শহরে এমন কোন রাস্তা নেই যে আমার আম্মু না চিনে,
চিনে না, সুতরাং যে কোনো ভাবে ম্যানেজ করে ভালো আছে।
তো অনেক ভালো, কারণ এক সময় যেহেতু ঢাকায় কাজ করছে উনি সবই চিনে,
হুম হুম
ঢাকায় বড়, ঢাকায় বাসায় কথাও বলে। তারপর যেটা হয় মানে আমাকে শুটকি বার্তা দিয়ে ভাত দেয়, সবার সামনে খাইতে গেলে আমার খুব শরম করে, সবাই আমাকে তো কি প্রতিদিন শুটকি বার্তা দিয়ে ভাত দেয়, এমনি ভাত দিতে পারে না ভালো কিছু দেয়া, তো শরম পাই দেখে তারপর একটা মেয়ে আমাকে বুদ্ধি দিল, কয়ে তুই কোয়ার্টার এসে কর, তুই নিজে কামাই কর, নিজে থাকবি খাবি,
মানে আপনার কর্মস্থলের যে কোনো একজন
হ্যাঁ
মেয়ে, হ্যাঁ
একটা কোয়ার্টার, ওখানে আবার কোয়ার্টারের সুযোগ আছে। তো আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম কোয়ার্টার কেমন, তখন আমি কি করি বেতন পাইয়া আমার মামা মামিকে না বললে আমি কোয়ার্টার এসে পড়ি।
আচ্ছা,
তারপর এখানে আবার আমার মা আসে, আইসে আমার খালা যেটা মিজু খালা টুঙ্গিতে থাকে ওর কাছে খবর নেয় যে আমি আমার মামার কাছে এসে পড়ছি, মায়ের খবর টবর নিয়ে আমার মা ওইখানে এসে পড়ে। আসার পর আমি তো চাকরি বাকরি করে ঘরে জিনিসপত্র করছি, 2700 টাকা বেতন পেয়েছি, আমার টাকা দেখে কেন, আমার একটা মানে ওইটা অন্যরকম, আমি চাকরি করি আর কিছু না,
হুম হুম
একটা ইয়ে। তখন আমার মামা তো ফ্যাক্টরি তে এসে বলতেছে তোমার আম্মু আসলে, আমি বিশ্বাস করি না, মনে করছি আমি তো যদি বেতন নিয়ে এসে পড়ছি যে আমার বাসায় গিয়ে কিছু বলে মারধর করে, আমি বলছি আমার আম্মু আসলে আমার আম্মা নিয়ে আসতে করে, আমি বিশ্বাস করি না আমার। তারপর কি হলো আম্মা আসলে গেটে, আম্মুরে দেখা তো আমার খুশি দেয় কেন, আম্মুরে জয় দিয়েছে মা তোমার আর ভিক্ষা করতে হতো না, তুমি এখন থাকবা তুমি এখন খাবা আর কোনো কষ্ট না, আমার তোমার মেয়ে বড় হয়ে গেছে
এই কতদিন পরে দেখা? 2 মাস?
প্রায় 3 মাস,
3 মাস? ওকে,
আম্মু তো আমার জড়াই দেয় কান্নাকাটি, তুই কেন আমার সাথে গেছিস, তুই কি বড় হয়ে গেছে, হাত তক হয়ে গেছে। তো আম্মুরে নিয়ে রাখলাম, তখন আম্মুর এক চান্স আমি কাপড় কিনে দিলাম, আম্মুর যত কিছু লাগে সবকিছু কিনে দিলাম, আম্মুরে বললাম তুমি লাঠি ভর দিবা না, কারণ শরম লাগে লাঠি ভর দিলে, তারপর আম্মু লাঠি ভর দিয়ে হাঁটে আমাকে ধরে আটতো, তারপর মা আম্মু লাঠি ভর দেয়। তারপর এমনি কি হলো, আম্মু ওনার ছেলেটাকে খুব ভালোবাসে, ছেলেকে না দেখলে পাগল হয়ে যায়। তারপর সাহায্য তোর ভাইয়ের কাছে যাই আমরা, কিন্তু আম্মুর কাছে আমি বলি নাই যে আম্মু আমার কাছে এইগুলো এগুলো ঘটছে। তারপর আম্মু বলে যে চল আমি যাই, এখান থেকে আমরা চলে আসি, আসার পর আমি আর ওই জবটা করি না, আসা পুরো টঙ্গিতে, টঙ্গিতে আসার পর এখানে আবার একটা রুম নিই, পরে এখানে থাকি থাকি, তারপর আম্মুর সাথে আমার ঝগড়া হয় যে কোনো একটা বিষয় নিয়ে, এমনিতে ঝগড়া আম্মু চলে যায়, আবার আমি আবার একা একা থাকি, আবার ওই ফ্রেন্ডদের সাথে আড্ডা মারি, ওরাও এরকম খারাপ কাজ করি এই,
করেন?
হ্যাঁ এর ভিতরে আবার ওই যে আমার আপুর কথা বলছি ওই আপুর বাসায় আবার যাই, রোজারি তাই সফরে প্রায় কাছাকাছি,
জুই
দুই না ওই যে আমার একটা ফাতেমা আপু যেটা উনি জর্ডান থেকে আসতে,
ওকে
উনি আমাকে নিয়ে যায় ওনার বাসা নিজের বাড়ি করছে, বর্তমানে আমার আম্মু ওইখানে আছে। তো
দাঁড়ান দাঁড়ান, বুঝিনি, আপনার তো জর্ডান থেকে মামুমি আসলো
না না,
তাহলে?
আমার একটা খালতো বোন আসবে আর কি,
ওকে
ওখানে বিয়ে করে আসতে, ওখানে একটা মেয়ে হয়েছে, আসার পর বাংলাদেশ চলে আসে, মেয়েকে রাখার মানুষ পায় না এই জন্য।
তাহলে আপনি কোথায় থেকে অফিস করছিলেন মামা মামির কাছ থেকে?
হ্যাঁ শ্রীপুর থেকে অফিস করছিলাম।
আর এই জর্ডানের বোনের সাথে কি সম্পর্ক, খালতো বোনের সাথে?
এই টুঙ্গি তাইসা উনিও আসতে দেখতে আসতে ওনাকে
আচ্ছা
দেখার পর, হ্যাঁ
ওকে,
তারপর উনি আমাকে বললো এভাবে আর কতদিন তুমি আসো আমার সাথে। আর
এক ধরনের বোহেমিয়ান লাইফ আমরা যেটাকে বলতে পারি, যাযাবর জীবন, কোথাও এখানে কোথাও বস্তিতে কোথাও
কোথায়
মামা মামির কাছে কোথাও সার্কাস লাইফ, মানে লাইক আপনি একটা ফুটবলকে তুলনা করতে পারেন ওর লাইফের সাথে, যে ফুটবল মারছে যেখানে, যে ফুটবল থামবে তো থামবে, কোনো ঠিক ঠিকানা নেই, দুমুঠো ভাত কিংবা একটু রাত্রেবেলা মাথা গোঁজার ঠাঁই, এটার জন্য কখনো শরীর দিয়ে দিচ্ছে, কখনো কারোর সাথে রাগারাগি করতে হচ্ছে, কখনো কারোর কাছ থেকে চুরি করতে হচ্ছে। দিস ইজ কল লাইফ। এবং এই জীবন কতটা নির্মম এবং নৃশংস হতে পারে সবকিছু মিলিয়ে, সেটা আজকে মণিকে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, 17 বছরের মেয়েও এবং ওর যে বলার স্টাইল, তার মধ্যে এক ফোটা ছিটে ফোটা, আমি বেশ কয়েকবার 2 একবার দেখেছি চোখের জলে ভিজে উঠছে, কিন্তু এক্সপ্রেশনে সেটা নেই, একেবারে হাসি মুখ করে আরামসে বলে যাচ্ছে, ও এটা কি ওর জীবন মনে করে নিয়েছে, অদ্ভুত। এবং এই জিনিসটাকে আমার খুব বেশি পরিমাণে আমি মার্ক করছি, যে ওর ফিলিংস আসলে কি, ওর ফিলিংসটা কোনো না কোনো ভাবে ধরতে পারছি না, যে ও যে কষ্টে আছে, ওর যে খারাপ লাগছে, আমি ঠিক জানি না, আমি শেষের জায়গাগুলোতে আসতে চাই। ওকে হ্যাঁ, তারপর?
তারপর যেটা হয় আমার খালুর কাছে যাই, আমার খালা থাকে, মেহমান আসে, 3টা রুম থাকে ওদের, একটা হাজবেন্ড ওয়াইফ থাকে আর একটা, ও এর ভিতরে বলি না আমার ছোট খালা, ওদের একটা বড় সমস্যা হয়ে যায়, ওরাদের রুম আটকে যায়, রুম ভাড়া দিতে পারে না, দেখে বের করে দেয়, ওই মিজু খালার কাছে চলে যায়, মিজু খালার বাড়ি করে, ওরা এক রুমে থাকে, খালা এক রুমে থাকে, আমার খালা বাবা হুজুর নিয়ে একটা তালিম টালিম পড়ায়, আমার ফ্যামিলিটা সবাই হুজুর খাই, ডান্সার দিতে আমি একাই বলতে পারেন,
আপনার ফ্যামিলি সবাই হুজুর নি মানে হচ্ছে পড়ে
সত্য নামাজ পড়ে সবকিছু, তো আল্লাহর ভক্ত, ওরা
আল্লাহর ভক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের সবকিছু মেনে চলছে, আর
কিন্তু
সেই বাড়ির একটা মেয়ে এরকম পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, প্রস্টিটিউশনে যাচ্ছে,
কোনো কিছু না। তারপর যেটা হয় ভাইয়া, একদিন আমাকে খালার সাথে শুইতে দেয়, আমি খালার সাথে শুই কিনারে, রাত্রে টিভি দেখতে দেখতে প্রায় ঘুমাই যাই, খালু নিচে ঘুমায়, তো রাত্রেবেলা আমার একটা কি যে কেউ যদি আমাকে টাচ করে, আমি প্রায় হাস করে পাই যে আমাকে টাচ করতেছে, হঠাৎ করে দেখি যে আমার টাচ করতেছে আমার খালু, ধরতেছ কেমন মানে আমার নিচে শুয়েছে হাত বাড়ে আমার ডান্স করতে, তখন চিন্তা করতেছে এই জায়গাও থাকবো না চলে যাব, রাত্রে ডিউটি শুনিয়ে নিচ্ছে, পরের দিন সকালে চলে আসবো ওখান থেকে, চলে আসার পরে আর কারো পাশে যাবো না, একটা মনে সাহস হলো কারো পাশে যাবো না, একা একা রুম নেবো, একা একা থাকবো, একটা নিজের নিজে একটা ডিসিশন নিলাম কারো পাশে যাবো না।
প্রিয় শ্রোতা, একটা মেয়ের পিতৃ পরিচয় না থাকলে, একটা মেয়ের যদি কোনো ব্যাকআপ না থাকে, এমনিতেই আমরা শুনি যে এই ধরনের ফ্যামিলি ট্যাবু যেটার পার্সেন্টেজ এত ভয়াবহ আপনি চিন্তাও করতে পারবেন না, এগুলো নিয়ে যারা কাজ করে বিভিন্ন এনজিও সেই পরিসংখ্যানগুলো আমরা দেখেছি যে একটা মেয়ে পারিবারিকভাবে ছোট থেকে বড় হতে গিয়ে এ ধরনের কত রকমের টর্চারের, মানসিক টর্চারের শিকার হন, বিশেষ করে ফিজিক্যালি, সে বয়স্ক হোক কিংবা অপ্রাপ্ত বয়স্ক হোক, একেবারে নিজের ব্লাড রিলেশন থেকে শুরু করে কেউই সেখানে বাদ নেই এই তালিকায়। কিন্তু যখন দেখি যে পিতৃ পরিচয় নেই এবং এই মেয়েটাকে খুব সহজেই পাওয়া যায়, এই মেয়েটা কখনো সোচ্চার ভয়েস তার মুখ থেকে বের হবে না, খুব সুচ্চ কণ্ঠে সে প্রতিবাদ করতে পারবে না, তখন কিসের খালু, কিসের আপন ভাই, কিসের বন্ধু, যেভাবে পারে সেভাবে। ওকে, তারপর
তারপর আমি ওখান থেকে আসা পড়ি, আসার পর ওই যে শাহিন, ওকে আমি বলি যে আমি একটা রুম নিব, আমাকে একটু হেল্প করবেন। কি হেল্প, আমার তো একটা মাস চলা লাগবো, আমার তো ওই টাকাটা নাই, আমি কি করব, আপনি আমার একটা মাস জাস্ট হেল্প করবেন, আমি চাকরি নিব, তারপর আমি আপনার টাকা দিয়ে দেবো। তো ও আমাকে বলে, তো ভাই আমি যেটা ভুল করছি আমি জানতাম না, ও কিন্তু হিন্দু। তখন ও আমাকে বলে যে আমি তো হিন্দু, তুমি আমার সাথে কি করবো, আমি একটা অর্ডার অফার করি যে হাজব্যান্ড পরিচয় আমি আপনাকে রাখবো, আমার কিছু মাস থাকবেন, তারপর যদি কোনো সমস্যা হয় আপনি চলে যাবেন, আপনি আমি থাকতে কোনো সমস্যা করবো না, আপনি আমার জীবন যাক যাক, কিন্তু আপনি কোনো সমস্যা হতে দেবো না আমি, আমি এভাবে বলছি। তারপর উনি আমাকে খুব বিশ্বাস করছে, তো উনি আমাকে একটা রুম নিয়ে দেয়, রুমের একটা মাস আমাকে চালায়, টাকা পয়সা যা যা বলে সব দিয়ে আমাকে হেল্প করে। আর মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে আমার তো আলাদা আর কেউ নাই ভাইয়া, একমাত্র বলতে পারেন উনি আমাকে হেল্প করে, টাকা পয়সা দেয়। তো আমি আবার কী করতাম যে চাকরি নিয়ে এসেছি গার্মেন্টস, তখন আমি হেল্পারই করি, মানে ভাইয়া এইসব কাজও কখন যায়, গার্মেন্টস একদিন অ্যাবসেন্ট করলে দুনিয়া গালাগালি করে, এইসব কাজে যাইতে পারি না, আমি আবার অন্যটার আশায় থাকি না। আমি কি করতাম ভাইয়া, এই কথাগুলো আমি আজকে বলতেছি যেটা ও জানে না এখনো, ও আমাকে টাকা দিত প্রতি সপ্তাহে, না 15 দিন পর পর, সপ্তাহখানেক পর পর, যখন না দিত তখন আমার না খেয়ে থাকতে হইতো। তখন আমি ওই সময়টায় জানি না, ও শুনলে আমাকে খারাপ মনে করবে, ভুল হলে আপনি আমার মাফ করে দেন, ও আমাকে টাকা দেওয়া সত্ত্বেও আমি বাইরে যেতাম একমাত্র ভালো কিছু খাওয়ার লেগে, রান্না করার লেগে, কারণ ওর আমি চাইতাম, আমার খুব শখ লাগতো, আজও পর্যন্ত আমি ওর কাছে কোনো টাকা চাইনি, একমাত্র বিশ একটা সমস্যা ছাড়া। ও আমাকে হাজার টাকা দিত, কিন্তু টাকা দিত তো ওই বিনিময়ে, বাট আসতো আইসা রাত্রে থাকতো, সকালে চলে যেত, আমি সকালে অফিসে যেতাম গোসল টোসল করে আর কি। তারপর এই এই যে যেটা আমার বাসা পরিচিত ছিল ওদের কাছে যাইতাম, যে আমি কিছু টাকা 400-500 টাকা আনতাম, আইনা এগুলো দিয়ে আবার আমি চাল টাল কিনে ফেলতাম, ওরা সে থাকলে কেন দিলে ওই টাকাটা আমার স্ট্রং থাকতো, আবার যখন ফুরা যেত আবার কিনে ফেলতাম, এরকম করতাম,
মানে এই পেটের ভাতের জন্য, বাসাটা ভাড়া দেবার জন্য।
হ্যাঁ, মানে আমি টেনশন করতাম যেটা ভাইয়া আমি একবেলা না খেয়ে থাকি কেউ দেখবো না, কিন্তু একটা বাসা ভাড়া না পেলে যদি আমার বিয়ে করে দেয় তখন আমি কোথায় থাকবো।
এই জন্য আপনি প্রস্টিটিউশনে যাবেন,
গার্মেন্টস করতাম, এসব কাজও করতাম, ওর সাথেও করতাম।
জি,
গার্মেন্টসের কাজ আমি একসময় অপারেটর হয়ে যাই, তখন আমার বেতন হয়ে যায় 3500 টাকা, তখন আমি সব মিলাই 4-5 হাজার টাকা পাই, তখন তো ওর টাকা আমার প্রয়োজন পড়ে না, তারপরও পরে যেটা মাঝে মধ্যে খেতে লাগে।
আপনি কি এই যে কাজগুলো করতেন এগুলো করার জন্য কি আপনার একেবারে নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট ছিল, নাকি আপনি রাস্তায় দাঁড়াতেন বা?
না না ভাইয়া, কখনোই না।
তাহলে
আমার কিছু বাসা ছিল, বাসা থেকে আমাকে ফোন করতো যে অমুক সময় তুমি আসবা, অমুক তুমি কয়টা কাজ করো, তুমি চলে।
এগুলো কি ম্যারিড পার্সন নাকি ব্যাচেলর নাকি মেসে ভাড়া থাকে,
কে
এই যাদের সাথে এগুলো করতেন?
মানে মেয়েরা
না, বেসিক্যালি আপনি তো যে প্রস্টিটিউশনের কথা বলছেন, আপনার শারীরিক যে ব্যাপারগুলো, যেহেতু আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাছে গিয়ে আপনি এগুলো করতেন, ওদের পরিচয় জানতে চাচ্ছি, ওরা কি?
ওরা একসময় কি দেখতাম যে হাজবেন্ড জানে, হাজবেন্ডের সামনে করাতেছে এসব,
আমি ঠিক বুঝতে পারছি না, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই জানে ব্যাপারগুলো?
হ্যাঁ হ্যাঁ, এগুলো দুজনেই শেয়ার করে, হাজবেন্ড লোক নিয়ে আসতেছে, ওয়াইফ রিসিভ করতেছে, রিসিভ করে দেখা গেছে যে মেয়েকে ভিতরে দিতেছে, হাজবেন্ড গেটটা লাগাই দিতেছে, আর হাজবেন্ড ওয়াইফ দুজনেই ঘরে বসে আছে। তারপর শেষ হওয়ার পরে দেখা গেছে লোকটা আসলো, হাজবেন্ডের কাছে টাকা দিলো বা ওয়াইফের কাছে টাকা দিলো, হাজবেন্ড নিচে নেন আমায় দিয়ে আসলো।
মানে কোন একটা বাসায় গিয়ে আপনাদের জিনিসটা করতে হতো এবং এগুলো সবকিছু প্রিসেট করা, সাজানো থাকতো।
হ্যাঁ হ্যাঁ, এটা কেসে একটা হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা, তো এক বাসায় ফ্ল্যাট নিয়ে রুম ভাড়া নিলো, তো ওইখানে তো সন্দেহ করার মতো কিছুই নেই, যেটা হাজবেন্ড ওয়াইফ বাচ্চা ওর সাথে। তো ওয়াইফে বললো যে আমার হাজবেন্ড এমন একটা জব করে, মানুষ আসবে আমি বা খাওয়াবো লোকজন, বা দেখা গেছে রুমটা নিলো নিচতলায়, যাতে লোকজন আসতে সুবিধা হয়, গেটটা খুলে রাখলো, লোকজন ফট করে ঢুকে গেলো, আবার বের হয়ে গেল, তো ওরকম ভাবে আর কি হইতো এটা।
না সেটা তো হতোই, কিন্তু কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝতেন যে উনি আপনার ক্লায়েন্ট বা আপনি বাসাতে যাবেন, আপনাকে এগুলো কে বলে দিত?
দেখা গেছে মেয়েদের দ্বারা পরিচিত হতাম, একটা মেয়ে আছে যেমন ওকে আমাকে বললো যে আমাকে কাজ করাতে হতো, একটা মেয়ে তো এক জায়গায় কাজ করে না, অনেক বাসায় কাজ করে, ওর তো এক জায়গায় কাজ করলে হয় না, যে জায়গায় লোক বেশি আসে ওই জায়গায় কাজ করে, তো বাট আমি ওইগুলো করতাম না, আমার পার্ট টাইম 500 টাকা হইলে আমার যথেষ্ট, আমি ওদিকে দেখতাম, আমার শরীরের দিকটাও দেখতাম এমনকি আমার রোজগারের দিকটাও দেখতাম, আমি অতিরিক্ত বেশি করতাম না, যেটা একটা আছে না মানুষের এইস স্ট্রোক, এই দিকটা আমি একটু সতর্ক থাকতাম, সতর্ক থাকতাম, দেখা গেছে যদি এইস হয়ে যায় তখন আমি কি করবো, বাট একটা প্রেগনেন্ট হয়ে গেলাম আমি সাপোজ, এই দিকটা সতর্ক থাকতাম যে আমি তো কখনো সংসার করতে পারি, তখন আমি মানে আমার হাজবেন্ডের কাছে কি পরিচয় দেবো বা কি বলবো,
এগুলো তো আপনাকে কেউ কখনো বুঝিয়েও দেয়নি, আপনি
না
নিজে নিজে
আমি নিজে থেকেই করতাম, কারণ আমার সংসার হতেই পারে স্বাভাবিক।
প্রিয় শ্রোতা দেখুন, একটা মেয়ে যার কোনো সংসার নেই, কেউ নেই, মা এক ধরনের মানসিক প্রতিবন্ধী, সে ভিক্ষা করে বেড়াচ্ছে, এই মেয়ে প্রত্যেকটা ঘাটের পানি খেয়ে 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 এই জায়গাটায় আজকে এসছে, এবং ওর ভিতরে এই জিনিসটা কাজ করছে যে আমি যে কাজটা করছি আমার পেটের জন্য দরকার, এবং এটা করতে গিয়ে যেন আমার এইডস না হয়ে যায়, এটা করতে গিয়ে যেন আমার সংসার যদি কোনোদিন হয় তার কাছে যেন আমি জবাবদিহি করতে না হয়। হু, অনেক কিছুই শিখছি আমি, প্রতিনিয়তই শিখছি হ্যালো 8920 থেকে, আজকে এই 17 বছরের মেয়েটার কাছ থেকে অনেক কিছু আমি শিখবো এবং শিখছিও। ওকে প্রিয় শ্রোতা, আমি শুধু এক বাক্যে বলতে চাই, দিস ইজ রিয়েলি রিয়েলি মিজারেবল স্টোরি অফ লাইফ। আমি ঠিক জানি না এটা শেষটা কোথায়, আপনি কিভাবে নেবেন জীবনের গল্পগুলোকে, নাটক, সিনেমা, উপন্যাস, কোনো কিছুই কি আসলে জীবনের গল্পের কাছে দাঁড়াতে পারে? সবকিছু তো হার মেনেছে। আমরা প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা যদি মনিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরপর আমরা আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত হ্যালো 8920 আর জি কিবরিয়াকে শুনছেন আপনি, শুনছেন আপনি মনিকে, শুনছেন আপনি আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। মনির জীবনের গল্পের চরম মুহূর্তে রয়েছে আমরা, কি বলবো এই গল্পটাকে, মর্মান্তিক বলবো, দুঃখের বলবো, কষ্টের বলবো, আমি ঠিক বুঝি না যে দুঃখ কষ্ট যে শব্দগুলো বাংলা ডিকশনারিতে রয়েছে সেগুলো একটা মানুষের জীবনের দুঃখকে পুরোপুরি ধরতে পারে কিনা, আমরা কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। মনির কাছে আমরা যেতে চাই, মনির কাছ থেকে আমরা আরো শুনতে চাই, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা আপনি যদি মনিকে দেখতে চান, মনিকে নিয়ে যদি কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, আপনি করতে পারেন, চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আপনি ফোনও করতে পারেন, ফোন করার জন্য নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। 02 যোগ করতে হবে মুঠোফোন থেকে ফোন করলে, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলতে হবে, এবং নাম এবং সেল নাম্বারটি যেন খুবই স্পষ্ট করে বলা হয়। এরপর আপনার জীবনের গল্প মাত্র 2 মিনিটের সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের হ্যালো 8920 টিম মেম্বার শাকিল আপনাকে ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলবো, এবং হতে পারেন আগামী সপ্তাহে আপনি হ্যালো 8920 অতিথি। আমরা চলে যাচ্ছি মনির কাছে। মনি, পুরো ব্যাপারটা আমি জানতে চাই না, আমি জানি যে এই যে প্রস্টিটিউশন এটা একটা বিশাল একটা সিন্ডিকেট, আপনি তো ঢাকা শহরেও আসতেন, রাইট?
অবশ্যই, আমি বলতে পারি আমি ঢাকা শহরে নেই,
ঢাকা শহরেই আপনি বেশিরভাগ সময় কাটাতেন বা বিভিন্ন ভাবে এটাতে ইনভলভ ছিলেন, যারা আপনার সাথে মিশত, মানে যারা আপনার সাথে এই কাজগুলো করতো তারা কি ধরনের, আমি এটা জানতে চাচ্ছি।
আমি একজনের নাম বলবো না, একটা নাম নেই, নামে লোকি, তো ওনার সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, উনি আমাকে ক্লাবে নিয়ে যায়, একদিন ওইগুলো করতে গিয়ে ওনাকে মানে আমাকে জিজ্ঞেস করে, তুমি দেখতে তো খুব সুন্দর, আসলে আমি দেখতে অতটা সুন্দর না, কালো দেখতে খারাপ, তারপর ও বলছে যে তুমি দেখতে তো খুব কিউট, তুমি এত অল্প বয়সে এগুলোতে আসতো কেন, তারপর আমি বললাম ভাই পেটে দেয় মানুষ অনেক কিছুই করে, তো আমার এইসব কথা শুনে না মানুষ আমার কাছে কাজ করতে চাইতো না, শুধু শুধু টাকা দিয়ে আমি এগুলো বেশি বলতাম, কারণ কেন বলতাম ভাই আমার কষ্টটা কম হইতো আমার টাকা দেওয়া হইতো, আমি এই জন্য বেশি বলতাম। তারপর আমাকে বেশিরভাগ লোকে আমাকে বলতো তুমি কেন করো এগুলো, তোমার দেখতে তো খুব সুন্দর দেখা যায়, কেউ বলতো ওনার ওয়াইফের মতো দেখা যায়, কেউ বলতো কারো মেয়ের মতো দেখা যায়, কেউ বলতো কারো ফুবুর মতো দেখা যায়, অনেকে অনেক ধরনের কথা বলতো যে আমাকে নাকি ওরকম দেখা যায়। তারপর একদিনকে আমাকে একটা লোক বললো যে তোমার তো দেখতে খুব সুন্দর, তুমি এইগুলো না করে একটা চাকরি বাকরি হতো করতে পারো, আমি বলি হ্যাঁ ভাই আমি চাকরি করি, বাট আমার তো কেউ নাই, আমার একটা মা আছে অসুস্থ, ওনাকে আমার হেল্প করতে হয়, তো আমি চাকরিগুলো আমার পোষায় না, আমি এইভাবেই বলছি, তাহলে এইগুলো করো কেন, বড় ধরনের কোনো জব করো, কে দেবে আমাকে বড় ধরনের জব, তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে তুমি ভালো টিচার্স কি করো, আমি ডান্স পারি, ডান্সের ক্লাবে একবার কোর্স দিলাম এরকম বলছি, ঠিক আছে তুমি বাইরে ডান্স করবা, আমি হ্যাঁ করবো, যেহেতু বললাম যে যাক ভাইয়া আপনি যদি ডান্সটা দেন আমি এই জগৎটা ছেড়ে দেবো। তারপর উনি বললো ঠিক আছে আমার দ্বারা যদি তোমার উপকার হয় তাহলে তো ভালোই। তো উনি আমাকে প্রথমে নিয়ে যায় কিছু মেয়ের সাথে পরিচয় করা দেয়, আমার মেকআপ ডিটেলস যা যা লাগে তা তা করে দেয়। উনি আবার ওই যে একটা ড্রিঙ্কস যারা দেয় না লোকটা কি জানি আর কি, আমি সঠিক খেয়াল নেই, তো ওই লোকটা আর কি আমাকে পরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে ড্রেস আপ পরতে বলে, এই ফার্স্ট আমার নাচা বাইরে। তারপর যখন আসলাম তখন বলে ড্রেস আপ খুলতে, যেটাকে বলে নেকেট পোশাক, লোকরা এখানে বিয়ার খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে,
খুবই হাই সোসাইটি,
হ্যাঁ খুব হাই সোসাইটি, এখানে বলতে পারেন একবার কালো আমি, তারপর আমার সবাই ফর্সা। আর আমাকে কি করছে জানি না, আমার মেকআপের পরে আমার ফেসটাই অন্যরকম দেখা যায়, সবাই বলে নাকি আমি অনেক সুন্দর দেখতে। তারপর আমাকে কি করে যেটা পুরো শরীরে মেকআপ করতে হয়, আমাকে
পুরো শরীরে মেকআপ করে দিতে,
পুরো শরীরে আমাকে আউট ড্রেস আপ করতে হয়, সবাই আমাকে চয়েস করে, কোনো মেয়ে কাছে আসতে পারে না, আমাকে অনেকে কাছে নেয়। তো ওখানে আমি এক চান্স আমি প্রথমেই বকশিস পাই আপনার 18,000 টাকা, এই প্রথম
জীবনের প্রথম। কত সালে এটা?
18,000, এই 2011 দিকে মনে হয়।
প্রিয় শ্রোতা, 2011-এর ঘটনা, যে হোটেলটির নাম এখানে ব্যবহার করা হচ্ছে, ঢাকা শহরের 5-স্টার হোটেল, এবং আমরা হোটেলের নামটি এখানে মিউট করে দিয়েছি আমাদের প্রয়োজনের স্বার্থে, আমাদের অনুষ্ঠানের স্বার্থে, এথিক্সের জায়গা থেকে যায় না। আপনারা নিশ্চয়ই জানেন যে কোন ধরনের হোটেলগুলোতে ধরনের ঘটনা ঘটতে পারে, মেগা 5-স্টার হোটেল আমরা বলতে পারি, আমরা হোটেলের নামটি এখানে মিউট করে দিচ্ছি। বাট এই 2011 সাল খুব বেশি দূরে না, এবং সেখানে এই মেয়েটি গিয়েছে কোনো একটা ক্লায়েন্টের প্রেক্ষাপটে, সেখানে গিয়ে সে নেকেড ডান্স করছে, এবং নেকেড ডান্স করার পরে সে জীবনে প্রথম 18,000 টাকার মুখ দেখলো, যে মেয়েটি 500 টাকার জন্য নিজের শরীরটি বিকিয়ে দিতে বাধ্য হয়। তারপর
তো লোকটা আমাকে 18,000 টাকা দেয়, লোকটা আমাকে খুব লাইক করে, দেখে আমাকে খুব খাবার দাবার দিয়ে দেয়, কোল্ড ড্রিঙ্কস এগুলো এগুলো যেগুলো জীবনে খাইও নাই ওগুলা খাওয়াইছে, প্রথম ড্রিঙ্কস করি যেটা সত্য কথা আমি খাইতে চাই না, খাইতেই হবে কারণ ডান্স করতে আসতো, কিসের জীবন কিসের কি। লোকটা ঢাকায় এসে কথা বলে তুমি খাও তুমি সমস্যা নেই তুমি কিছু হবে না। তো আমি এতটাই খাই ফেলি, একবারে মাথা ঘুরে দেওয়ার আগে ওখানে ফিট হয়ে যায়নি, আমাকে একটা রুমে নিয়ে যায়, রুমে নিয়ে আমাকে হুশ করানো হয়, সবাই বলে এগুলো খাইতে পারো আমাকে খাও কেন, আমি আমাকে জোর করছি আমি খাইছি, জীবনে খাইনি খাইছি। আমি আবার সব সময় সত্য কথা বলি, দেখ ওই টাকাগুলো পাই আমার আর এইসবের দিকে মনেই নেই, আমার এখন ইচ্ছে আমি ডান্স করবো টাকা কামাবো দিয়াতে,
মানে এত টাকা যদি পেয়েছি তুমি ডান্স,
হ্যাঁ আমি আর এইসবের দিকে যাবো না, শুধু শুধু কষ্ট করি, মানে মনটাই অন্যদিকে চলে গেছে। তারপর কি করলাম, এই 18,000 টাকা পেয়া প্রথম চান্স আমি ঘরে খাট কিনলাম, কিছু ঘরে জিনিসপত্র কিনলাম, আমার আম্মুকে নিয়ে আসলাম, আম্মুর ড্রেস আপ কিনলাম, আম্মুর গেট আপটা অন্যরকম করে দিলাম আমি, আপনার কাপড় টুকরা কাপড় ফালাই দিত না, এগুলা দিয়ে আমার আম্মু সিলাই সিলাই আমাকে জামা বানাই দিত, বড় বড় টুকরা কাপড় দিত,
আপনার আম্মু এগুলোই পরে থাকতো,
হ্যাঁ এগুলোই পরে থাকতো। তারপর আমি আমার আম্মুর গেট আপটা অন্যরকম করে দিলাম, আমার আম্মুকে ড্রেস আপ সবকিছু প্রায় 10,000 টাকার ভিতরে সবকিছু ম্যানেজ করলাম। তারপর এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, এখানে বাড়িওয়ালাকে বলছি আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডও তো বলছে আমার আম্মু আছে, আর আম্মুরও তো বলে নাই যে আমার হাজবেন্ড আছে। এখন আমার সমস্যা আম্মুরও তো নিয়ে আসছে, আমার হাজবেন্ড তো আসতে যাচ্ছে, কি করি, লোক আমাকে উপকার করছে তাই তখন তো আর ওনাকে ফেলে দিতে পারি না। তারপর আমি কি করলাম, এক সময় যেটা হলো আম্মু আমার সাথে ঝগড়া করে চলে যায়, উনি কল পারে গেলে না ভাইটা বাড়িতে, ভাই আপনি বলেন কি সহ্য করবে, ভাইটা বাড়িতে সবার জন্য সমান, উনি কল পারে গেলে 2-3 ঘন্টার ভিতরে নিচে আসে না, তখন হ্যাঁ উনি আবার একটু বড় লোকের মতো নোখ টোক পরিষ্কার করে, এখনো কিন্তু ভুল ভাগ করে, ভিক্ষে করছে তারপর কিন্তু ভুল ভাগ করছে, মাইন্ড করতে পারে না।
আমি মাইন্ড করছি না, আমি আসলে ঘটনাটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষেরই তার ব্যক্তিগত পছন্দ আছে, একজন ভিক্ষু কেন ভুল ভাগ করতে পারবে না, তুমি তার যদি সামর্থ্য থাকে তুমি করুক, কোনো সমস্যা নেই।
কিন্তু ভাই
কিন্তু মানে আপনি যেভাবে বলছেন, এই বলাটাকে আমার অদ্ভুত লাগছে, যে একজন ঔপন্যাসিকের জীবনের গল্পে যদি এরকম ভাবে তিনি লেখা শুরু করতেন, তিনি কাঁদানোর চেষ্টা করতেন মানুষকে কোনো কোনো জায়গাতে, কিন্তু যার জীবনে ঘটে সেই যে মনি, মনি কিভাবে বলছে দেখুন, হাসতে হাসতে। আমার এই জিনিসটাই হচ্ছে হ্যালো 8920 তে আজকে চরম অভিজ্ঞতা, আমি অনেক মানুষকে এখানে পেয়েছি অতিথি হিসেবে, প্রত্যেককে আমি একেবারে স্যালুট করে রেসপেক্ট করে বলছি। আপনারা যখন কষ্টের কথা বলেছেন আপনারা হাউমাউ করে কেটেছেন, আপনারা যখন আনন্দের কথা বলেছেন আপনারা স্মাইলি ছিলেন, কিন্তু এই একটা মানুষকে আমি পেলাম যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো আমার জীবনে ঘটেছে, এবং দিস ইজ মাই স্টোরি স্মাইলি ফেসে, এবং যারা শুনছেন আমি জানি তাদের বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওকে হ্যাঁ, তারপর
তারপর কি হয়, উনি তো নখ টোক পরিষ্কার করতে থাকে, ওনার নখ গুলো আবার অনেক সুন্দর ভাইয়া, যেটা বলে উনি পার্সোনালি ভাবে পরিষ্কার, অনেক এমনি তো অনেক পরিষ্কার, আবার চুল গুলা দেখলেও বলবেন, আমার আম্মু বললে বলি না, তারপরও খুব সোসাইটির লোকের মতনই চলে। তারপর যেটা হলো, আমি তুমি এতক্ষণ গেলে মানুষ দিয়ে দেবো না, তখন তো কি করলে না, আম্মু আমার মারতো, আমার আম্মু ছোট থেকে মানে আমার গলায় অনেক দাগ আছে, আমার আম্মু গলা টিপটা ধরতো, আবার এমনকি হাতেও দাগ আছে একটা, আম্মু কুপ দিছিল আর কি,
কুপ
যেটা বলে শয়তানি করে, এটা অনেক কাহিনীটা। তো রাগ করে চলে যায়, এর ভিতর আবার ওকে আমি আনি, আম্মু রাগ করে চলে গেছে, সবাই জানে তো আমার আম্মু পাগল টাইপের, তো এগুলো বলার পরে আর কিছু বলেন, তো ওই লোকটা তো আমার কাছে আসেই, তো ও আমাকে আবার হেল্প করে অনেকটাই। তারপর আমি চিন্তা করি যে অতি হিন্দু ছেলের সাথে আমি এতটা ইউজ করবো, এমনি তো আমি মুসলমান। তারপর আমি চিন্তা করলাম যেতে এটা না করে একটা কাজ করতে পারি, যেটা যে আমার তখন একটা লাইন হয়ে গেছে, আমার পিসটা ছেড়ে দিলেই পারি,
আমুর পিসটা ছেড়ে দিলে পারি না, শাইনের পিসটা,
এই তো শাইনের পিসটা,
তারপর চিন্তা করলাম যে শাইনের পিসটা ছেড়ে দিলে। হ্যাঁ,
আমি তখন ওই জগতে ঢুকে গেছি।
হুম,
তো এইভাবে এইভাবে অনেকের সাথে পরিচয় হয়ে যায়, একটা যাত্রার লোকের সাথে পরিচয় হয়ে যায়
ওইখানে,
ওইখানে
ওই
আমাদের
হোটেলটাতে।
টঙ্গিতে,
আচ্ছা,
টঙ্গিতে যাত্রার কয়েকটা দল আছে এখনো বাট করি।
হুম,
তো ওই যাত্রার দলের সাথে আমার একটা ভালো একটা রিলেশন হয়ে যায়, তো ওইখানে আমাকে প্রোগ্রামে নিয়ে যায়, একটা প্রোগ্রাম করলে 1,000 টাকা পাই, দিন থাকলে 2,000 টাকা পাই, এরকম এরকম কত কথা না, আমি খুব একটা রানিং অবস্থা, আমি খুব ভালো চলতেছি। ওই যে আমার ভাই একদিন এক জায়গায় সমস্যার পর আমার কাছে ফোন করে, তখন আমি অতি ফাস্ট ফোন চালাই, তো আমাকে ফোন করে বলতেছে, মনি আমি এমন একটা সমস্যায় পড়ছি, আমাকে কিছু টাকা হেল্প করবি? দেখতেছে যে আমি গেট আপে অন্যরকম হয়ে গেছে, আমি ভালো ড্রেস পরতেছি, ভালো খাইতেছি, ভালো চলতেছি, টঙ্গিতে যাইতেছি। এর ভিতরে অনেক কাহিনী ভাইয়া বলি নাই, যেটা সময়ের অভাবে বলতে পারি নাই। আমার মামাতো ভাই বিয়ে করে, তখন আমি কিন্তু আমি খারাপ জগতে ছিলাম, ভাই পিছিয়ে যাচ্ছি একটু। আমার মামাতো ভাই বিয়ে করার সময় ভাইয়া বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান হয় না, তখন আমি সারাদিন না খাইছিলাম ভাইয়া, মামি আমাকে বলে যে কালকে তোর মামাতো ভাই বিয়ে, তুই যাইস, তো বিয়ে করে নিয়ে আসতো, তো তারপর ওই ইয়ে ভাই যদি বিশ্বাস করতেন, খাবার রান্না করছে, আমি সবসময় হেল্প করছি, আমার কি করছে ভাইয়া, যেটা মানুষ খায় না ওই জুতা গুলো আমার দিছে খাওয়ার জন্য। আমি তারপর খুব কষ্ট পাইছি যে আমার নিজের লোক কেন আমার জুতা ভাত গুলো দিল খাইতে, আমি কিন্তু কোনোদিন ভাইয়া বিয়ে বাড়ি মানুষের কথা যে খাওয়া লাগবে, বিয়ে বাড়িতে গিয়া জুতা গুলো এগুলো কোনোদিনই না, আমি এগুলো কোনো সময় না, না খাই থাকলে না খেয়ে থাকি, কিন্তু কোনো সময় মানুষের জিনিস আনতাম না, কোনো সময় কারোর জিনিস দিক দিয়ে তাকাই দাম না, কারোর জিনিস খাইতাম না, তো যখন আমার এই জুতা ভাত গুলো দিছে না, তখন খুব কষ্ট লাগছে, চোখে পানি ফালা আর ওই ভাত খেয়ে নি গা। তখন আমি চলে এসে বসি, আসলে নদীর পাড়ে কাঁদছে অনেকক্ষণ, কান্নাকাটি করে শাক তুইলা, আমার এক বান্ধবী আছে শাক সিদ্ধ করে এসেছিস, তারপর খুব কষ্ট হয়েছে আমার জীবনে কিরকম যে করা ভাতের জন্য মানুষের কাছে তো কষ্ট করতে হয়, আজকে ওরা আমার কাছে হেল্প নেয়, ওরা আজকে আমার কাছে টাকা পয়সা নেয়।
তোমার ভাই ফোন দিল? হ্যাঁ, তারপর?
তারপর যেটা হয়, আমার ভাই ফোন করার পর আমার কাছে 3,000 টাকা লাগবে, আমাকে হেল্প করবে, আমি খুব সমস্যা আছি, প্লিজ আমাকে হেল্প করো। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর না করিনি, আমার ভাই চাইছে যেহেতু আমার কাছে 1,000 টাকা, তারপর আমি দিয়ে দিচ্ছি 3,000 টাকা। এই তো আমার মামা মারা যায়, আমার মামা তো ভাই ছোট সুমন নাম, ও এখন তো উত্তরাতে জব করে, তো ও আমাকে দেখতে পারতো না, ওর ঘরে গেলে আগে কত খারাপ মেয়ে তুই এখানে আসিস কে, তোর জন্য কি আমার ভাবিরা খারাপ হইব নি, বের হয়ে যা। ও আমাকে তো এমন সময় যাতে লাঠি দেওয়া করতে বের করে দিত, এমন সময় যাতে চুলের মুঠি দেওয়া করতে বের করে দিত, সবাই টিভি দেখতেছে আমি টিভি দেখতেছি, আমার টিভি টিভি দেখতেছে, ও আসতো মানে আমার বের করে দিত, মামি একটু পানি চেপে দিলে মামি দুপুরবেলা ভাত খেতে দিত আমাকে, উনি অসুস্থ ছিল তো পানি চেপে দিলে কিছু ভাত খেতে দিত, আর পানি চেপে না দিলে ভাত দিত না, কইতো খাইতে হোস এই জায়গায় খাইতে হোস, এমনি কইতো। ওই মামাতো ভাই টানার সময় পড়ে গেছে আমাদের, কি বলবো, মামার মারা যাওয়ার পর আমাদের খাবার দাবার একটু অসুবিধা হয়ে যায়, ভাই একলা সংসার চালাতে পারে না, 6,000 টাকা রুম ভাড়া দেয় ওরা, চলে না, খাবার দাবার না, মামি কান্নাকাটি করে, মামি চা খাইতে পারে না ঠিক মতো, আমি যাইতাম প্রায় মামার মারা যাওয়ার পরে যাই, তখন আমি কি করলাম ওনাদের হেল্প করি, যখন যাই 200-300, এখনো 500, 600, 700, 1,000, কালকেও দিয়ে আসবে টাকা, যখনই যাই ওনাদের চাল না থাকলে আমি চাল কিনা দিই। আমার মামা তো বাইরে যেটা বিয়ে বাড়িতে আমার খাইতে দেয় নেই, ওর একটা বাচ্চা হয়েছে 3 বছর বয়স, ঠান্ডা নিমোনিয়ার কাছাকাছি গেছে, টাকা পয়সা নেই, কেমনি কি করবো, আমার কাছে ফোন করছে যে আমার বাচ্চাটা মরার অবস্থা, তুই কিছু হেল্প করবি? আমি শুই না তো সাড়ে সাথে গেছি, ভর্তি করেছে আমার থেকে নিচে 2,500 টাকা নিচ্ছে, আমি আরো এমনিতে 500 টাকা দিচ্ছি, মোট 4,000 টাকা দিচ্ছি, তারপরে আমি তাকে ছেলে সুস্থ করেন, পরে আমার টাকা দেওয়ার চিন্তা করেন, দিয়ে আমার সমস্যা নাই, তো আসি, আর আমার বিপদ হলে তো আপনারা আসেনি, আমার তো ঘর বাড়ি দিতাম দিতাম, আম্মুর তো এইভাবে রাখা যায় না, হেল্প করতেছে ওদের। ও ওই দুলাভাইয়ের কথা আমি আপনি বলি নাই, যেটা দুলাভাই ভাগ্নি, ওদের বাসায় রাত্রে থাকতাম, ও আমাকে বলছিল একদিন ছোট থাকতে 10টা টাকা দেবো, 2টা দিতে দিবি, একটা ডাইরেক্ট ভাই এইভাবে বলছে, আমি কতগুলো বলছি আপনার কাছে আবার বিশ্বাস করে না, তো আমি নাকি খারাপ দেখে এগুলো বলি।
কোন দুলাভাই এটা?
ওই যে আমার ভাগ্নির কথা বললাম না, ভাইয়া টাকা দেয় ওদেরকে, ওর বাপ
এরকম ভাবে বলছে আপনাকে 10টা টাকা দিব?
দুটাই দিদি এগুলো বলছে ভাইয়া, তারপর আরো বলছে অনেক কাহিনী এগুলো বলছে, তারপরে আমি এগুলো বলছি আপার কাছে, আপার কয় তুই খারাপ দেখে সবারই খারাপ চোখে দেখিস, তারপর আমি অতটা ইয়ে করি নেই। দুলারে উনিও আমার মার দুর করে বের করে দিত, এগুলো বলার পর তো উনি আমার দেখতে পারে না। আর আমার খালু যেটা বলছিলাম, ওনার বাসাতে ঢুকতেই দেয় না, দেখলে আমাকে জুতা লয় বাইরে দিব, এগুলো করে এগুলো করে। তারপর আমার ভাগ্নি এসএসসি পরীক্ষা দিব, যেটা ওই যে আমার ভাইয়ের টাকা পয়সা দেয়, এসএসসি পরীক্ষা দেবো, পরীক্ষার ফিস দিতে পারতেছে না, 3,000 টাকা ফিস লাগবে, টাকা দিবে কারো কাছে যায় না, আমার কাছে আইসে। মনি আমাকে সে টাকা হেল্প করবা, পাইতেছি না, আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিতে পারবো না, তুই যদি হেল্প করিস অনেকটা উপকার হবে, আমার মেয়েটা পারতো না। ও আমার গিয়ে কোথায় সার্টি দাও না, তুমি চাও আমি সারা জীবন স্বপ্নটা আমার এমনি যাক। তখন চিন্তা করলাম আমি তো পড়তে পারিনি গা, আমার কারণে একটা মেয়ের পড়া লেখা সমস্যা হবে, আমি চাই না। তারপর আমি কি করলাম, ওই দিনকে আমার একটা প্রোগ্রামে যাওয়ার দরকার ছিল, তারপরও যাই না ওইটাতে। তারপর মনে করেন যে নেকের ডান্স আমি ছেড়েই দিয়েছিলাম প্রায়, এমনি সামাজিক প্রোগ্রাম করতাম টাকা পয়সা হওয়ার পর, তারপর নেকের ডান্স আমি গেছি ওই দিনকে, যার পরে 7,000 টাকা আয় না, ওকে দিছি প্রায় 4,000 টাকা।
মানে নেকেড ড্যান্স আপনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু
হ্যাঁ
এই পড়াশোনার টাকা দেবার
জন্য,
জন্য
হ্যাঁ আমি
আপনি
নেকেড ড্যান্স
নেকেড ড্যান্স
করি,
করলেন,
হ্যাঁ
ওই হোটেলেই করলেন, ফাইভ
না
স্টার
এই হোটেল না, বাট
তাহলে?
অন্য জায়গায়,
আচ্ছা,
অন্য জায়গায় অন্য একটা
অন্য একটা
হোটেলে,
হোটেলে আপনি
হ্যাঁ
করে
হ্যাঁ
আপনি ওর জন্য টাকা ম্যানেজ করলেন
হ্যাঁ
পড়াশোনার জন্য।
হ্যাঁ করার পর ও দেয়, দেওয়ার পর দেখ আমাকে ভালো ভালো পরীক্ষা দিস, বাজে ইয়ে করিস না, ভালোভাবে একটু সাজেশন দিছি যেটা আমি খারাপ, তোর জন্য খারাপ না। তারপরও না ছোট থাকতে না, ওদের সাথে আমাকে মিশতে দিত না, আমার আপারা খালারা, আর
মিশলে খারাপ হয়ে যাবে।
ও বলতো যে ও তো খারাপ, ওর সাথে মিশবি না, ও খারাপ হয়ে যাবে, তুইও খারাপ হয়ে যাবে, মিশতে দিত না। কিন্তু ভাইয়া দেখেন আল্লাহর কি নিয়তি, শেষ পর্যন্ত কিন্তু ওরাই আমার কাছে আসতে। তো যাই হোক, আমি অবহেলার চোখে দেখি নাই যে তোমরা আমাকে এত কিছু করছো, কিন্তু আমার কাছে আসলে আমি হেল্প করি, এখনো হেল্প করি ভাইয়া। কয়েকদিন আগে আমি একটা মোবাইল দিছি ওরে, ও কলেজে যায়, টুঙ্গি কলেজে পড়ে, যাই তাই তো অসুবিধা হয়, রাস্তাঘাটে কত সমস্যা হতে পারে, দুলা ভাই একা কুলাইতে পারে না, তারপর আমি হেল্প করি ওদের সংসারে, হেল্প করি। তারপর এখান থেকে ওই যে শাহিন, ওর সাথে রিলেশন হয়, এমনি ওর সাথে এখনো ভাইয়া রিলেশন, আমার সমস্যা ওর সমস্যা। আমি যে প্রোগ্রামে যাই রাতে 2টা 2:30 যাই, আমি একা একা বাসায় যেতে পারি, ও আমাকে হেল্প করে নিয়ে আসে, বাসায় রিসিভ করে দেওয়া যায় অনেকটা। এখন আমি যেভাবে আসি ওর সাথে আসি, আর আমার মাকে রাখছি আমার খালাম্মার বাসায়। জানি না যে ওনারা রেডিও শুনে না, আমার মনে হয় না শুনে, বাট কি বলবো, আমার আম্মু যখন, এখন আমার আম্মু থাকে আপনার শ্রীপুর, শ্রীপুর আপনার একটা বাসায়, আমার
খালার বাসায়
খালার
প্রবলেম করে
বাসায়,
না এখন?
হ্যাঁ আমি টাকা দিই তো,
ও এখন আর কোনো সমস্যা নেই?
না ওনা তো টাকা পাগল, আমার ফ্যামিলিরা কি ভাইয়া দুর্নাম করবো না, আমি 2,000 টাকা দিই না, আমাকে মনে করেন মাথার উপরে নিয়ে আসবো এরকম। ওরা যেই আমার গেটটা প্রায় অন্যরকম হয়ে গেছে না, যেই খালো আমাকে টাস করছে, যেই খালো আমাকে জুতা দেওয়া পর্যন্ত বাইরে এসেছে, ওই খালো আমার কাছে টাকা চাইছে। এবার রোজা দিদি কি বলে জানেন, তোরা কি ফ্যাঁচড়া ফুচড়া দিবি না আমাদের, এমনি বলে। আমি তো ছি, এইভাবে বলেন কি, আপনি আমার কাছে টাকা চাইতে পারেন, কি এর ফ্যাঁচড়া কি, আপনি আমার খালো না, আমি আপনি মেয়ের সমান বয়সে, আপনি দেওয়ার আমার অধিকার আছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার
আপনি
ভালো
কবে
হয়।
জানলেন যে যে ভদ্রলোকটাকে দেখলে আপনার মা চিল্লাচিল্লি করতো তিনি
হ্যাঁ
আপনার বাবা?
একদিনকে আমার আম্মু এক রাস্তার ভিতরে, ওখানকার একটা লোক আমার আম্মুর মারধর করে, তখন আমি একটু ভালো, এই যে কিছুদিন আগে কথা, 12 পরের দিকটা কথা, আমার আম্মুকে মারধর করে, মারধর বলতে আমার আম্মুকে লাঠি দিয়ে বাড়ি মারে আমাদের এলাকায়। তো তখন আমি একটা অন্যরকম ভাবে চলতাম, কারোর ভয় পেতাম না, আমার কথা আমি বুক আগে কি করছি না করছি ওটা আলাদা সাবজেক্ট, ভিক্ষা করছি এগুলো করছি ছোট থাকতে করছি, এখন বড় হয়েছি নিজের মতো নিজে চলি। তারপর আমার আম্মুকে একটা লোক গায়ে টাচ করছে, আমি গেছি আমার আম্মুর মাস থেকে লোকটা এসে কিসে, আমি আপনি আমার আম্মা কি করছে, তোমার আম্মা এখানে দোকানে বসে রয়েছে, আমার মেয়ের মাসে দেখে আমি মাসে, আমি আপনি মেয়াকে কি করছে, আমার আম্মু বলতেছে আমার লাডিতে পাড়া দিছে, আমি বলছি দেখে মেয়েটা আমার জুতা দেবে, একটু একটা নাবালিকা বাচ্চা আমার বলে জুতা দেবে দেবো, আমার আম্মু বলতেছে। পরে আমি কি করছি, আমি কই আপনি আমার আম্মুর গায়ে হাত তুললেন, আমার যদি আমি আপনার গায়ে হাত তুলি আপনার মাস আমার কোন জায়গায় যাইবো, লোকটা একটু ভালো প্রভাবশালী, তার মানে তুমি আমার গায়ে হাত তুলবে মানে, আমি এখন আমি আপনার জুতা দেবে মাথা কিছু করবেন, করেন না মানে, আপনি আমার মায়ের গায়ে হাত তুলেন কে লিগা। পরে কইতেছে তোমার আম্মুর অন্যায় আসছিল, আমি কি আমার আম্মুর কি অন্যায় আসছিল, আপনার মেয়ে কি বলছে আগে সেটা বলেন, আপনার মেয়ের উচিত ছিল যে একটা বৃদ্ধ লোক জানে এই এলাকা সবাই জানে যে আমার আম্মু পাগল, এই এলাকা ডামগো এলাকা তো। তখন লোকটা বলে কি করবা তুমি, কি করবা তোমার ইচ্ছা করে এলাকা সারা করতে পারে, আমি করেন আপনি এলাকা সারা আগের যুগ পান নেই। তারপর যখন এগুলো বলি, তো বলার পর আমাকে বলে ঠিক আছে তাহলে তুমি কি করবা করে দেখাও, আমি কি ছিল তোখানে, ওখানকার আমাকে একজন কমিশনার ছিল, আমার আম্মুকে আমাকে গায়ে টাচ করবো, আমাকে বাড়ি জুতা নিয়ে বাড়ি দেবো। তখন আমার খুব জিদিটা যায়, আমার জুতা দেবে রে বল, লোকটা কত বড় সাহস। তারপর ওনাকে আমার আম্মুর কাছ থেকে ক্ষমা চাওয়া হয়, ক্ষমা চাওয়ার পরে মাপ চাই যাক ওইখানে গেছে। তারপর আমি আমার আম্মুকে বলি এখন না তুমি জোয়ান না যে তোমার কথা মতো চলবো, এখন তুমি বুড়া হয়ে গেছো, এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের কথা মতো চলতে হবে, তোমার কথা মতো আমরা চলবো না, চলবো না কেন, তুমি আমার মা সাজেশন দিতেই পারো স্বাভাবিক, এখন আমরা যেভাবে বলবো ওইভাবে চলবা, চলো আমার সাথে। পরে আমার খালার সাথে নিয়ে এলাম, তো ও তখন আমার জন্মনিবন্ধন একটা লাগবে একটা জব পাইছি, কিন্তু এর ভিতরে আমি জানি না আমার বাপের নাম কি। তারপর আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমার আব্বুকে আম্মু আমাকে বলে না, আবার জিজ্ঞেস করি আম্মু বুকে তোমার আব্বু মারা গেছে, নাম বলো, নাম বলে না। তারপর আমার খালার কাছ থেকে শুনতে পারি আমার আব্বুর মনে মন আমাকে যে লোকটার আম্মু এতদিন এত কিছু করছে এই লোকটাই সেই। পরে আম্মু আমাকে বলেছে এই লোকটারে দেখলে আমার সহ্য হয় না, তার জন্য আমি এরকম করে অপমান করে অপগ্রস্ত করি আমার যতটুকু করছে আল্লাহর।
আপনার আব্বু আম্মুর এরকম কোন ছবি আছে আপনাদের কাছে, দেখেছেন কখনো?
না, জন্মের পর থেকে তো আমি বাবার আদরই পাই নাই,
সেটা তো
এখন
আমরা জানি,
কথা
কিন্তু
বলিনি।
এটা জানার পরে এই লোকটার কাছে আপনি গিয়েছিলেন?
না, যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কিভাবে যাব?
এই লোকটা যদি কখনো ফিরে এসে আপনাকে বলে যে আমি আমার জীবনে বড় ভুল করেছি, আমি তোমাকে মেয়ের মতো মেনে নিতে চাই, তখন আপনি কি করবেন?
কখনই না, কারণ না আমি এতটা বছর কষ্ট করছি, আমি জন্মের পর থেকে আমার আম্মু কষ্ট করছে, তখনই যদি তুমি মেনে নিও নেই গা, আর এখন যে আমি আসছি এতটুকু জায়গায় তেমন কিন্তু কিছু জন্য নিবা।
বাবার শব্দটা আপনার কাছে কেমন?
একেবারে বিশ্রী, আমি বাপ বলেন, খালু বলেন, কাকা বলেন, ভাই বলেন, এগুলো আমি শুনতে পাই না। যদি বলেন বন্ধু, মানে বন্ধু হিসাবে এটা হয়, ভাই বলেন, মার্কেটে ভাই, কাকা মামা, এগুলো শুনতে পাই না, এগুলো একেবারে শুনতে পাই না ভাই। জানি না আপনাকে, আমি ছেলেদের ভিতরে এই কাকা মামা বাবা এগুলো আমি শুনতে পাই না, এগুলো আমার খুব কষ্ট লাগে। এগুলো শুনলেই না, কেউ যদি আমার বলে না আমার ভাই ডাকো, আমাকে মামা ডাকো, কাকা ডাকো, এগুলো আমি শুনতে পাই না। মানুষের আমি প্রোগ্রামে গেলে অনেক সময় কাকা ডাকতে হয়, মামা ডাকতে হয়, যাতে খারাপ চোখের দিকে না থাকে। আমি দেখছি যাদেরকে কাকা ডাকি না ওরাই না বেশি দিকে চোখ দেয়, যে কোনো লোকে আমি দেখছি, বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে অতটা চোখ দেয় না, ভাই কাকা মামা যাই বলি ওরা দেহের দিকে চোখ দেয়, যেটাকে বলে।
প্রিয় শ্রোতা, আমরা আমি বলছিলাম না যে আসলে বলার ভিতরে না একদম খুব সাদা মাটা একদম হেসে হেসে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত গুলো বলে গেল, কিন্তু এই যে এই পার্টটা জিজ্ঞেস করলাম না, বাবা শব্দটা আপনার কাছে কেমন, এটুকুতে আমি ওকে জাজ করেছি। ও যেভাবে ঘৃণা ভরে দাঁত কিলমিল করে শব্দগুলো উচ্চারণ করছিল, এই এতটুকু হচ্ছে মনি। মনি, এখন আপনি কি করেন, কিভাবে আপনার দিন চলে?
এখন দিন চলে, বাট ডান্সই করি।
মানে আপনাকে মাঝে মাঝে এই ধরনের কাজে আপনাকে বাধ্য হয়ে যেতে হয়?
না, এখন করি না ভাইয়া, এখন একবারে এটা শপথ নিয়েছি যে আমি এটা করব না,
মানে খারাপ কোনো কাজ আপনি করবেন
যাব
না।
না। হ্যাঁ
শুধু ডান্স করে আপনি কত টাকা পান?
হ্যাঁ পাই ভাইয়া, এটা একটা প্রোগ্রাম সিজন থাকে আপনার শীতের থেকে, আপনার দেখা গেছে এই যে কুরবানির থেকে শুরু হবে আপনার বৈশাখ মাস পর্যন্ত,
এই ডান্সটা বিভিন্ন হোটেলে,
হ্যাঁ
তারপরে
হোটেল,
বাইরে যাত্রা পালাতে,
হ্যাঁ হ্যাঁ, তারপর বিয়ে বাড়ি অনুষ্ঠান, পূজার কন্ট্যাক্ট,
সার্কাসে।
হ্যাঁ
কি ধরনের গানের সাথে ডান্স করেন?
আমি বাট হিন্দি গানে না ডান্স করি,
আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি আপনি নিজে?
না ভাই, আমি যেটাকে বলেন প্রথম থেকে আমি বলছি যে আমি প্রথম শুতে আমি ফার্স্ট ক্লাস পাইছি, তো আমাকে এই জগতে নামার পরে না কেউ আমাকে কেউ কিছু শিখায় নাই। মেকআপটা, মেকআপটা জাস্ট প্রথম যেটা আমাকে একটা মেয়ে দেখাই দিল, তারপর মেয়ে বলছে তোমাকে দেখা দিতে দিতে আমার সময় চলে যায়, তুমি একা একা করো, শিখো,
তারপর আপনি নিজে নিজে
তারপর আমি নিজে থেকে।
তার মানে আপনার এই জীবনে এখন শাহিন ছেলেটা আছে, শাহিন ছেলেটাকে আপনি কি লাভ করেন না বন্ধু?
অ্যাকচুয়ালি ভাইয়া কি বলবো আপনাকে, লাভ বলা যায় না, এমনকি ইয়েও বলা যায় না,
মানে এক ধরনের বন্ধুত্ব আবার
বন্ধুত্ব।
প্রেমের সম্পর্ক।
আমি আসলে কি, এই লোকটা আমি অনেক বড় জায়গায় নিয়ে গেছি, যেটা ওনার জন্য আমার এত কিছু, উনি যদি আমাকে হেল্প না করতেন বাট এত কিছু করতে পারতাম না, উনি আমাকে যথেষ্ট হেল্প করছে। আমি বলবো উনি যদি আমাকে ওনার পায়ের তলে যদি আমাকে একটু ছাই দেয় না ভাইয়া, আমি মনে করি এর চেয়ে সুখী আমি কিছু নাই, কিন্তু উনি তো আমাকে রাখতে পারবে না, যেহেতু আমাদের ধর্মের সাথে মিল হয় না। উনি যদি আমাকে, না উনি আনলেট,
দেখুন আনমেরিড, ওকে,
হ্যাঁ আমি ওনাকে বলছিলাম মুসলমান হওয়ার জন্য, কিন্তু উনি বলছে না আমার পক্ষে সম্ভব না, আমার মা একজন স্ট্রোকের রুগী, আমার টাকাতে সংসার চলে না, বাট আমাকে সবাই লাইক করে, আমাকে সবাই ভয় পায়, তো আমি যদি কাজটা করে ফেলি কিভাবে হয়। ওর সাথে আমার রিলেশন প্রায় 4 বছর হয়ে গেছে, ওর
যাবতীয় হেল্প আপনাকে করে যাচ্ছে।
হ্যাঁ
এখন যে বাসটাতে আপনি থাকেন, আপনার মা জানে ব্যাপারটা এখন, শাহিন এবং আপনার ব্যাপারটা?
না শাহিনের ব্যাপারটা জানে
এখনো জানে
না,
না
আম্মু জানে যে আমার বিয়ে হয়েছে।
বিয়ে হয়েছে
হ্যাঁ
কার সাথে?
কার সাথে হয়েছে বাট কথা বলতে চাই, আমি কথা বলাই না, বলি যে এখানে আছে ওইখানে আছে,
কিন্তু আপনার কাজকর্মগুলো তো সে জানে।
হ্যাঁ
কত বছর যাবত জানে সে বিয়ে হয়েছে?
জানে তো, 2 বছর ধরে জানে যে আমার বিয়ে হয়েছে, আমি জানাইছি, কারণ আমার আম্মুকে তো না জানাই একা একা থাকি, একটা মানে
এবং সেই জন্য মা জানে যে আলটিমেটলি আপনি বিয়ে করেছেন, তার সাথে আছেন। মার সাথে পরিচয় করে দিতে চান না কেন, এখানে মাকে হাইড করেন কিভাবে?
কেন করি, যে তো দেখা গেছে যে আমার আম্মুর সাথে যদি পরিচয় করাই দিতে চাই আমি, বাট আম্মু বলবে যে বাসায় নিয়ে আস, এই যেমন গেট গেছে।
না না, আপনি তো বিয়ে করেননি প্রথম কথা হচ্ছে, কিন্তু মাকে আপনি কিভাবে ম্যানেজ করেন এই 2 বছর যাবত, এটা তো লম্বা সময়।
হ্যাঁ আম্মু জিজ্ঞেস করে তো যে তোমার হাজবেন্ডের সাথে দাও তো কথা বলি, আম্মু উনি না আমার ফ্যামিলির দিকটা দেখতে চায় না, কেমন রানি করে, আমি একদিনকে নিয়ে যাবো তোমার দেখা।
তারা আম্মুকে জানে যে আপনি ডান্স করে টাকা পয়সা গুলো রোজগার করেন?
হ্যাঁ জানে, আমি ডান্স করি।
আপনার আম্মুকে জানে আপনার জীবনের পাস্ট অতীত গুলো, আপনার এই ভয়াবহ অতীত গুলো?
না
কিচ্ছু জানে না, আজকেই প্রথম আপনি সবার সামনে জিনিসগুলো ওপেন করলো। আপনার ফ্যামিলি সবাই আপনাকে ঘেন্না করতো জানতো, কিন্তু এই প্রথম ডিটেল আজকে সবকিছু আপনি ওপেন করলেন সবার কাছে। আর শাহিনের সাথে কখনো আপনার মার কথা হয়েছে?
এর ভিতরে একটা মিস্টেক করে ফেলছি, একটা কথা বলি নাই,
বলেন
যে একটা লোক আমাকে, একটা বান্ধবী, মেয়েটা মারা গেছে, নাম হচ্ছে নীলুফা, ওর সাথে আবার শাইনের সাথে রিলেশন ছিল, ও আমাকে বলে একটা ছেলে আছে 500 টাকা দিবে যাবো, আমি তখন বস্তিতেই থাকি, তখন বসে যাব না করিনি, দুটো টাকা দরকার ছিল। যাওয়ার পর ও একজনে কথা বইলা আমার সাথে, প্রায় 9-10 জন আমার সাথে ইউজ করে, করার পর তখন এতটা মানে ঝুঁঝু বুঝতে করে, পিস্তল থাকে আমার মাথায়, না করতে পারলে তোকে মেরে ফেলবে যাবে, ওরা এক ধরনের সন্ত্রাস বলা যায়। তখন আমি চিন্তা করছি যদি আমাকে মেরে ফেলে তো আমি কি করবো, আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো কান্নাকাটি করছিলাম আর মেয়েটাকে বকছিলাম যে তুই কি করলি আমাকে, তুই আমাকে বলতি যে আমি এগুলো করবো, তোকে আমি বিশ্বাস করে আসছিলাম, এমন তো না অবিশ্বাস করে আসছি, তুই তো জানিস আমি এগুলো করি, কিন্তু বাট এতটা না তো আমার উপরে ভাই আমার গাল বসে একটা ঝড় গেছে। তারপর সাইনের ব্যাপারটা জানি না, ওর কাছে গোপন করছি, ওর কাছে কালার করার জন্য অনেকেই অনেক কথা বলছে ওর কাছে আমার ব্যাপারে, যে মেয়েটা খারাপ, এই মেয়েটা 12 জায়গায় কাজ করে, তোমার সাথে রিলেশন নাই করা, এমনকি ওই মেয়েটাও বলছে নীলুফা। তারপর ও জানার পর আমাকে বলছে যে তুমি আমাকে সেগুলো লুকাইছো কেন, আমাকে বললেই পারতা, আমি কিন্তু তোমাকে কিছু বলতাম না। আমি বলছি যে না আপনার কাছে বলে নাই এই জন্য, তো যাই না ফেলছে আর লুকায় কি লাভ। তো ও কি করছে, ও কয়েকটা বন্ধু বান্ধব সাহায্য করছে, বায়ানুরে পুলিশে ধরে তুমি, ও কিনলে গিয়ে এই মেয়েটার সাথে খুন করলো শাহিনে। তারপর ও চেষ্টা করছিল, তারপর কি করছে ওরা একটা মারামারি করে, মারামারি করে ওই ছেলের হাত কেটে দেয়, হাতে রক্ত কেটে দেয়।
কোন ছেলে?
জসিম করে একটা নাম।
এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক?
ছেলেটা ওই যে আমাকে নিয়ে গেল একসাথে 10-12 জন আমার সাথে,
ওই ছেলে তার মধ্যে একজন।
হ্যাঁ,
এবং এই শাহিনের সাথে মারামারি হচ্ছে,
শাহিন একটা ফ্রেন্ডের সাথে মারামারি হয়েছিল।
আচ্ছা,
তখন ওই ফ্রেন্ডে বলছে, ওই ফ্রেন্ডও আমাকে খারাপ কথা বলতো, ফ্রেন্ডটা বলতো শাহিনের কাছে যে এমন মনিকে একটু ব্যবস্থা করে দেয় না, দোস্ত তোর সাথে তো আছে। ও আবার কি করতো, ও আমার কাছে বলতো যে তুমি বলবা যে না আমি করি না, আমি যে বলছি সেটা বলবা না, ওর কাছে বলতো তোর যদি মেন্স করে নিতে পারিস নি, কোনো বন্ধুর কাছে কালার হতে পারে না। তারপর যেটা হয়, ফ্রেন্ডটা আমাকে বলে যে তোমার সাথে হ্যান ত্যান বলে, তা আমি বলতাম না ভাই এটা সম্ভব না, কারণ আমি আপনার ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছি, আমি আপনার সাথে ব্যাট কখনই পারবো না। ও আমার ব্যাট রেকর্ড আজ পর্যন্ত দেখে নাই, জাস্ট কানে শুনছে কিন্তু কখনো আমার কিছু দেখে নাই।
আজকে তো আপনি সব স্বীকার করলেন, আজকে তো ফার্স্ট শুনলো।
হ্যাঁ,
শোনার পরে যদি ও পারবে আপনাকে নরমাল ভাবে নিতে?
হ্যাঁ, কারণ ও বিশ্বাস আমার ওর উপরে আছে, কারণ ও আমাকে খুব বিশ্বাস করে খুব। ও আমাকে বলছে তোমার ডিটেলস যা কাহিনী আছে সব বলবা, আমি সব শুনবো।
দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও আপনার গল্পটা শুনছে।
হ্যাঁ,
শেষমেশ আমাদেরকে বলবেন যে আপনি ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন?
ভবিষ্যৎ আর কি আছে ভাইয়া, দেখা গেছে আম্মু আছে, আমি আছি, আমার আম্মুটা একটু ভালো করবো, একটু আগের মতো সচ্ছল করবো, যেন হাঁটা চলা করতে পারে। জানেন ভাইয়া একটা সত্য কথা বলতে কি, আমার আম্মু এখনো বলে তোমার কিছু করা লাগতো না, আমার একটু সুস্থ হই, আমি আবার জব করবো আগেরটা, আমি আবার ওদের সাথে রিলেশন করবো, কালেক্ট করবো নাম্বার, MBBS ডাক্তার, আমি নিজে একটা ফার্মেসি দেবো, দিয়া তোমারও জব করা লাগতো না, তুমি বাসায় বসে বসে খাবা। আমার এখনো বলে আমাকে, যেটা সাহস দেয়। তারপর আমি আম্মুরে বলি মা ওইগুলো ভুইলা যাও, তুমি এখন বুড়ো হয়ে গেছো, এগুলো মনে রেখে লাভ আছে।
MBBS ডক্টরের মেয়ে, তার কি অবস্থা? আপনি এখন ভালো আছেন, আগের তুলনায় আপনি অনেক ভালো আছেন।
এতটাই ভালো ভাইয়া, যেটা ভাষা প্রকাশ করে দেন, আল্লাহ পাক আমার মনে কপালটা লাকি রাখছে, যে আমি সব দিক দিয়ে এখন খাওয়া লওয়া পোশাক টোশাক সব দিক দিয়ে আমার মান সম্মান বলেন, হেল্প বলেন, আগে তো একজন ঘরে গেলে বের করে দিছে, একজন খাইতে দিছে না, একটা ইয়ে করতে দিছে না, এখন আমার থেকে মানুষে চলে। বাট বলতে পারেন আমার ফ্যামিলিটা আমি চালাই, আমার পুরো ফ্যামিলিটা, যাই হোক
ডান্সের টাকা দিয়ে,
ডান্সের টাকা দিয়ে।
আপনি সবশেষে বলবেন যে Hello8920 তে আপনি কেন আসলেন?
এটা আমি প্রথম থেকে যখন শুনি, বাইরে যাওয়ার পর একদিন শুনি, কেন অতি প্রথম এরিনার কাহিনী যেটা হয়, ওইখান থেকে শুরু করে প্রত্যেকটা গল্প আমি মিস করি না, শুনি, তারপর আমার মনে একটা আগ্রহ জাগে যে আমি এটা বলবো, আমার জীবনে তো কত ঘটনা ঘটছে। যখন আপনি বলতেন যে এখানে সব ধরনের গল্প বলা যায়, হতে পারে সেটা যে কোন ধরনের, ভালোবাসা, লাভ স্টোরি, দুঃখের সবকিছু, তো আমি ভাবতাম তাহলে আমার গল্পটা ওনারা নিবে, কিন্তু আমি নাম্বারটা কখনই বুঝতাম না, আপনার ফোন নাম্বারটা কখনই বুঝতাম না,
স্পিডে বলি
কখনো নাম্বারটা এতটা স্পিডে বলতেন আমি বুঝতাম না। তারপর যেটা হয়, আমি টাচ মোবাইল নিই, টাচ মোবাইল নেওয়ার পরে এটা অনলাইন থেকে নামাই, ওই সাইনের সাহায্যে নামাই, ওর থেকে ধীরে 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 আপনার নাম্বারটা শুনি, শোনার পর ফোন করি, বাট ফোন ঢুকে না।
কতদিন আগে আপনি আমাদের এখানে ফোন করেছিলেন?
প্রায় আপনার শিমুলাপার কাহিনী হলো না,
মানে আপনি মাস বলতে পারেন, কয় মাস আগে?
6-7 মাস আগে হবে।
6-7 মাস আগে আপনি ফোন করেছিলেন, অর্থাৎ আপনি 6-7 মাস পরে গিয়ে আপনি Hello8920 তে আসলেন। প্রিয় শ্রোতা দেখুন, দিস ইজ দ্য রিয়েল থিং, আপনারা হতাশ হবেন না দয়া করে, যদি জীবনে একবার ফোন করে থাকেন এবং যদি আমাদের গল্পটা আমাদের পার্সপেক্টিভ থেকে পছন্দ হয়, আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো, এবং এই জন্যই বলি বারবার চেষ্টা করতে থাকুন। আপনি একটু সংক্ষিপ্ত করে বলুন যে আপনি কেন আসলেন?
কেন আসা, যে আমার মতো এরকম কেউ যেন না হয়, কারো ফ্যামিলি দিক দিয়ে
আপনার মতো তো আপনি তো ইচ্ছে করে হননি এখানে আসলে, আপনাকে সমাজ বানিয়েছে, আপনাকে আপনার ফ্যামিলি বানিয়েছে, এই জায়গাটা থেকে, এত জঘন্য জায়গা থেকেও যে আপনি নিজেকে বাঁচিয়ে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসছেন যখন আপনি ভবিষ্যতের কথা চিন্তা করতে পারছেন, একটা সুন্দর সময়ের কথা চিন্তা করতে পারছেন, এটা তো আপনার নিজের জায়গাটা থেকে, কিন্তু আপনার সমাজকে কি বলার আছে, পরিবারকে কি বলার আছে?
পরিবারকে বলার একটাই কথা যে মানুষের মন অবহেলা করতে নাই। একটা মানুষ তো অনেক কিছুই করতে পারে, একটা মেয়ে তো অনেক কিছুই করতে পারে, হোক সে পাগলের মেয়ে, হোক সে ভিক্ষুকের মেয়ে, তার যদি একটু সহযোগিতা করে, দুইটা ডাল ভাত খাওয়া, একটু সহযোগিতা করে, তাহলে কিন্তু মেয়েটা অনেক কিছু করতে পারে।
আমাদের এখানে হ্যালো 8920 তে এরকম গল্প প্রচার হওয়ার পরে শত শত লোক সেই মেয়েটাকে বিয়ে করতে চান, এরকম অনেক রেকর্ড আছে। আপনাকে যদি কেউ এরকম চায়, সে বিয়ে করে তার ঘরের ঘরণী করবে, আপনাকে সুন্দর একটা জীবন দিবে, আপনি করবেন?
কি বলবো ভাইয়া, কেউ তো
বিশ্বাস করতে পারেন এরকম আছে না অজানা একজন মানুষ?
আমি বিশ্বাস করতে পারি না, কারণ যে জানে একটা মেয়ে অন্য ধরনের কাছে রিলেশন করছে, বাট সবকিছুই হয়েছে, মেয়েটা সবকিছুই বিলাই দিয়েছে, আমার কাছে কিছুই নাই যে আমি আমার হাজবেন্ডকে দিব, কি বলবেন, কিছুই নাই আমার কাছে যে আমাকে একজন কি বিয়ে করে, বরঞ্চ অসুখী হবে, সুখী
আপনি
হবে না।
আপনি বিশ্বাস করতে পারেন না তাকে, তাই তো? এই জন্যই বলি প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই আপনাদের অন্তর থেকে ভালোবেসে এরকম অনেক গল্প এসেছে, মনীষার জন্য এসেছেন, বর্ষার জন্য এসেছেন, আজকের গল্পটা প্রচার হবার পরে হয়তো আমার এই মনির জন্য অনেকে আসবেন, কিন্তু দেখুন মনির জায়গাটা হচ্ছে এরকম। প্লিজ রেসপেক্ট দোজ পিপল যারা আপনার সারাউন্ডিং আছে, এরকম মনি অসংখ্য আছে বাংলাদেশে যারা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়। দ্য রিয়েল ফ্যাক্ট ইজ দ্যাট আপনি গল্পটা শোনার সময় উহু আহা অন্তর কাঁদছে, একেবারে কেটে কেটে বালিশ ভিজিয়ে ফেলেছেন, কিন্তু কালকে সকালবেলা ঠিক যখন কর্মস্থলে যাবেন, যাওয়ার পথে দেখবেন এরকম একটা মনি রাস্তার পাশে বসে আছে, যাওয়ার পথে দেখবেন যে ডাস্টবিনে কোনো একটা লোক, ডাস্টবিনের ময়লা এবং তার শরীরের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, এবং এই সিনারি গুলো আপনার মনে এক বিন্দু দাগ কাটবে না, আমি আর জি কি প্রিয়া চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, কারণ প্রতিদিনের জীবনে এরা আমাদেরকে আসলে মনে দাগ কাটায় না, আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু কথা হচ্ছে সমাজ বদলাতে হলে এই মানুষদেরকে নিয়েই বদলাতে হবে, আমাদেরকে যদি সত্যি সত্যি বদলাতে হয় তাহলে এই মনিদেরকে নিয়েই বদলাতে হবে, এবং এই মনিদের মধ্যে প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে, এদেরকে পেছনে ফেলে, এদেরকে হেট করে, এদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আমরা কোনোভাবেই সামনের দিকে এগোতে পারবো না। মনি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি 17 বছর বয়সে এই জায়গাটায় এসছেন, এত ছোট বয়সে আমরা কখনোই কাউকে নিয়ে নিয়ে জায়গাটায়, কিন্তু আপনার জীবনের গল্প থেকে অনেক কিছু শেখার ছিল, যে কারণে আমরা আজকে নিয়ে এসেছি, যে ভদ্রলোকটির কারণে আজকের আপনার এই অবস্থা, আপনার যে ভাইটির কারণে আজকে এই অবস্থা, এবং যে ফ্যামিলির কারণে আপনার আজকে এই অবস্থা, সেই ফ্যামিলিকে আমাদের ধিক্কার জানানো ছাড়া কিছুই করবার নেই, আমরা শুধু বলতে চাই এরকম মনি, এরকম মনির শৈশব কিংবা এরকম মনির যে জঘন্য জীবন বা অবস্থা, সেটা যেন কোনো ফ্যামিলির কারণে না হয়, সেটা যেন কোনো ভাইয়ের কারণে না হয়, সেটা যেন কোনো বাবার কারণে না হয়, এটি হচ্ছে আমাদের হ্যালোইন 920 থেকে আজকে সবার জন্য বলা। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই, আমরা জানি এরকম মনির সাথে আপনারা অনেক শারীরিক সম্পর্ক করেন, অনেকেই যারা আজকে অ্যালোইট 920 শুনছেন, এরকম মনির সাথে আপনারা অনেকেই তাদেরকে আশ্বাস দেন, কথাবার্তা বলেন, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখান, তাদের প্রতি আমরা রেসপেক্ট রেখে বলতে চাই, প্লিজ তাদেরকে মানুষ হিসেবে নেন, মানুষ হিসেবে তাকান, এদেরকে আপনারাই পারেন সুন্দর একটা সমাজ দেখাতে, এদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে। প্রিয় শ্রোতা, আমরা হ্যালোইট 920 এই পর্বটি শেষ করছি, আমরা ফিরে আসবো একটু পরেই হ্যালোইট 920 ফোন কল এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চলে আসতে পারেন মনিকে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ তারিকুল ইসলাম, কালিয়াগঞ্জ থেকে বলছি। আসলে মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে হয়তো আমিও ভাইকে না শুনলে আমরা বুঝতে পারতাম না। বর্তমানে সমাজে এরকম মানুষ খুব কমই আসছে যে পরিস্থিতির মধ্যেও তার সময়কে টিকিয়ে রাখে। পুরোনো দিনের কথা ভুলে গিয়ে আপনার মা সন্তান এবং ওয়াইফকে নিয়ে ভালোভাবে বাঁচলেন।
আমি মোহাম্মদ সাফরাত হোসেন, আমি এক মসজিদের ইমাম। এনামুল ভাইয়ের যে কাহিনী শুনলাম যে সবাই খারাপ পথের দিকে যায়, কিন্তু এনামুল ভাই সত্যি একটা ভালো পথের দিকে আসলো। আমি আশা করি এনামুল ভাই এই জগতে দুঃখ করেছে, ইনশাল্লাহ পরকালে তিনি শান্তি পাবেন।
মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম থেকে। এনামুল ভাইয়ের জীবন ইতিহাস অভাবে স্বভাব নষ্ট প্রবাদকে হার মানিয়েছে। দোয়া করি ভালো থেকো।
আমি রফিকুল ইসলাম রামগঞ্জ থেকে। আমি এনামুল ভাইকে বলবো, এনামুল ভাই আসলে আপনি যে নিষ্ঠার সাথে জীবনটা চালাইছিলেন এটাই ভালো ছিল, বা যে ক্ষতিগুলো হয়েছে এর জন্য আপনি দেয় না, এর জন্য দায়ী হয়েছে আপনার গার্জিয়ান, পাশাপাশি আপনার বোনগুলা ভাই বানাইছেন, ওদের টাকা টুকা জমাইছেন, ওরা নিয়ে গেছে, এটার জন্য দুঃখ হয়তো লাগবে, কিন্তু আল্লাহ মেরে অন্যত্র কুশিলার মাধ্যমে একটু ভালো করে দিবে।
আমি নাজমা বলছি মহেশ কালী হতে। এনামুল ভাইয়ের জীবনের প্রতিটি লাইনে আমাদের জন্য অনুসরণীয় এবং শিক্ষণীয়। আমি এনামুল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করি যেন ভবিষ্যতে তিনি এরকম সব থাকতে পারেন এবং যাতে তার ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি সুখের হয়।
আমার নাম নবীল, আমি সেটা আমার মাঝে মধ্যে এনামুল ভাইয়া, তোমার সততার কথা শুনে আমি খুব খুব বেশি আপ্লুত হয়েছি। আজকে হতে তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। তোমার আগামী প্রতিটা দিন সুন্দর ও সার্থক।
আমি মাসুম, এনামুল ভাইয়ার গল্পটা শুনেছি। এনামুল ভাইয়ার এত কষ্ট, যারা বাংলাদেশে বসবাস করে সবাই যাতে এদের দিকে একটু চোখ তুলে তাকায়।
আমি এর থেকে বলছি, আমার নাম জসিম। যে এনামুল ভাইয়ের কাহিনীটা শুনছি খুব দুঃখ পাইলাম, তবে ওনাকে আমি হেল্প করতে চাই, কিভাবে হেল্প করবো?
জাহাঙ্গীর বলছি। আমি এনামুল ভাইকে বলবো যে ভাই, আপনার জীবনে অনেক কিছু হয়েছে, অনেক কষ্ট করেছেন, তবু খারাপ পথে আপনি যাননি। এই জন্য আপনাকে হাজার হাজার বার আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই।
আমার নাম হারুন। এনামুল যে ছেলেটা অনেক কষ্টে আছে, আমি তার ভালো একটা অঙ্কের হেল্প করতে চাই, যাতে সে একটা কিছু করতে পারে।
আমি উত্তরের থেকে টিচার ইতি বলছি। এনামুল, তুমি যেভাবে সৎ আছো সেভাবে সৎ থাকার চেষ্টা করো, তোমার চরিত্রকে ধরে রাখার চেষ্টা করো, আর তোমার জীবন থেকে শিউলি নামের অধ্যায়টাকে পুরোপুরি মুছে ফেলো।
আমার নাম বদিউজ্জামান পাতা। আমি এনামুল ভাইয়ের গল্প শুনে অনেক দুঃখ পেয়েছি, তাই আমার অনুরোধ এনামুল ভাইকে কিছু এবং তার বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও তাকে সাহায্য করতে চাই।
This track was downloaded from FusionBD.com.